ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আপনারা শুনছেন 2024 সালের সেরা ঘটনা নিয়ে সেরা ভয় 2024। সেরা ভয় 2024 এর দ্বিতীয় পর্বে আজও থাকছে বছরের সেরা ঘটনাগুলো। আপনারা এই ঘটনাগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খোঁজেন, সেই কারণেই আমরা এগুলোকে নিয়ে এসেছি এক জায়গায় উপস্থাপন করতে চেয়েছি একসাথে। আশা করছি ভালো লাগবে, চলুন শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন। আমি সিফাত, আমি বর্তমানে ভূত ডট কম এর একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি। এই চলমান করোনা পরিস্থিতির মধ্যেও অনেক কষ্টে ঘটনা কালেক্ট করে পাঠাচ্ছি শুধুমাত্র আপনাদের একটু আনন্দ দেবার জন্য। আপনাদের কাছে ঘটনা গ্রহণযোগ্য হলেই আমার কষ্ট সার্থক হবে। আমি ভূত ডট কম নিজের পরিবার মনে করি, আর পরিবারের জন্য কিছু করতে পারাটা কতটা আনন্দের আপনারা সকলেই তা নিশ্চয়ই জানেন। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা ইন্ডিয়ার কোনো একটা স্থানে ঘটা ঘটনা। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার বড় ভাইয়ার এক বন্ধুর কাছ থেকে। আমার বড় ভাইয়ার নাম সাকি। ভাইয়ার বন্ধুর বোনের সাথে ঘটনাটি ঘটে। আমি ভাইয়ার বন্ধুর ভাষায় ঘটনাটি শেয়ার করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। রাসেল ভাই, ঘটনার মাঝে ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার সময়কাল আজ থেকে 8-9 বছর আগে। আমি তখন সবেমাত্র পড়ালেখা শেষ করে নতুন চাকরিতে জয়েন করেছি। আমার বাড়িতে ছিলেন আমার বাবা, মা আর আমার ছোট বোন লিলি, ছদ্মনাম। লিলি পড়ালেখায় ছিল এতটাই ভালো যে প্রতিটি বোর্ড এক্সামে ট্যালেন্ট পুলে বৃত্তিও পায়। তার স্কুল কলেজের সকলের কাছেই সে খুব পছন্দের একটি মেয়ে ছিল। লিলি স্কুলে থাকতেই সে তার বান্ধবীদের পড়াতে পারত। তার বান্ধবীরা প্রায় দিনই আমাদের বাসায় আসত লিলির কাছে তাদের পড়া বুঝে নিতে। লিলির ইচ্ছা ছিল সে খুব বড় একজন ডাক্তার হবে। আমার বাবা মাও লিলিকে নিয়ে অনেক আশায় ছিলেন, কেননা লিলির মেধা কোনো সাধারণ মানুষের মতো ছিল না। লেখাপড়ায় খুব ভালো হবার পাশাপাশি খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল লিলি। আমার পরিবারের সকলেই তাকে অনেক বেশি আদর করত। আমার ছোট মামাও তাদের মধ্যেই একজন ছিলেন। আমার মামা লিলিকে নিজের মেয়ের মতো দেখতেন। আমার মামার বিয়ে হয়েছিল প্রায় 12-13 বছর আগে, কিন্তু ওনাদের কোনো সন্তান ছিল না। লিলিকে তাই তারা অনেক বেশি আদর করতেন। আমার মামা মামি আমাকেও আদর করতেন, কিন্তু লিলির প্রতি তাদের আদরের পরিমাণটা ছিল একটু বেশি। প্রতি ঈদেই তারা লিলির জন্য নানা রকমের উপহার পাঠাতেন। ঈদ বা কোনো উৎসব ছাড়াও তারা প্রায় সময় আমার আর লিলির জন্য অনেক কিছুই পাঠাতেন, কিন্তু লিলির জন্য স্পেশালভাবে আরও অনেক কিছু পাঠাতেন। আমার মামা কর্মসূত্রে ইন্ডিয়া থাকতেন, কিন্তু বর্তমানে তিনি মৃত। আমার মামার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হন। আমার মামা নিজের জীবনের মায়া ত্যাগ না করলে আজ হয়তো লিলি আমাদের মাঝে বেঁচে থাকত না। লিলি খুব ভালো ছাত্রী হওয়ার কারণে আমার মামা আমার মাকে প্রস্তাব দেন লিলিকে ইন্ডিয়া নিয়ে গিয়ে লেখাপড়া করানোর। আমার মা একমাত্র মেয়েকে এত দূরে পাঠাতে কিছুতেই রাজি ছিলেন না। আমার মাকে আমি আর আমার বাবা দুজনে মিলে অনেকে বুঝিয়ে রাজি করাই, কেননা এমন সুযোগ সবার ভাগ্যে জোটে না, আর সুযোগ পেলে তা ছেড়ে দেয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। লিলি ইন্ডিয়া যাবার জন্য এক কথায় রাজি ছিল, কারণ দেশের বাইরে যাবার মতো সুযোগ আমার মামা ছাড়া আমার পরিবারের আর কারোরই হয়ে ওঠেনি। আমার মামা মামি আমার মাকে বলেন তারা লিলিকে নিজের মেয়ের মতো করে রাখবেন আর তার যত্নের কোনো ত্রুটি হতে দেবেন না। আমার মা মন থেকে মেনে না নিলেও তাকে সবার জন্য লিলিকে ইন্ডিয়া পাঠানোর জন্য রাজি হতে হয়। আসলে মায়ের মন সন্তানের জন্য উতলা থাকবে, এটাই তো স্বাভাবিক। লিলিকে ইন্ডিয়া পাঠানোর জন্য যাবতীয় ব্যবস্থা করা হয় আর কয়েকদিনের মধ্যেই লিলি ইন্ডিয়ায় চলে যায়। লিলি চলে গেলে বাসাটা ফাঁকা ফাঁকা লাগত। আমি প্রতিদিন তাকে ফোন দিয়ে তার খোঁজ নিতাম। লিলি সেখানে এক মেডিকেলে কোচিংয়ে ভর্তি হয়। এভাবে আস্তে আস্তে এক বছর পার হয়ে যায়। লিলির মেডিকেল ভর্তি পরীক্ষাও শেষ হয়ে যায় আর লিলি সেখানে সবার থেকে ভালো মেডিকেল কলেজে ভর্তি হবার সুযোগ পায়। কিন্তু আমার মামা যে শহরে থাকতেন, লিলির মেডিকেল কলেজটি সেই শহর থেকে 125 কিলোমিটার দূরে ছিল। তাই মামা লিলিকে সেই মেডিকেল কলেজের আশেপাশে একটি ছাত্রী হোস্টেল ঠিক করে দেন আর প্রতি সপ্তাহে একবার করে সেখানে গিয়ে লিলিকে দেখে আসবেন বলে সেই মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেন। ক্লাস শুরুর কয়েকদিন আগে লিলি সেই হোস্টেলে চলে যায়। মামা লিলিকে ট্রেনে তুলে দিয়ে বাসায় ফিরে আসেন। বাসায় এসে মামা তার কাজের ফাঁকে প্রায় প্রতি ঘণ্টায় লিলিকে ফোন দিয়ে তার খোঁজ খবর নিচ্ছিলেন। লিলিও আল্লাহর রহমতে ভালোভাবেই তার গন্তব্যে পৌঁছে যায়। 10-12 দিন পর লিলি ফোন দিয়ে আমার মামাকে বলে সে একা থাকতে পারছে না আর তার নাকি খুব খারাপ লাগছে। আমার মামা সেদিনই লিলিকে নিতে সেখানে চলে যান আর লিলিকে নিয়ে বাসায় ফিরে আসেন। লিলি বলে সে কিছুদিন বাসায় থেকে তারপরে কলেজে ফিরে যাবে। এভাবে 15 দিন পার হয়ে যায়। লিলি তার মেডিকেল কলেজে ফিরে যায়। এবারে সে সেখানে গিয়ে নিজেকে কিছুটা কষ্ট হলেও মানিয়ে নিতে সক্ষম হয়। লিলি হোস্টেলে যে রুমে থাকত সেই রুমটি ছিল ছোট একটি রুম। হোস্টেলটা খুব বেশি বড় ছিল না আর রুমগুলো ছোট ছোট ছিল জন্য সকলেই সিঙ্গেল রুম নিয়েই থাকত। লিলির হোস্টেলের সকলেই ছিল তার কলেজের স্টুডেন্ট আর প্রায় সকলেই নতুন প্রথম বর্ষে ভর্তি হয়েছিল। হোস্টেলে যে কয়েকজন বড় আপু ছিল তারা লিলি ও তার বান্ধবীদের একটা ব্যাপারে সতর্ক করে দেয়। তারা বলে রাত 3টার পর দরজায় আওয়াজ পেলে দরজা না খুলতে আর তাদের পড়া নিয়ে কোনো সমস্যা থাকলে তারা চাইলেই আপুদের কাছে হেল্প চাইতে পারবে। দরজা খুলতে না করার কারণ জিজ্ঞাসা করলে আপুরা বলেন যা বলছি তাই করো, এর বেশি কিছু জানতে চাইবে না। সিনিয়র হিসেবে আমাদের দায়িত্ব তোমাদের জানানোর। আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে তোমাদেরকে কথাটা বললাম, বাকিটা তোমাদের ইচ্ছা। আপুরা চলে গেলে লিলি তার আশেপাশের রুমে কয়েকজনের সাথে পরিচিত হতে থাকে। পরিচিত হয়ে আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে যায়। লিলি সেদিন তার রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন থেকে নিয়ম করে কলেজে যাওয়া, ক্লাস করা, ক্লাস থেকে ফিরে এসে বান্ধবীদের নিয়ে রান্না করা, খাওয়া, এসবের পর বাকি সময় লিলি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকত। লিলির শুরুর দিকে 15 দিনের মতো বাড়িতে থাকায় তার পড়া বুঝতে কিছুটা সমস্যা হচ্ছিল। আপুদের কাছে সাহায্য চাইবে কিনা ভাবতে ভাবতে সে প্রতিদিন রাত জেগে সেই পড়া বোঝার চেষ্টা চালিয়ে যেতে থাকে। প্রতিদিন রাত প্রায় 2:30 পর্যন্ত সে লেখাপড়া করে ঘুমিয়ে যেত। এভাবেই তার দিনকাল ভালোই চলছিল। দেখতে দেখতে তার পরীক্ষার সময় নিকটে চলে আসে বিধায় সে রাত প্রায় 3:30 পর্যন্ত লেখাপড়া শুরু করে। এভাবে একদিন একটা টপিক সে বোঝার চেষ্টা করতে করতে রাত প্রায় 3:00 বেজে যায়। 3:15 দিকে তার দরজায় 3 বার নক করে কেউ। লিলি বিরক্ত হয়ে দরজা খুলে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে নিজেকে আঁচল ছদ্মনাম বলে পরিচয় দিয়ে বলে সে 3য় বর্ষে পড়ছে লিলিদের কলেজে আর সে নাকি এই হোস্টেলেরই 14 নম্বর রুমে থাকে। জুনিয়রদের কিছু বুঝতে অসুবিধা হলে সে সবাইকে নাকি হেল্প করে। তখন লিলির মনে পড়ে যায় আপুদের কথা। আপুরা বলেছিল কোনো বিষয় নিয়ে তাদের কাছে হেল্প চাওয়া যাবে। লিলি মনে মনে একটু খুশি হল। সে আঁচলকে ভেতরে এনে বসিয়ে তার কিছু পড়া বুঝতে সমস্যা হয় বলায় আঁচল তাকে সবকিছু খুব সহজে আর সুন্দরভাবে বুঝিয়ে দেয়। লিলি খুব খুশি হয় বড় আপুর কাছে সাহায্য পেয়ে। বাসায় ফোন দিয়ে সে আঁচলের কথা জানায়। আমাকে ফোন দিয়েও আঁচলের অনেক প্রশংসা করত লিলি। আঁচল আস্তে আস্তে তাকে রোজ পড়াতে আসত। লিলির সাথে আঁচল মাঝে মাঝেই নিজের লাইফের কিছু ঘটনা শেয়ার করত। সে বলেছিল তার নাকি বিয়ে হয়ে গেছে আর তার 7 বছরের একটি মেয়ে আছে। তার হাজব্যান্ড কয়েক বছর আগে নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে আঁচল টিউশন পড়িয়ে নিজের আর মেয়ের খরচ বহন করে। তাকে লিলি জিজ্ঞাসা করে সে এখানে তার মেয়েকে ছাড়া একা কেন আছে। আঁচল লিলিকে বলে তার মেয়ে তার বাবা মার কাছে থাকে। এভাবেই তারা নিজেদের সুখ দুঃখের কথা একে অপরের সাথে শেয়ার করত। আস্তে আস্তে লিলির সাথে আঁচলের অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। লিলি অনেকটাই অঁচলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিছুদিন পর কলেজে এক আপুর সাথে বসে লিলি কিছু পড়া বুঝে নিচ্ছিল। সে দেখে দূরে আঁচল দাঁড়িয়ে তার কিছুটা অভিমান নিয়ে তার দিকে তাকিয়ে আছে। লিলির বিষয়টা খারাপ লাগে, তখনই সেখান থেকে উঠে হোস্টেলে চলে আসে। সেদিন রাতে আঁচল আর লিলির কাছে আসেনি। লিলি ভেবেছিল আঁচল হয়তো রাগ করেছে তাই আসেনি। সে একবার আঁচলের রুমে গিয়ে তার সাথে কথা বলবে ভেবে 14 নম্বর রুমের সামনে গিয়ে দেখে রুমের তালা দেয়া। অনেক রাত হওয়ায় সে আরও কারো কাছে কিছু জিজ্ঞাসা করার সুযোগ পায়নি। পরের দিন সকালে আঁচলকে সে কলেজের ক্যান্টিনের একটি চেয়ারে বসে থাকতে দেখে তার কাছে গিয়ে গত রাতে কেন আসেনি বা কেন রুমে ছিল না সেটা জানতে চায়। আঁচল মুচকি হেসে বলে তার মেয়ের জন্মদিন, সেজন্য সে বাড়ি গিয়েছিল তাই সে আসতে পারেনি। লিলি আঁচলকে আজ আসতে বলে কেন তার পরীক্ষার জন্য কিছু পড়া বাকি ছিল যা বুঝতে তার সমস্যা হচ্ছিল। আঁচল তাকে আসবে জানিয়ে তার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে বলে ক্লাসে চলে যায়। লিলিও ক্লাসে যাবার জন্য চেয়ার থেকে উঠে দাঁড়াতেই দেখে তার কয়েকজন বান্ধবী তার কাছ থেকে কিছুটা পেছনে দাঁড়িয়ে আছে। লিলিকে তারা মজা করে বলতে থাকে সে কার সাথে কথা বলছিল। লিলি উত্তরে বলে সে আঁচল আপুর সাথে কথা বলছিল। এই কথা শুনে তার বান্ধবীরা হাসতে থাকে। তারা বলে কানে ইয়ারফোন লাগিয়ে একা একা এখানে বসে সে আপুর সাথে কথা বলছিল, এইটা তারা মানতে নারাজ। লিলি মনে করে তার বান্ধবীরা তার সাথে মজা করছে, তাই সেও হাসাহাসি করতে করতে ক্লাসে চলে যায়। ক্লাস করে রুমে ফিরে আসে লিলি। সেদিন রাতে আঁচল তাকে পড়াতে আসে। আঁচলকে তার প্রতি কিছুটা বিরক্ত দেখাচ্ছিল। লিলি কারণ জানতে চাইলে আঁচল বলে সে কেন আরেকজনের কাছে তার সমস্যা নিয়ে গেছে আর কেনই বা লিলি তার বান্ধবীদের কাছে আঁচলের কথা বলেছে। লিলিকে সে বলে তার বান্ধবীদের সাথে না মিশতে আর অন্য কারো কাছে হেল্প না চাইতে। লিলি কিছুটা অবাক হলেও সে তার কথা মেনে নেয়, কেননা সে বাড়ি থেকে এত দূর এসেছে শুধুমাত্র লেখা পড়ার জন্য। লিলি আরো খেয়াল করতে থাকে আঁচল যখনই তার রুমে আসত তখনই রুমের তাপমাত্রা কমে যেত আর খুব হালকা একটা বাজে গন্ধ তার নাকে ভেসে আসত। সে আঁচলকে জিজ্ঞাসা করলে আঁচল বলত সে কোনো গন্ধই পাচ্ছে না। লিলি মনের ভুল ভেবে ব্যাপারটাকে পাত্তা দেয়নি। কিছুদিন পর আঁচল এসে বলে সে 4 দিনের জন্য বাড়িতে যাবে কারণ তার মেয়ে কিছুটা অসুস্থ। লিলি আঁচলকে তার ফোন নাম্বার দিতে বললে আঁচল জানায় সে ফোন ব্যবহার করে না আর তাকে চিন্তা করতে মানা করে, কেননা সে ঠিক 4 দিন পরই নাকি ফিরে আসবে। লিলির পরীক্ষা থাকায় আঁচল তাকে গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়ার জন্য বলে যায়। লিলি পরের দিন পরীক্ষার হলে গিয়ে দেখে আঁচল তাকে যা যা পড়তে বলেছিল হুবহু তাই তাই পরীক্ষায় এসেছে। লিলি এসব দেখে অনেক বেশি খুশি হয় আর পরীক্ষা দিয়ে রুমে চলে আসে। এভাবে 4 দিন পার হয়ে 5ম দিন লিলি আঁচলের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আঁচল ফিরে আসে না। পরের দিন ক্লাস হলে আঁচল এসেছে কিনা দেখার জন্য লিলি 14 নম্বর রুমের সামনে যায় আর গিয়ে দেখে রুমে তালা ঝুলছে। আঁচলের রুমের সামনে লিলিকে দেখে এক বড় আপু এসে তাকে জিজ্ঞাসা করে সে এই রুমের সামনে কেন দাঁড়িয়ে আছে। লিলি তাকে জানায় সে আঁচল আপুকে খুঁজতে এসেছে। এই কথা শুনে লিলির সাথে থাকা বড় আপুর মুখ রং উড়ে যায়। সে দ্রুত লিলিকে নিয়ে তার রুমে এসে তাকে তার ফোন থেকে একটি মেয়ের ছবি বের করে দেখায়। ছবি দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে ছবির এই মেয়েকেই কি সে খুঁজছে। লিলি ছবি দেখে ছবির মেয়েটিকে চিনতে পারে, কেননা ছবিটি ছিল আঁচলের। লিলির সাথে থাকা আপু তখন আরেক আপুকে ফোন দিয়ে এনে লিলিকে জিজ্ঞাসা করে কখনো কি রাত 3টার পর লিলির দরজার সামনে এসে কেউ নক করেছিল কিনা। লিলি সম্মতি দিলে তারা লিলিকে আতঙ্ক নিয়ে জিজ্ঞাসা করে সে রুমের দরজা খুলেছে কিনা। লিলি পুনরায় সম্মতি দিলে দুজন আপু ভয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। কি হচ্ছে বুঝতে না পেরে লিলি আতঙ্কিত হয়ে বলে, আপনারা আমাকে এসব জিজ্ঞাসা করছেন কেন? কি হয়েছে আমাকে বলুন, চিন্তায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। প্লিজ আর আমাকে আধারে রাখবেন না, বলুন কি হয়েছে। দুজন আপুর মধ্যে একজন লিলিকে পানি খেতে দিয়ে তার পাশে বসে আর বলে, যা বলছি তা শুনে তোমার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু যা বলছি তার সবকিছুই সত্য। 14 নম্বর রুম প্রায় 2 বছর যাবত বন্ধ। এই রুমে অনেক বছর আগে এক আপুর রহস্যজনক মৃত্যু হয়। এরপর অনেক দিন এই রুম বন্ধ ছিল। কয়েক বছর পর এক আপু আসেন যার নাম ছিল আঁচল। আপু তৃতীয় বর্ষে পড়ার সময় এই রুমে আসেন। আপু যখন তৃতীয় বর্ষে পড়তেন আমরা তখন প্রথম বর্ষে কেবল ভর্তি হয়েছিলাম। আপু খুব ভালো মানুষ ছিলেন, তিনি টিউশন করাতেন আর মাঝে মাঝে আমাদের রাতে পড়াতেন। কিন্তু কয়েকদিন পর হঠাৎ কোনো এক কারণ ছাড়াই তিনি সুইসাইড করেন। এরপর থেকে নতুন কেউ এই হোস্টেলে এলে রাত তিনটার পর অনেকেই দরজায় নক শুনতে পেত। নক শুনতে পেয়ে এই হোস্টেলের দুইজন দরজা খুলে দেখে এক আপু তার দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর কোনো সাহায্য লাগলে তাকে জানাতে বলে। যে দুজন দরজা খুলেছে তাদের কেউ আর বেঁচে নেই। সেদিন সেজন্যই তোমাদের মানা করেছিলাম রাত তিনটার পরে দরজা না খুলতে। হোস্টেল কর্তৃপক্ষ নিষেধ থাকায় আমরা তোমাদের এসব জানাইনি, কিন্তু সাবধান করেছিলাম তোমাদেরকে। তুমি যত দ্রুত সম্ভব বাসায় চলে যাও, এখানে থাকলে কি হবে আমরা কিছু বলতে পারছি না। এই কথা শুনে লিলির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। চোখের সামনে যেন নেমে আসে অমাবস্যার কালো অন্ধকার, তার জীবনের আলোকে গ্রাস করে নিচ্ছে সেই আধার। লিলি ভয়ে সেখান থেকে রুমে এসে তার মামাকে ফোন দিয়ে এসব জানায়। লিলি যখন মামাকে ফোন দেয় তখন বিকেল পাঁচটার একটু বেশি বেজেছিল। মামা লিলিকে ভয় না পেয়ে সব গুছিয়ে নিতে বলেন, আর বলেন তিনি দ্রুত এসে লিলিকে নিয়ে যাবেন। লিলি প্রচণ্ড ভয়ে তার জিনিসপত্র গুছাতে থাকে। কিছুক্ষণ পর মাগরিবের সময় হয়ে যায়, নেমে আসে কালো অন্ধকার। লিলি সব গুছাতে গুছাতে হঠাৎ তার দরজায় নক আসে। সে দরজার ছোট অংশ দিয়ে তাকিয়ে দেখে আঁচল দাঁড়িয়ে আছে দরজার সামনে। লিলি প্রচণ্ড ভয়ে একরকম বোবা হয়ে যায়, আর অনেক চেষ্টা করেও কোনো আওয়াজ করতে পারছিল না। এমন সময় তার রুমের লাইট নিভে যায়। সে ভয়ে রুমের এক কোড়ায় জড়সড় হয়ে বসে আল্লাহকে ডাকছিল। এমন সময় সে শুনতে পায় তার কানের কাছে এসে কেউ ফিসফিস করে বলছে, কি হল, আজ পড়বে না? আমি তোমাকে পড়াতে এসেছি। লিলি এসব নিতে না পেরে এক সময় সেন্সলেস হয়ে যায়। তার জ্ঞান ফিরলে সে দেখে তার রুমে কোনো আলো নেই। সে হাতরে হাতরে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে, আর তার হাত কিছু একটা সাথে গিয়ে লাগে। লিলির মনে হচ্ছিল তার হাত প্রচণ্ড ঠান্ডা কিছু একটা সাথে লেগেছে, যা ছিল অনেক লোমশো কিছু। লিলি ভয়ে সেখান থেকে হাত সরিয়ে পেছনে যেতেই আবার কিছু একটা সাথে ধাক্কা লাগে। লিলি হাত দিয়ে দেখে তার হাত কিছু একটার মুখের মধ্যে লেগে আছে, আর তার হাতে আঠালো কিছু একটা লেগে আছে। তখন হুট করে তার রুমের লাইট জ্বলে ওঠে, আর লিলি যা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। লিলির গা সম্পূর্ণ অবশ হয়ে যায় এসব দেখে। লিলি দেখে তার হাতে তাজা রক্ত লেগে আছে, আর দুইটি মানুষের মতো কিছু, যাদের গায়ে মেয়েদের মতো কাপড় পরা, এবং তাদের মধ্যে একজনের মাথা ঘোড়ার মাথার মতো আর অন্যজনের মাথা কুকুরের মতো। তারা দুজনে লিলির হাতে থাকা রক্ত চেটে চেটে খাচ্ছে, আর তাদের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তাদের চোখের দিকে তাকিয়ে লিলি সম্মোহিত হয়ে যায়, আর চেয়ারে দাঁড়িয়ে তার রুমে থাকা ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সুইসাইড করতে যায়। তার অবস্থা এমন ছিল যেন সে নিজের আয়ত্তের অনেক বাইরে চলে গেছে, নিজের ওপরে থাকা সব ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে। লিলি গলায় ওড়না পেঁচাতে যাবে এমন সময় তার কানে মামার কণ্ঠ ভেসে আসতেই সে যেন নিজের প্রতি সকল কন্ট্রোল ফিরে পায়, আর এক দৌড়ে দরজা খুলে দেয়। মামা রুমে প্রবেশ করে দুইটি অবয়বকে দেখতে পান। মামা রুমে প্রবেশ করার সাথে সাথে রুমের দরজা বন্ধ হয়ে যায়, আর কিছুক্ষণ পর আবার রুমের আলো নিভে যায়। লিলি ও মামা দুজনে শুনতে পায় তাদের কানে কেউ ফিসফিস করে বলছে, লাভ নেই, লাভ নেই। মামা কাঁদতে কাঁদতে বলেন, না, আমার মেয়েকে নিও না, আমার মেয়েকে মেরো না, অনেক ছোট, আমার জীবন নিয়ে নাও, দরকার হলে আমাকে নাও, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার নিজের সন্তান নেই, এই মেয়েই আমার সবকিছু, ওর কিছু হলে আমি আর আমার স্ত্রী এমনিতেই মরে যাব, এর থেকে আমাকে মেরে আমার মেয়েকে যেতে দাও, দয়া করে আমার মেয়েকে তোমরা মেরো না। মামার কথা শেষ হতে না হতেই প্রচণ্ড শব্দে দরজা খুলে যায়, আর কেউ যেন লিলিকে দরজার বাইরে ছুড়ে ফেলে দেয়। আবার দরজা বন্ধ হয়ে যায়। লিলি ব্যথায় চিৎকার করতে থাকে। হোস্টেলে উপস্থিত সকলে লিলির রুমের সামনে এসে দেখে লিলি পড়ে আছে দরজার সামনে, আর লিলির রুম থেকে আমার মামার আর তো চিৎকার ভেসে আসছে। কিছুক্ষণ পর সব থেমে যায়, আর রুমের দরজা আপনা আপনি খুলে যায়। রুমে প্রবেশ করে সকলে দেখে আমার মামার গলায় লিলির ওড়না পেঁচানো, কেউ ওড়না পেঁচিয়ে অনেক জোরে টান দিয়ে আমার মামাকে মেরেছে। আমার মামার চোখ প্রায় বের হয়ে গিয়েছিল, তার চোখ দিয়ে রক্ত পড়ছিল, আর জবাই করা পশুর মতো জিভ বের হয়েছিল। সেদিন হোস্টেলের স্টাফদের সাহায্যে মামার লাশ বাসায় পাঠিয়ে দেয়া হয়, আর লিলিকে তার নিজের মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অনেক সাক্ষী থাকায় কোনো পুলিশ কেস হয়নি। পুলিশ এসে সবার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে চলে যায়। কিছুটা সুস্থ হলে লিলি বাংলাদেশে ফিরে আসে। আমার মামি বর্তমানে আমাদের সাথে থাকেন। লিলি তার বাকি পড়াশোনা বাংলাদেশেই শেষ করে, আর ডাক্তারি পাশ করে বর্তমানে অস্ট্রেলিয়ায় তার স্বামী সন্তান নিয়ে আছে। কিন্তু সেই ঘটনা সে আজও ভুলতে পারেনি। এখনো মাঝে 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 আমার মামাকে স্বপ্নে সেদিনের অবস্থায় দেখে সে চিৎকার দিয়ে ওঠে। আমি ও আমার পরিবার আমার মামার প্রতি চরম কৃতজ্ঞ, কেননা আমার আদরের ছোট বোন আমার মামার জন্যই আজ পৃথিবীর আলো বাতাস উপভোগ করছে। এই বলে আমার ভাইয়ার বন্ধু তার বোনের সাথে ঘটা ঘটনাটি শেষ করেন। ঘটনাটি বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি লিসেনারদের কাছে কেমন লেগেছে জানাবেন, আমি জানি না, কিন্তু যার সাথে ঘটনা ঘটছে তার জায়গায় নিজেকে একবার রেখেই দেখুন কেমন লাগে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। সবশেষে লিসেনারদের কাছে আমার একটাই অনুরোধ, আর তা হল দয়া করে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা এই পৃথিবীকে আর মৃত্যুপুরী হিসেবে দেখতে চাই না, আমরা আবার আমাদের আগের পৃথিবী ফিরে পেতে চাই। অনেক ধন্যবাদ কষ্ট করে ইমেইলটি পড়ার জন্য। আমি সিফাত আবারও ফিরে আসব নতুন কোন ঘটনা নিয়ে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ সিফাত আপনার ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আপনাদেরকেও বলি আমাদের প্রচুর অডিও ক্লিপ এবং ঘটনা লাগবে, সেজন্য আপনাদের পাঠাতে হবে ঘটনা rasel.bhoot@gmail.com এই অ্যাড্রেসে আপনারা পাঠান ঘটনা। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, পারিবারিক কারণে দয়া করে আপনি আমার নাম এবং পরিচয় প্রকাশ করবেন না। এরপরে তিনি তার নাম এবং পরিচয় শেয়ার করেছেন, আমি সেটা প্রকাশ করলাম না। মানুষের জীবনের রহস্য অনেকটা গোলক ধাঁধার মতো, কখনো সেই গোলক ধাঁধার উত্তর মেলে কখনো মেলে না। আমার জীবনের গল্প অনেকটা সেরকমই, ভয়ের কিনা সেটা বলতে পারবো না, কিন্তু অনেকটাই রহস্যময়। 2019 সালের অগস্ট মাস, আমি তখন ঢাকায় আমার মেজ খালামণির বাসায়। খালামণিরা ডাক্তারের কাছে যাওয়ার রাতে আমি বাসায় একা রুমে বসে টিভি দেখছিলাম। এমন সময় একটা গরম বাতাস আমার গায়ে এসে লাগে, আমি তা আমলে নেইনি। একটু পর আমি অনুভব করি আমার পেটের বাম পাশে পুড়ে যাওয়ার মতো একটা ব্যথা অনুভব হচ্ছে। জামা সরাতেই দেখি অদ্ভুত এক চিহ্ন তৈরি হয়েছে আমার শরীরে। চিহ্নটা অনেকটা অর্ধচন্দ্রের মতো, আর সেটা লাল হয়ে জলজল করছে। তারপর ব্যথা কমে যায়, কিন্তু আমার কাছে বিষয়টি ঠিক মনে হয়নি, আমি হতবাক হয়ে গেলাম। তারপর থেকেই ঘটনা শুরু। আমি রাতে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি, স্বপ্নগুলো ছিল ঝাপসা। বাড়ি চলে আসার পর আমি কিছু স্বপ্ন দেখি যা ছিল স্পষ্ট। স্বপ্নগুলো ছিল এরকম, একটি গ্রামে আগুন ধরেছে, সকলের আর্তনাদ শোনা যাচ্ছে, সবাই আমার কাছে সাহায্য চাইছে, বলছে আপনি আমাদের সাহায্যকর্তা, আমাদের সাহায্য করুন। প্রথমে কিছু না মনে হলেও আমি প্রতিদিন একই স্বপ্ন দেখতে শুরু করি। একদিন নামাজ শেষে মোনাজাতের সময় আমি চোখ বন্ধ করে একই দৃশ্য দেখতে পাই যা আমি এতদিন স্বপ্নে দেখে আসছি। আমি ভয় পেয়ে যাই, আপুর সাথে শেয়ার করলে আপু বলে এসব ভূত এফএম শোনা আর হচ্ছে সব হরর সিরিজ দেখার ফল, বাদ দে। কিছুদিন পর আমি আরেকটি স্বপ্ন দেখি, এবারে স্বপ্ন ছিল অন্যরকম। আমি দেখতে পাই আমি একটি রাজপ্রাসাদের ভেতরে দাঁড়িয়ে আছি, একটি ছবি আমার সামনে, ছবিটা আর কারো নয়, সেটা আমারই। তার পাশে আমার শরীরে যেমন চিহ্ন ঠিক একই চিহ্ন দেখতে পাই, চিহ্ন যেন হাওয়ায় ভাসছে আর লাল হয়ে জলজল করছে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, আমার ঘুম ভেঙে যায়। তখন রাত 3টা বাজে, আমি আবার ঘুমিয়ে পড়ি, আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করি। এবার দেখতে পারি প্রাসাদে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, তিনি আমাকে অনেক সম্মান দিয়ে বলছেন আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম, আপনি ভেতরে আসুন, আপনার দায়িত্ব আমাদের সকলকে রক্ষা করা, আপনাকে আপনার কর্তব্য পালন করতে হবে, আপনাকে এখানে আসতেই হবে। একদিকে গ্রামের মানুষের আর্তনাদ, অন্যদিকে বৃদ্ধার কথা, আমি কাঁদতে শুরু করি, আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি সত্যি সত্যি আমার চোখ দিয়ে পানি পড়ছে। তারপর প্রায় এক বছর আমি কোনো স্বপ্ন দেখিনি। কিছুদিন আগের কথা, আমি শুয়ে আছি একা একা একটা রুমে, হঠাৎ কারেন্ট চলে গেল। রুমের সাথে একটি জানালা আছে। জানালার থাই গ্লাসে আমি স্পষ্ট হাত দিয়ে ঠক ঠক করার আওয়াজ শুনতে পাই। আমি স্পষ্ট শুনতে পেলাম জানালার অপর পাশ থেকে কেউ বলছে, আপনাকে আসতেই হবে, আসতেই হবে। আপনি আপনার দায়িত্ব কর্তব্যের কথা স্মরণ করুন। ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে আসে, কিন্তু এবার কেন যেন আমি বিন্দু মাত্র ভয় পাইনি। তারপর আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করি। দেখতে পাই আমি গ্রামের মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমি পড়ে যাই, বেশ ব্যথা পাই। সকালে উঠে আমার হাতে পায়ে দেখি যে রক্ত জমাট বেঁধে নীল হয়ে আছে। এমন ঘটনা আমার সাথে প্রতিনিয়ত হচ্ছে। আমি জানি না কেন তারা আমার কাছে সাহায্য চায়, তারা কারা, চিহ্নটা আসলে কিসের, যেই চিহ্ন এখনো আমার শরীরে রয়েছে। সবশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, আমি চাই ভূত ডট কম দীর্ঘজীবী হোক। আমি ভূত এফএম শুনতাম, এখন ভূত ডট কমের একজন নিয়মিত শ্রোতা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা বলতে পারছি না, বাট আপনি তো বুঝতেই পারলেন যে আপনার ঘটনা আমরা পড়ে ফেললাম। অ্যান্ড এই ঘটনাটা খুবই অদ্ভুত যে কেউ যদি এরকম একটা স্বপ্ন দেখে এবং এরকম ঘটনা যদি কারো সাথে প্রতিনিয়ত ঘটে থাকে, তাহলে সেটা সুখকর কিছু না। এবং আমার যেটা মনে হয় যে অবশ্যই অবশ্যই যদি আপনাদের মধ্যে কেউ থাকেন যিনি এই সমস্যার সমাধান জানেন, তার সাহায্য আমি চাই। আমাদের যিনি স্টোরি সেন্ড করেছেন তার জন্য যদি কোনো সাহায্য করতে পারেন আপনারা, বা যদি কোনো সমাধান থাকে এই সমস্যা থেকে বের হয়ে আসার, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। অনেক সময় আমাদের নিজের অজান্তেই আমাদের সাথে অনেকেই কমিউনিকেট করার চেষ্টা করে, কেউ কেউ সেটা বোঝে, কেউ কেউ বোঝে। অনেক সময় দেখা যায় না যে হঠাৎ করেই কারো কথা আমাদের মনে পড়লো, কেউ হয়তো কিছু একটা বলছে, এরকম অনেক সময় আপনার চিন্তা হতেও পারে। এটা সাইকিয়াট্রিস্ট বা যারা হচ্ছে সাইকোলজিস্ট তারা অনেক সময় বলেন, আমি এটা আমার মতন করে বলছি, যে অনেকেই অনেক সময় টেলিপ্যাথি করে আপনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করে, এটা হতেই পারে। যেমন আমি একটা কথা যেন পড়েছিলাম যে মানুষের সাথে গাছের অনেক মিল, মানে জিনের দিক দিয়ে, আমি জানি না সত্য মিথ্যা, আমি পড়েছিলাম একটা জায়গায় একটা বই। তো এখন এরকম কি হয় কখনো যে কোনো গাছ, আপনার জানালার পাশে কোনো একটা গাছ রয়েছে, সেই গাছটি কোনোভাবে টেলিপ্যাথির মাধ্যমে আপনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে? আমি জানি না, একেবারেই কথার কথা বলছি, পুরোপুরি পাগলের প্রলাপ বলে মনে হতে পারে, বাট মানে হতেই তো পারে যে এরকম একটা ঘটনা আপনার সাথে ঘটছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? বা কেউ আপনাকে আসলে কোনো কিছু জানাতে চাইছে টেলিপ্যাথির মাধ্যমে, সে হয়তো এই ভুবনের কেউ, বা সে হয়তো অন্য কোনো পৃথিবীর, কিন্তু সে কমিউনিকেট করার চেষ্টা করছে আপনার সাথে, তখন আপনি কি করবেন? আপনি অনেক সময় মনে হয় টের পান, চিন্তা করলে কারো কারো চিন্তা হুট করে সেই চিন্তায় বাধা দেয়, কেউ যেন আপনাকে কিছু বলছে, কেউ যেন আপনাকে কোনো কিছু করতে বলছে। আপনি তখন সহসাই বলেন, আমার মন বলছে এটা করা উচিত। কোনো কোনো সময় আপনি আপনার মনের সাথে কথা বলেন, খুব অদ্ভুত কিন্তু ব্যাপারটা। আমি জানি যে এরকম অসংখ্য ঘটনা আপনাদের কাছেও আছে, যদি থাকে তাহলে লিখে পাঠান আমাদের কাছে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
Spirit, be here with me. কে তুমি?
Bhoot.com. The fear returns with Russell.
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিং থেকে। আমি শুরুতেই রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। এপিসোড 77, 78, 79 আমার তিনটি ঘটনা পড়ে শোনাবার জন্য। এত ইন্সপিরেশন পেলে আসলে ঘটনা কালেক্ট করার ইচ্ছা অনেক বেড়ে যায়। যাই হোক, রাসেল ভাই, ফিরে আসি আজকের ঘটনা কালেক্ট করার কথায়। আমার মনে আছে আমি এপিসোড 77-এ একজন খ্রিস্টান ফাদারের এক্সরসিজমের ঘটনা শেয়ার করেছিলাম। আমার ঘটনাটি আমার কাছের কয়েকজন মানুষ পছন্দ করে আমাকে বলেছিল আমি যেন এরকম ঘটনা আরও শেয়ার করি। আসলে খ্রিস্টান ফাদারদের ঘটনা বাংলাদেশে তেমন একটা শোনা যায় না, তাই কোথা থেকে কালেক্ট করব ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম ঘটনা কালেক্ট করার জন্য। কিন্তু হতাশ হয়ে ফিরি, শহরের চার্চ আর কয়েকটি বাইরের চার্চে গিয়েও কিছু পাইনি, হয়তো ওনারা বলতে চান না, তাই এড়িয়ে যান আমার কথায়। কিন্তু কে জানত ঘটনা আমার চোখের সামনেই ছিল। কেন বলছি শুনুন তবে। আজকের ঘটনাটি শুনি আমার এক বন্ধুর কাছে, ওর নাম আমি ছদ্মনাম হিসেবে সাইমন বলছি। আমি ঘটনা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একদিন আমাদের গ্রুপ চ্যাটে মেসেজিং করছিলাম, তখন হঠাৎ করে সাইমনের আইডি আমার চোখে পড়তেই ওকে মেসেজ করি এবং বলি যে ওর কাছে কোনো ঘটনা আছে কিনা, কারণ সেও একজন খ্রিস্টিয়ান। ও বলে 10 মিনিট পর আমাকে কল করবে। কিছুক্ষণ পর সে আমাকে কল করে বলল যে তার কাছে তার গ্র্যান্ডফাদার অর্থাৎ তার দাদুর একটা ঘটনা রয়েছে যা ঘটেছিল 60-এর দশকে। তার দাদা এখন বেঁচে নেই, কিন্তু সাইমন আমাকে বলেছে তার দাদা জীবদ্দশায় এমন অনেক ঘটনা বহুবার তার নাতনি নাতনিদের বলেছিলেন। আমি তৎক্ষণাৎ সাইমনকে দেখা করতে বলি। সাইমন রাজি হয়ে যায়। সে আগামীকাল অর্থাৎ 2 আগস্ট সন্ধ্যায় আমার সাথে দেখা করবে বলে জানায়। সেদিন রাতে উত্তেজনায় বসে আমার কিছু ভালো লাগছিল না। ভোরের আজান হবার পর আমি ঘুমিয়ে যাই। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি খাওয়া দাওয়া শেষ করে অপেক্ষা করতে থাকি। সন্ধ্যার আগে আগেই বাসা থেকে বেরিয়ে টিউশনিতে গিয়ে ছাত্রদের পড়া শেষ করে সাইমনের সাথে দেখা করব ভেবেছিলাম, কিন্তু সেদিন আমার এতটাই এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমি আর বেশি সময় পড়াতে পারিনি। মাগরিবের আজানের পর আমি সাইমনকে কল করি। সে আমাকে বলে সে থানার ঘাট আসবে আর তার নাকি 30 মিনিট সময় লাগবে। থানার ঘাট আমার টিউশন এরিয়া থেকে বেশ দূরে না হওয়ায় আমি খুশি হলাম আর হেঁটে হেঁটে চলে গেলাম সেখানে। থানার ঘাটে পৌঁছে আমি আমার পরিচিত চায়ের দোকান থেকে চা বানিয়ে নিয়ে নদীর পাড়ে একটা সিঁড়িতে বসে চা খাচ্ছিলাম। যেহেতু লকডাউন তাই শহরের ভেতর দেখা করা যায়নি। কিছুটা নিরিবিলি হওয়ায় থানার ঘাট আমার বেশ ভালো চয়েস বলে মনে হলো। এদিকে মানুষও কিছুটা কম থাকায় ঘটনা শুনতে বেশ সমস্যা হবে ভেবে আমি খুশি হচ্ছিলাম। আমি বসে আছি 10 মিনিট, হঠাৎ আমার ফোনে কল এলো সাইমনের এবং সে বলল সে চলে এসেছে। আমার লোকেশন থেকে কয়েক কদম দূরে থাকায় আমি ওকে সামনে এগোতে বললাম। দোকানে এসে ওর জন্য চা নিয়ে বসলাম। সাইমন এলো, কুশল বিনিময় করে চা খেতে দিলাম আর জিজ্ঞাসা করলাম ওর দাদার ঘটনা কি। ওকে এও বলি যে আমি ভূত.কম এ ঘটনাটি শেয়ার করব, তার অনুমতি আছে কিনা। সে তখন আমাকে একটাই শর্ত দিল যে তার নাম তার জায়গা গোপন রেখে আমি যদি শেয়ার করতে পারি তবেই সে আমাকে ঘটনাটি বলবে। আমি রাজি হয়ে যাই আর ওকে শুরু করতে বলি ওর দাদুর ঘটনাটি। সাইমন চা খেতে খেতে ঘটনাটি বলেছিল ওর দাদুর ভাষায়। আমিও ঘটনাটি ওর দাদুর ভাষাতেই আপনাদের সামনে উপস্থাপন করছি আর অনিচ্ছাকৃত ভুলের জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন চলে যাই সাইমনের দাদা এরিকের ঘটনায়। আমার নাম এরিক। আমার বাবা একজন কৃষক ছিলেন আর উনি ছোটবেলা থেকেই ওনার বাবা অর্থাৎ আমার দাদুর কাছ থেকে কবিরাজি দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। আমার দাদু ও আমার বাবা এলাকার অনেক নামী ব্যক্তি ছিলেন। মানুষের রোগ ব্যাধির চিকিৎসাও তারা করতেন। আমার দাদু ডেভিলের আসরের চিকিৎসাও করতেন। আমার বাবা দাদুর কাছ থেকে শিখে একই সাথে তারা দুজন মিলে এই কাজগুলি করতেন। বিনিময়ে ওনারা কোনো টাকা পয়সা না নিয়ে ভাতের চাল ধান এবং শাকসবজি নিয়ে থাকতেন। গ্রামের মানুষও তাদের ওপর বেশ খুশি ছিল। একদিন গ্রামে এক ভিনদেশি লোকের আগমন ঘটে, একজন শয়তানের পূজারীর। সে আমাদের এলাকার চার্চ থেকে কিছুটা দূরে তার আস্তানা করে বসে। কবিরাজ গ্রামে এলে তাকে সেখান থেকে তাড়ানোর মতো সাহস কারো ছিল না, কারণ তার নাকি কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে। সে মানুষের ইচ্ছা নাকি পূরণ করে দিতে পারত আর সে যার ইচ্ছা পূরণ করত তাকে নাকি খুব বড় কিছু বা খুব কঠিন কিছু দিয়ে সেই ইচ্ছের দাম চুকাতে হতো। আর তার বাসস্থান সে খুব ভয়ঙ্করভাবে সাজিয়েছিল বলে সবাই বলত। ছনের ঝুপড়ির ছাদের ওপর শিঙলা কোনো এক কঙ্কালের মাথা পতাকার মতো একটি স্ট্যান্ডে লাগানো ছিল। সেই কবিরাজ সেখানে একা থাকলে আশেপাশের মানুষ গেলে শুনতে পেত সে অনেকগুলো মানুষ একসাথে মন্ত্র পড়লে যেমন শোনা যায় ঠিক তেমন শোনা যেত। আর ঝুপড়ির ঘরের চারপাশে সাদা কোনো কিছুর গুঁড়োর ঘের দেওয়া ছিল আর ঘেরের ওপর আগুন জ্বালিয়ে রাখা হতো। আর তার বাসস্থান সামনে দিয়ে গেলে অনেকেই শুনতে পেত কেউ ফিসফিস করে তার নাম ধরে ডাকছে আর ফিসফিস করে বলছে এসো আমার কাছে, যা চাইবে তাই পাবে, এসো 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 আমার কাছে। এসব শুনে মানুষ ভয় সেখানে যেত না। এদিকে গ্রামের এক দম্পতি ছিল, আমাদের আদিবাসীরা মাতৃতান্ত্রিক হওয়ায় বাবার নামে কম লোকে চিনত, তাই সেই দম্পতি স্ত্রীর নামে অর্থাৎ মেরি দম্পতি হিসেবে সবাই চিনত। মেরি দম্পতির বিয়ের 7-8 বছরেও তাদের কোন সন্তান ছিল না, কিন্তু তারা প্রচণ্ড ধর্মভীরু হওয়ায় নিয়মিত চার্চে গডের আরাধনা করত আর ভালো ভালো কাজ করত। কিন্তু এক পর্যায়ে গডের ওপর তারা রুষ্ট হয়ে যান আর চলে যান সেই শয়তানের পূজারীর কাছে, কারণ এত আরাধনার পর গড তাদের কোনো সন্তান দেননি। কিন্তু তারা জানতেন না যে গড়ের ওপর আস্থা হারিয়ে তারা শুধু নিজেদের বিপদই না, পুরো গ্রামের জন্য বিপদ ডেকে এনেছেন। তারা সেই শয়তানের পূজারীর কাছে একটি বাচ্চার জন্য আকুল আবেদন করতে থাকে আর সেই কবিরাজ তাদের সাহায্য করবে বলে জানায়। কিন্তু এর জন্য তাকে খুব বড় একটি কঠিন কিছু করতে হবে সেটা জানায়। সন্তান প্রাপ্তির প্রবল ইচ্ছায় তারা কি দিতে হবে না ভেবে কবিরাজের কথায় রাজি হয়ে যায়। কবিরাজ তাদের এক মাস পরে চন্দ্রগ্রহণের সন্ধ্যায় আসতে বলে আর কিছু জিনিসের কথা বলে যা তাদের জোগাড় করে আনতে বলা হয়। সেগুলো ছিল সদ্য জবাই করা মহিষের মাথা, কেরোসিন তেল, ভেড়ার লোমের সলতে আর একটা সম্পূর্ণ সাদা ছাগলের বাচ্চা যার বয়স 5 মাসের বেশি হওয়া যাবে না। মীর দম্পতি সব জোগাড় যন্ত্র করে চন্দ্রগ্রহণের সন্ধ্যায় সেই কবিরাজের কাছে যায়। কবিরাজ তাদের একটি গোল বৃত্তে বসতে বলে। তারা বৃত্তে বসার পরে কবিরাজ সেই মহিষের মাথা কেরোসিন তেলে ডুবিয়ে রাখে আর কিছুক্ষণ পর সেটি তুলে বৃত্তের মাঝে ভেড়ার লোমের সলতে দিয়ে মুড়িয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। এরপর কিছু রিচুয়াল করে সেই সাদা ছাগলটিকে স্যাক্রিফাইস করে। 2টা মাটির পেয়ালায় রক্ত রেখে সেই আগুন থেকে কিছুটা ছাই তুলে পেয়ালায় মিশিয়ে খেতে বলে। খাওয়া শুরুর আগে কবিরাজ তাদের বলে যখন সময় আসবে সে তাদের কাছে তার পাওনা চাইবে আর সেই পাওনা তাদের দিতেই হবে। কিসের পাওনা জিজ্ঞেস করলে কবিরাজ বলেন তাদের সন্তান হবে কবিরাজের রিচুয়ালের মাধ্যমে, তাই তার পেমেন্ট হিসেবে তাকে কিছু দিতে হবে, কিন্তু কি দিতে হবে সেটি নাকি কবিরাজ সময় এলেই চাইবে। মীর দম্পতি রাজি হলে তাদের রক্ত খাওয়ানোর পরে কবিরাজ বলে আজ ভোর রাতে তাদের বাসার পেছনের জমিতে একটি পাখি মরে থাকবে, তারা যেন সেটিকে নিয়ে এসে ভালোভাবে রান্না করে সেটি দুজন মিলে খায়। তারা সম্মতি জানিয়ে চলে যায় সেদিনের মতো। এরপর এক মাস কেটে যায়। একদিন মেরি ফ্যামিলির বাসা থেকে আমাদের বাসায় মিষ্টি আসে। এত জলদি ফল পেয়ে খুশিতে তারা যেন আত্মহারা হয়ে গিয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায় আর মেরি ফ্যামিলির ঘর আলো করে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়েটার নাম তারা মারিয়া রাখে। মেয়েটি জন্মের পর তার বাম কাঁধে একটি জন্ম দাগ দেখতে পায় তারা, যা ছিল একটি অর্ধচন্দ্রাকৃতি। আস্তে আস্তে 7 বছর কেটে যায়। মারিয়াও বড় হতে থাকে আর মারিয়ার বাবা মা সেই কবিরাজের কথা ভুলে যায়। কিন্তু মারিয়ার 7 বছর পূর্ণ হবার পর মারিয়ার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে খুব রাতে সে একা বাইরে বেরিয়ে যেত, রুমে কারো সাথে কথা বলত না আর একা খেলত। তার মা বাবা এটা দেখে তাকে জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলে। মারিয়া নাকি তখন খুব ভায়োলেন্ট হয়ে যেত আর চিৎকার করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। মারিয়া এছাড়াও সন্ধেবেলা নাকি সেই কবিরাজের বাড়িতে চলে যেত। মারিয়ার ভেতর কোনো সমস্যা আছে এই ভেবে মারিয়ার মা বাবা তাকে সেই কবিরাজের কাছে নিয়ে যায় আর কবিরাজ তাদের যা বলে সেটি শুনে মেরি দম্পতির হুঁশ উড়ে গিয়েছিল। কবিরাজ তাদের বলে তাদের মেয়ে হচ্ছে ডেভিলের মেয়ে। মেয়ের কাঁধে যে বার্থমার্ক ছিল সেটি নাকি ডেভিলের মার্ক আর সে নাকি ডেভিলের বংশধর। কবিরাজ তাদের আরও জানায় সে বহু সাধনা করে ঈশ্বরের ভক্ত কোন দম্পতি খুঁজছিল যারা ঈশ্বরকে ত্যাগ করে শয়তানের সান্নিধ্যে আসবে আর তাদের সাথে রিচুয়াল করে সেই কবিরাজ একটি ডেভিলের বংশধর বানাবে আর তাকে দিয়ে সে কাজ করাবে। কবিরাজ এরপর তাকে বলে যে মারিয়ার বয়স 15 বছর হলে মেরি দম্পতি যেন মারিয়াকে তার কাছে নিয়ে যায়। 15 বছর সন্তান প্রাপ্তির আনন্দ দান করায় এটাই ছিল নাকি কবিরাজের পেমেন্ট। এই কথা শুনে মেরি দম্পতি প্রচণ্ড রেগে যায় আর সেই কবিরাজকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আর তারা এও জানায় মারিয়াকে তারা কবিরাজের কাছে কিছুতেই দিয়ে আসবে না। কবিরাজ এই কথা শুনে রেগে যায় আর তাদের বংশ শেষ করে দেবে বলে হুমকি দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মেরি দম্পতি সেখান থেকে চলে আসেন আর ঈশ্বর বিমুখিতার জন্য চার্চে এসে মাফ চায় আর চার্চের ফাদারের কাছে কনফেস করে তাদের পাপের কথা। চার্চের ফাদার সব শুনে আরও কয়েকজন ফাদারের সাথে পরামর্শ করেন, যাদের মধ্যে আমার দাদুও ছিলেন। তারা মারিয়াকে দেখবে আর সেই শয়তানের ছায়াতল থেকে তাকে বাঁচাবে বলে ঠিক করে। যত যাই হোক, সে তো মানুষের সন্তান, মানুষেরই জীবন তার ভেতর। শয়তানের কাছ থেকে গডের চাইল্ডকে তারা রক্ষা করতে নিজেদের সমস্ত অভিজ্ঞতা ঢেলে দিতে প্রস্তুত হয়ে যায়। অবশেষে দুই দিন পর আমার দাদু আমার বাবা মেরি দম্পতির বাসায় যান মারিয়ার কন্ডিশন বুঝতে। আমার বাবা আর দাদু ফিরে এসে সেই বাসার কথা আলাপ করছিলেন, আর আমি তখন ওনাদের কথা শুনি। ওনাদের বর্ণনা মতে মারিয়াদের বাসা ছিল মাটির তৈরি, ভেতরে তিনটা ঘর, একটা মেরি দম্পতির ঘর, একটি মারিয়ার ঘর আর একটি মারিয়ার প্রয়াত দাদাদাদির ঘর। সেখানে সামনে ছিল গোয়াল ঘর আর উঠোন এবং রান্নাঘর। মারিয়ার বাসায় ঈশ্বরের আরাধনার কোনো জিনিস ছিল না। সন্ধ্যা হবার ফলে ঘরের ভেতরে কুপিবাতি জ্বলছিল আর তার আলোতে পরিবেশটা যেন কেমন থমথমে আর ভয়ঙ্কর লাগছিল। বাসায় গডের কোনো বই আর কিছু জিনিস নেই কেন জিজ্ঞেস করলে মেরি দম্পতি মাথা নিচু করে থাকে, কিছু বলতে পারে না। তারা মারিয়ার মা বাবার সাথে কথা বলে সবকিছু আরও একবার শুনে মারিয়ার রুমে ওকে দেখতে যাবে বলে জানায়। মারিয়ার ঘরের কুপিবাতিটা খুব মিটমিট করে জ্বলছিল, কিন্তু মারিয়াকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। মারিয়া তাদের দেখে এমন কর্কশ একটা হাসি দেয় যা শুনে উপস্থিত সবার নাকি বুকের রক্ত পানি হয়ে গিয়েছিল। তারা মারিয়ার সাথে কথা বলতে গেলে মারিয়া ভয়েস শুনে তারা অবাক হয়ে যায়। মারিয়া বলছিল তাদের সেখান থেকে চলে যেতে, কিন্তু আমার দাদু তার গায়ে পবিত্র পানি ছেটাতেই নাকি আমার দাদুর ওপর ঝাঁপিয়ে পড়ে সে আর সে বলে, তোকেরা সাবধান করেছিলাম আসিস না, কেন আসছিস, এবার তোরা সবাই মরবি। এই বলে মারিয়া নিজের মাঝে ফিরে আসে আর আমার দাদুর কথা শুনে ওনাকে চিনতে পেরে তাকে জিজ্ঞেস করে তারা এখানে কেন। আমার দাদু নাকি শুধু হেসে বলেছিলেন, তোমাদের জন্য প্রে করতে এসেছিলাম মা। এই বলে আমার দাদু আর বাকি সবাই চলে আসেন। রাস্তায় আসতে আসতে আমার দাদু ভাবছিলেন যে তাকে কখন সাবধান করল ডেভিল। ভাবতে ভাবতে আমার দাদুর গতরাতে দেখা স্বপ্নের কথা মনে পড়ে যায়। উনি স্বপ্নে দেখেছিলেন যে কোন একটা কালো অবয়ব, যার মাথা হচ্ছে মহিষের মতো আর শরীরটা ছাগলের মতো, সেই অবয়ব তাকে শুধু একটা কথাই বলছে, সেটি হচ্ছে ডেথ। দাদু তখন এই স্বপ্নের অর্থ কি না জানায় স্বপ্নটাকে আমলে নেননি। এরপর উনি চার্চের ফাদারদের সাথে কথা বলেন আর জানতে চান এই অবয়ব আর ডেথের অর্থ কি। চার্চের ফাদার কিছু বই ঘেঁটে বলে দিলেন যে এর অর্থ হচ্ছে, সাবধান করছি আমার সামনে এসো না, যদি আসো তাহলে মরবে। ডেভিল নাকি নিজের মতো করে সাবধান করছিল। এদিকে মারিয়ার অবস্থা আর স্বপ্নের অর্থ দুয়ে দুয়ে চার মিলে গেলে ওনারা বুঝতে পারেন যে মারিয়া কোন ডিমনের মাধ্যমে পজেসড। এর মাঝে কিছুদিন পর গ্রামের মানুষ মারিয়ার কথা শুনে সেই কবিরাজকে সবাই মিলে গ্রাম থেকে তাড়িয়ে দেন। কিছুদিন মারিয়ার অবস্থার অবনতি হলে অবশেষে আমার দাদু, চার্চের ফাদার, আমার বাবা আর দুইজন সহযোগী মিলে মারিয়ার এক্সোসিজম করবে বলে ঠিক করে। কিন্তু এত ছোট বাচ্চার এক্সোসিজম পারফর্ম করা ক্ষতিকর, মানে বাচ্চার মৃত্যু ঝুঁকি আছে ভেবে তারা, যেহেতু মারিয়ার বয়স 15 বছর হয়নি, সেহেতু সেই ডেভিল সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ করেনি বিধায় এক্সোসিজমের পরিকল্পনা বাদ দিয়ে মারিয়াকে চার্চে এনে 8 বছর লালন পালন করার প্রস্তাব দেয়া হয় মেরি দম্পতিকে। মেরি দম্পতি রাজি হলে চার্চের একটি ঘরে মারিয়াকে থাকার ব্যবস্থা করে দেয়া হয়। ঈশ্বরের ঘরে থাকার ফলে মারিয়ার ভেতর এই 8 বছর তেমন কোনো সমস্যা না দেখা গেলেও যেদিন মারিয়ার বয়স 15 বছর হয়েছিল সেদিন সকালে দেখা যায় মারিয়া চার্চের প্রেয়ার রুমের সামনে পড়ে আছে আর তার দুই পায়ের মাঝে সরু একটা বাঁশের কঞ্চি রাখা আর মুখ দিয়ে গ্যাঁজা বের হচ্ছে। মারিয়াকে সুস্থ করতে আমার দাদু কাজে লেগে যান। উনি চিকিৎসার পাশাপাশি কবিরাজি করতেন, চিকিৎসা ছিল তার মূল কাজ। এদিকে মারিয়ার বয়স 15 বছর হবার দিন সেই কবিরাজ কোথা থেকে যেন মেরি দম্পতির বাসায় ফিরে আসে আর মারিয়াকে সে চাইতে থাকে। গ্রামের মানুষ জড় হয়ে কবিরাজকে বাধা দিবে, এমন সময় মারিয়া কোথা থেকে যেন চলে আসে সেই কবিরাজের সামনে আর মারিয়ার চেহারা মারিয়া আর ওর গলার আওয়াজ একেবারে পাল্টে গিয়েছিল সেই সময়। মারিয়াকে দিতে অস্বীকৃতি জানানোর অপরাধে মারিয়া শুরুতে নিজের বাবা মার সামনে দাঁড়িয়ে দুই হাত দিয়ে চড়ে ওর বাবার মাথায় চড় দিয়ে ফেলে দেয়। মারিয়ার বাবার কান আর নাক দিয়ে প্রচণ্ড রক্ত বের হচ্ছিল আর তা দেখে মারিয়ার মা অজ্ঞান হয়ে যান। এদিকে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে কবিরাজকে গণপিটুনি দিতে গেলে কবিরাজ কোনোভাবে পালিয়ে বেঁচে যায়। কিছুদিন পর চার্চের ফাদার এসে মারিয়াকে কয়েকজনের সাহায্যে রুমে নিয়ে গিয়ে বেঁধে ফেলে আর আমার দাদুকে বাসায় ডাকতে আসেন। এদিকে আমার দাদুর অবস্থা ছিল অনেকটা খারাপ। মারিয়ার চিকিৎসা করার সময় আমার দাদু অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু কেন সেটি আমি কখনো তার কাছ থেকে শুনিনি বা আমার দাদু আমার কাছে কোনোদিন সেটা বলেনি। এরপর আমার বাবা, আমার দাদু আর চার্চের ফাদার মিলে শুরু করতে চান মারিয়ার এক্সরসিজম। মারিয়াকে তার ঘরে চার পাঁচজন পুরুষ মিলে ধরে রেখেছিল, কিন্তু কিছুতেই তাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। অবশেষে আমার দাদু আর ফাদার মিলে বিছানার চারপাশে ঘের দিয়ে সেই ঘেরের ভেতর একটু শাবল মাটিতে পুঁতে দেন আর মারিয়া একেবারে চুপ হয়ে যায়। আমার দাদু বলেছিলেন এভাবে নাকি কোনো শয়তানকে বশ করা যায়। তখন মারিয়াকে জিজ্ঞেস করা হয় সে কেন মারিয়াকে ধরেছে। এই কথা শুনে মারিয়া কথা বলতে শুরু করে। মারিয়ার গলায় শয়তানটি বলছিল তার নাম হচ্ছে নারুস, নারুস নাকি মারিয়ার ভাই। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায় আর এর মানে জিজ্ঞাসা করে। মারিয়া বলতে থাকে কবিরাজের দেয়া রক্ত আর জমিতে পড়ে থাকা পাখির মাংস খেয়ে তারা নাকি নারুসকে আহ্বান করে, কিন্তু ততদিনে মেয়ে দম্পতি অলরেডি নাকি প্রেগনেন্ট ছিল মারিয়ার সাথে, তাই নারুস নাকি জন্ম নিতে পারেনি, কিন্তু যমজ হিসেবে মারিয়ার সাথে একই শরীরে বসবাস করতে শুরু করে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায় আর আমার দাদু বাইবেল হাতে ভার্স পড়া শুরু করেন। উনি বারবার মারিয়ার সামনে ক্রস আঁকছিলেন আর নিজের গলায় থাকা ক্রস মারিয়ার শরীরে লাগাচ্ছিলেন আর মারিয়া আত্মচিৎকারে ভেসে যাচ্ছিল এলাকা। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয় আর ঘরের কুপিবাতি বাতাসের ঝটকায় নিবিনুবু হয়ে পড়ে। এরপর একজন গিয়ে সেই বাতির পাশে হাত দিয়ে সেটিকে জ্বলতে সহায়তা করে। সম্পূর্ণ এলাকাটাতে যেন হাজার হাজার কণ্ঠ ফিস ফিস করে বলছে গড এখানে নেই, গড এখানে নেই। এরপর চার্চের ফাদার আর আমার দাদু দুজন মিলে আমার বাবা আর সবার সাহায্যে মারিয়াকে চার্চের ভেতরে নিয়ে আসার পরিকল্পনা করেন। যথারীতি মারিয়াকে চার্চে আনা হয় আর আনতে গিয়ে আমার দাদুর এক পায়ের মাঝে বাঁশের ছোট কঞ্চি ঢুকে যায় এবং তিনি আহত হন, কিন্তু উনি হাল ছেড়ে দেননি। চার্চে এনে মারিয়ার এক্সরসিজম করা হয়, কিন্তু কয়েক ঘন্টা চেষ্টা করেও তাকে সুস্থ করা যায়নি। মারিয়াকে চার্চের প্রেয়ার ঘরে রাখা চেয়ারে বেঁধে তাকে গডের নামে চলে যেতে বলা হয়, কিন্তু সে যাবে না বলে জানায়। অবশেষে সবাই মিলে বাইবেলের ভার্স পড়ে মারিয়াকে মাঝখানে রেখে বৃত্তাকার ভাবে দাঁড়িয়ে অনেক রকম কাজ করার পরে একসময় নারুস কিছুটা দুর্বল হয়ে পড়ে। আরেকটু পর মারিয়ার আওয়াজ শোনা যায়। সবাই ভাবে মারিয়া হয়তো সুস্থ হয়ে গেছে। আমার দাদু তার হাতে একটি তাবিজ বেঁধে মারিয়ার ফাদারকে বলেন এই তাবিজ যেদিন হাত থেকে খুলবে সেদিন আর কিছুই করার থাকবে না। এরপর মারিয়াকে চেয়ার থেকে খুলে বাসায় নিয়ে আসতে গেলে মারিয়া সবাইকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয় আর কোথায় যেন চলে যায় আর সবার কানে বাজে ভাবে হাসার আওয়াজ শোনা যায়, কিন্তু হাসির আওয়াজটা কোথা থেকে আসছে সেটা কেউ বুঝতে পারছিল না। হঠাৎ আমার দাদুর পা কিছু একটাতে জড়িয়ে ধরে এবং কেটে যাওয়া অংশটা নখের আঁচড় দিয়ে কামড় বসিয়ে দিয়ে মাংস চিরে খেতে শুরু করে। আমার দাদু চিৎকার দেয় এবং সবাই মারিয়াকে ধরে আবার চেয়ারে বসাতে গেলে মারিয়া সবাইকে ধাক্কা দিয়ে ফেলে কোথায় যেন চলে যায়। এরপর থেকে মারিয়াকে আর কোনোদিন গ্রামে দেখা যায়নি। এরপর আমার দাদু আমার বাবাকে বলেন হাত চালান দিতে। হাত চালান কি সেটা একটু বলি। দোয়া ও কিছু নির্দিষ্ট কাজের মাধ্যমে মাটিতে হাত দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কোন একটা ইনস্ট্রুমেন্ট খুঁজে বের করা, অর্থাৎ কোন একটা মানে কোনো কিছু একটা পড়ে মন্ত্রতন্ত্র পড়ে এটা করা, কারণ যদি হাত চালানে মারিয়াকে পাওয়া যায়। আমার বাবা হাত চালান দিয়ে চার্চ থেকে একটু দূরে একটা জায়গায় অজ্ঞান হয়ে যায়। সেই জায়গা খুঁড়ে একটি মরা পাখি পাওয়া যায়। এরপর সেটিকে চার্চে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়, কিন্তু মারিয়াকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। লোকমুখে শোনা যায় যে কালো ঘোমটা দিয়ে মারিয়াকে মাঝে মাঝে নাকি গ্রামে দেখা যেত, কিন্তু সেটি মারিয়াই কিনা সে বিষয়ে কেউ সার্টেনলি কিছু বলেনি। মারিয়ার বাবা মারিয়া ওইভাবে মরে যাবার পর থেকে পাগল হয়ে যায় আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন উনি। মারিয়ার মা সবকিছু নিজ চোখে দেখে পাথর হয়ে গিয়েছিলেন। মানুষের বাসায় ভিক্ষা করে খেতেন, কিন্তু কখনো ভিক্ষার জন্য উনি কারো কাছে কিছু চাইতেন না, চুপ করে থাকতেন। আর আমার দাদুর পায়ের অংশে মারিয়ার কামড়ের পর সেই অংশ পৌঁছে গিয়ে এক মাসের মাঝে আমার দাদুও মারা যান। ডেভিল আমার দাদুকে স্বপ্নে সাবধান করেছিল, কিন্তু দাদু বুঝেননি, তাই আজ উনি আমাদের মাঝে নেই। ডেভিল তার ওয়ার্নিং পূরণ করে দেখিয়েছিল। সাইমন তার দাদু এরিকের মুখে তার দাদু অর্থাৎ এরিকের দাদুর ঘটনা শুনে নাকি এরিক দাদুকে জিজ্ঞাসা করেছিল যে সে কবিরাজি করে কি না, কারণ সাইমন ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছে আর গ্রামে বেশি একটা থাকেনি, তাই তার জানা ছিল না। সাইমনের কথা শুনে তার দাদু এরিক হেসেছিল, কিন্তু কিছু নাকি বলেনি। সাইমনের ঘটনা শেষ হবার পর আমি আর সাইমন দুজনে আবার চা নিয়ে দোকানে বিল পরিশোধ করে চলে আসি, কিন্তু আস্তে আস্তে আমি ভাবছিলাম একজন দাদুর নিজের দাদুর ঘটনা অর্থাৎ পরদাদুর ঘটনা কিভাবে লিখি। আমি অবশেষে যতটুকু পেরেছি লেখা ট্রাই করে লিখে পাঠিয়ে দিলাম রাসেল ভাই। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার বিশ্বাসের কথা বললে সাইমনের ঘটনাটি আমার অথেন্টিক লেগেছে, আর ইনস্ট্যান্টলি বানিয়ে বানিয়ে আমার মনে হয় না একটানে ওর মতো এভাবে ঘটনা বানিয়ে বলা সম্ভব। রাসেল ভাই ভূত ডট কম থেকে আমার জীবনে অনেকের কাছ থেকে অনেকের সাকসেসের ঘটনা আমি শুনেছি, কারো সাহায্য করতে গিয়ে ফেলিয়ারের ঘটনা বেশি একটা শোনা যায় না, তাই আজ আপনাদের সাথে একটি ফেলিয়ারের ঘটনা অর্থাৎ ফেল করেছে এরকম একটা ঘটনা আজকে শেয়ার করলাম। আমি আরেকটি ঘটনা বলতে চাই রাসেল ভাই লিসনারদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে ঘুরে ঘুরে ঘটনা কালেক্ট করা। আমি ভেবেছিলাম খুব সহজ একটি কাজ, কিন্তু না, কাজটি এতটা সহজ নয়। মাঝে মাঝে এমন কিছু ঘটনা পাই নিজেই ভাবি এই ঘটনা শুনতে এত দূর এলাম। আমাদের নিজেদেরও ঘটনা যাচাই বাছাই করে তারপর একটা দুইটা ঘটনা পাঠাবার উপযোগী বলে মনে হয়। আর 2 আগস্ট সাইমনের মুখ থেকে ঘটনাটি শুনে আমি স্টোরির সত্যতা জানতে চাইলে সাইমন আমাকে বলেছিল 11 তারিখ তার মা আসবেন, আমি যেন ভ্যারিফাই করে নিই। যথারীতি আজকের ঘটনাটি সাইমনের মায়ের কাছ থেকে ভ্যারিফাই করে নেয়া। ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনাবার জন্য, সবাইকে ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার ঘটনাটি শোনার জন্য। ভূত ডট কম দীর্ঘজীবী হোক, সবাই ভালো থাকবেন। আমার কাছে আরও কিছু ঘটনা আছে রাসেল ভাই, আপনি চাইলে সেগুলো শেয়ার করব। আমি সাবিত বলছি ময়মনসিং থেকে, আসসালামু আলাইকুম। এটা বলে তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। ওয়ালাইকুম সালাম, আপনার এই ঘটনাটিও চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি আপনাদের কাছেও এরকম ভয়ঙ্কর ঘটনা থাকে তবে সেগুলো লিখে পাঠান আমাদেরকে। এবং লিখে পাঠাতে হলে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা আরও একবার মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি জিজ্ঞাসা করব না আপনি কেমন আছেন, আমি জানি আপনি সবসময় ভালোর দলে। তো আমি নাম অ্যাড্রেস প্রকাশে অনিচ্ছুক, তাই আপনার নাম প্রকাশ করলাম না। আমার সঙ্গে ঘটে যাওয়া জানি না এটা আসলে ভৌতিক নাকি অন্য কিছু। আমি পেশায় একজন ড্রাইভার, বাস চালক। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। সালটা ছিল 2014 সাল। আমার ওই সময় ডিউটি ছিল দিনাজপুর ঢাকা। আমি বাংলাদেশের ভালো এক সুনামধন্য কোম্পানির বাস চালাই। তো আমি ঢাকা যাচ্ছিলাম, তো কালিঙ্গা পার হয়ে আমার সঙ্গে ঘটে যায় এক ঘটনা, সেটাই আপনার সঙ্গে শেয়ার করতেছি। আমি গাড়ি চালাচ্ছিলাম, তো একবার হঠাৎ করে দেখলাম যে আমার রাস্তার এপাশ থেকে ওপাশে একটা সাদা রঙের ছায়া মূর্তি দৌড় দিয়ে পার হয়ে গেল। কিন্তু আমি ওর প্রায় কাছাকাছি ছিলাম। আমি যখন ওইখানে যাই দেখলাম, যখন সে আমার ডাইন সাইডে গেছে, যখন ওইখানে যাই আমি দেখলাম তো ও আমার ডাইন সাইডে ছিল না। তো আমি ভাবলাম যে হয়তো বা এটা আমার চোখের ভুল, বা হয়তো বা ঘুম ধরছে এই কারণে এগুলা হয়তো বা দেখতেছি। তো ওখান থেকেই ওই ঘটনাটা পরপর আমার সঙ্গে তিনবার হলো, তিনবারই সেম এক জিনিস দেখতে পারলাম আর তিনবারই সেম নাই, ওখান থেকে হাওয়া। ও তো সেদিন আর কোনো কিছু ঘটলো না, চলে আসলাম পরে। আবার পরের দিন বিকালবেলা চলে আসলাম দিনাজপুরে, বাসা গেলাম। বাসা যেয়ে আমি একদম পুরো সুস্থ ছিলাম, বাসা গেলাম, বাসা যেয়ে শুইছি। পরের দিন সকালবেলা অনেক জ্বর ছিল গায়ে, তো ওই জ্বর 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 এত ওষুধ খাচ্ছিলাম, জ্বর কোনো কাজে মানে জ্বর কোনো প্রকারেই সাথে ছিল না। তো একদিন ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আড্ডা মারতেছিলাম ওই জ্বর অবস্থায়, তো আমি আমার একটা ফ্রেন্ডকে শেয়ার করলাম যে আমি একদিন এই দেখছি, দেখার পর থেকে আমার খুব জ্বর, তো জ্বরটা সারতেছে না আমার, এত ওষুধ খাচ্ছি কোনো কাজেই হচ্ছে না। তো বলল যে তাহলে চল, আমার এক চেনা পরিচিত এক হুজুর আছে, ওনার কাছে যাই, ওনার কাছে যাই দেখি যে তোর অবস্থা কি। তো আমি ওর সঙ্গে গেলাম ওইখানে হুজুরের কাছে। যাওয়ার পরে হুজুরকে বললাম, সবকিছু খুলে বললাম। তারপরে হুজুর আমাকে বলল যে তুমি যখন ছোট ছিলা তখন তোমার এক বোন ছিল, যার তোমার মা ওকে দত্তক নিছিল। তো বোনটা হয়তোবা সম্ভবত আমার মায়ের কাছে 3 মাস ছিল, থাকার পরে মারা গেছে। তো তারপরে আমার মাকে নাকি বলে ও এরকম ভাবে করতো বা ওই দেখা দিত। তো আমি তো জানতাম না এই বিষয়গুলো। তো পরে আমি আমার পরে বাসা আসলাম, আসে আমার মায়ের কাছে শেয়ার করলাম। শেয়ার করার পরে তারপরে ওই দিনকার রাত্রেবেলা ঘুমাইছি, তো রাত্রেবেলা স্বপ্ন দেখলাম। আমি চিনি না কে ছিল বা মানে আমি কোনোদিনও তাকে দেখি নাই। তো ও স্বপ্নে দেখলাম যে ও আমাকে এসে বলতেছে স্বপ্নে যে আমি তোমার সঙ্গে এরকমটা করছি, বা সেদিন রাস্তায় তুমি আমাকে দেখছো, দেখো আমার কবরটা ওই জায়গায় আছে। আমাদের বাসার পাশে একটা বড় বাগান আছে, ওই বাগানের এক সাইডে কবর দেওয়া হয়েছিল ওকে। তো আমার কবরটা ওইখানে আছে, আমার কবরটা ভাঙে গেছে, বা আমার কবরটাতে কেউ এখন যায় না, বা জিয়ারত টিয়ারত করে না, আমি অনেক কষ্টে আছি, তো যদি পারো আমার কবরটাকে ভালো করে দিও। বাস এতটুকুই দেখছিলাম। তারপরে আমার তখনও গায়ে জ্বর ছিল, তারপরে আমি নিজে থেকে আমার আব্বুকে আমার আম্মুকে বললাম সবকিছু। বলার পরে আমার আব্বু আম্মু ওটা শোনার পরে আমার আব্বু আম্মু যায় আসলেই দেখে যে কবরটা অনেকটা ভাঙে গেছে বা দেখা যাচ্ছে ভিতরে। তো তারপরে কবরটা যখন ঠিক করে দেওয়া হলো, তো মানে একটা সাধারণভাবে কবরটা ঠিক করে দেওয়ার 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে আমার এত জ্বর, যেখানে আমি 1 মাস ধরে ছুটি করতেছি, গাড়িতে যাইতে পারতেছি না, এত ভালো ভালো ওষুধ খাইলাম তারপরে কোনো কাজ হচ্ছে না, তো 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে আমি পুরো সুস্থ। তো আমার ভূতে ভ্রমে পাঠানো সর্বপ্রথম এটাই ঘটনা। যদি ভালো লাগে প্লে করে শোনাবে।
Spirit, be here with me. Get me.
Bhoot.com. The fear returns with Russell.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জানতে চাইলাম না কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি মুস্তাফিজুর, ছদ্মনাম, বাসা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার কোন এক গ্রামে। ঘটনাটি 2019 সালের জুন জুলাই মাসে ঘটে যায়। আমার পরিবার এবং আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। যে ঘটনার কারণে আমি আমার বাবাকে হারিয়েছি। আমি আমার পরিবারের বড় ছেলে, পরিবার থেকে বাবাকে হারিয়ে যে কতটা ঝড় আমার মাথার উপর দিয়ে গেছে
সেটা শুধুমাত্র আমার মনেই জানে, তা হয়তো ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রথমবারের মতো ইমেল লিখছি, তাই যতটুকু পারি গুছিয়ে লেখার চেষ্টা করব। যদি বেশি অগোছালো হয় তাহলে আপনি আপনার ইচ্ছা মতো গুছিয়ে শেয়ার করবেন। বেশি কথা না বলে এবার ঘটনায় যাওয়া যাক। এর মাঝখানে আমি একটু বলতে চাই, না আপনি যেভাবে লিখেছেন আমরা সেভাবেই আমাদের লিসেনারদের কাছে উপস্থাপন করতে চাই, আমরা এখানে হাত দিতে চাই না। আসলে মূল ঘটনাটি আমার বাবাকে কেন্দ্র করে। আমার বাবা একজন ব্যবসায়ী মানুষ ছিলেন, তার ছিল সুপারি ব্যবসা। অন্যান্য বিভাগ থেকে সুপারি নিয়ে আসে এবং পাইকারি দামে তিনি সেটা বিক্রি করেন। আস্তে আস্তে সবার থেকে তার ব্যবসা দিন দিন উন্নতি হতে থাকে। সেটা দেখে পাশের এক ব্যবসায়ী সহ্য করতে পারে না। তার উদ্দেশ্য ছিল কিভাবে আমার বাবাকে অবনতির দিকে নিয়ে আসা যায়। বাবা সৎভাবে ব্যবসা করতেন বলে সে অনেক গিবত এবং নানান ধরনের চেষ্টা করেও বাবার ব্যবসার কোনো ক্ষতি করতে পারেনি। একটা সময় ওই ব্যবসায়ী আমার বাবার ওপর কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক করে। সেটা আমরা জানতে পারি বাবা মারা যাবার 11 দিন আগে। একদিন বাবা ট্রাক থেকে সুপারি আনলোড করতে করতে অনেক রাত করে ফেলেন। এমনিতেই বাবা প্রতিদিন রাত 11টার ভেতরেই বাসায় ফিরতেন, কিন্তু সেই দিন বাজার থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। সেদিন থেকেই ঘটনার শুরু। বাসায় ফিরে বাবা প্রচন্ড পেটে ব্যথা অনুভব করলেন। আমরা গ্যাস্ট্রিকের কথা ভেবে বাবাকে ট্যাবলেট খাইয়ে দিলাম। এরপর বাবা কোনো কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে ওঠেন এবং আগের মতো সুস্থ মানুষ। তো আমরা ভাবলাম এটা গ্যাস্ট্রিকেরই ব্যথা ছিল। তারপর কিছুদিন ভালোই ছিলেন বাবা। পরে আস্তে আস্তে বাবার পেটে ব্যথা বাড়তে থাকে। বাবার তেমন কিছু খেতে পারেন না, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন। আর এদিকে বাসায় রাতে আজব আজব শব্দ শুনতে পেতাম আমরা। আমি যে রুমে থাকতাম সেই রুমের সাথেই ছিল একটা পরিত্যক্ত রুম, মানে আগে আমার ফুপু থাকতেন ওই রুমে। এখন ফুপু মারা যাবার পর আমরা সেই রুমটা স্টোর রুম হিসেবে ব্যবহার করি। সেই রুমে আমি প্রতিদিন রাত 9টা থেকে 11টার ভেতর অনেক রকম শব্দ শুনতে পেতাম। আবার রাত 3টা থেকে 4টার ভেতর শব্দ শুনতাম। শব্দগুলো এমন ছিল দুটা তিনটা ছোট বাচ্চা মারামারি করলে যেমন শব্দ হয় তেমন আর কি। আর মাঝে মাঝে দরজায় লাথি মারলে যেরকম আওয়াজ হয় ঠিক তেমন শব্দ। লাথি মারার শব্দ শুনে আমি কয়েকবার বাইরে বের হয়ে দেখি কেউ নেই, কাউকে নজরে পড়ে না। 6-7 দিন এভাবেই কাটছিল। এমন সময় দরজায় লাথি মারার শব্দটা প্রচন্ড বেড়ে যায়। আমি রাতে ঘুমাতে পারতাম না। পরে আমার একটা ফ্রেন্ডকে বলি আমার কাছে এসে থাকার জন্য। এদিকে নানান ধরনের ডাক্তারের ওষুধ খেয়েও কোনো ফল পাচ্ছিলাম না, অর্থাৎ আমার বাবা কোনো ফল পাচ্ছিলেন না। দিন দিন যেন বেড়েই চলেছে। পরে একদিন আমরা বাবাকে রংপুর এক বড় ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার অনেক রকম পরীক্ষা করতে দেয়, আমরা সবগুলো পরীক্ষা শেষ করি। পরে আমি জানতে পারি যে রিপোর্টগুলো বের হতে রাত 9টা বেজে যাবে। এখন কি আর করার, রংপুর থেকে আমাদের গ্রাম প্রায় 3 ঘন্টা। রাত 9টার পর বাড়ি ফেরার বাস পাব না বলে সন্ধ্যার আগে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। পরের দিন সকালে আমি একাই রিপোর্টগুলো নিতে যাই। রিপোর্টগুলি নিয়ে ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বলল, আপনার বাবার তো তেমন কিছু ধরা পড়েনি, রিপোর্ট তো মাশাল্লাহ অনেক ভালো। পরে সাধারণ কিছু ঔষধ লিখে দেন আর বলেন আশা করি এগুলো নিয়মিত খাওয়ার পর উনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি ওষুধগুলো নিয়ে বাসায় ফিরে আসি। রিপোর্টের কথা বলতে সবার মুখে হাসি, যাক বড় কোনো সমস্যা না হয় এটাই ভালো। এবং ডাক্তার এই ওষুধগুলো দিয়েছেন আর বলেছেন এগুলো নিয়মিত খেলেই নাকি বাবা সুস্থ হয়ে যাবেন। এভাবেই 1 মাস যায় 2 মাস যায়, কিন্তু সুস্থ হওয়ার কোনো নামই নেই। এদিকে বাসায় চলছে আর এক বিপদ। আমরা তো প্রথমে মনে করেছিলাম কেউ হয়তো দুষ্টুমি করে শব্দ করছে, কিন্তু এতদিন
তা করার কথা না। মানুষ যদি করে তো একবার বা দুইবার করবে, একদিন বা দুই দিন করবে। এভাবে যখন এক সপ্তাহ হয়ে যায় তখন আর বুঝতে বাকি ছিল না যে এটা কোনো মানুষের কাজ না, এটা নিশ্চয়ই কোনো জিনের কাজ। পর এলাকার মসজিদের ইমামকে দিয়ে বাড়ি বন্ধ করে নেই, তারপরও চলতে থাকে, কোনো কাজ হয় না। দিনে দিনে আরো অবনতি হয়ে যায় বাবার। এমন সময় বাবা একেবারে অসুস্থ হয়ে পড়ে, কোনো কিছুই খেতে পারে না, যা খায় তাই বমি করে ফেলে দেয়, আর পেটের ব্যথা অনেক বেড়ে যায়। রাত দিন শুধু পেটে ব্যথায় অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করতে থাকে। বাবার সাথে সাথে আমাদের বাড়ির পুরো মানুষ সাত মাস ঘুম কি জিনিস বলতে পারি না। এদিকে পরিত্যক্ত রুমে আজব আজব শব্দ, আর অন্যদিকে বাবার চিল্লানোর আওয়াজ। পুরো সাত মাস আমি রাত বা দিন কখনোই ঘুমাইনি। যখন আমরা রংপুরে ডাক্তারদের চিকিৎসার কোনো ফলাফল পাচ্ছিলাম না, তখন আমরা ঢাকায় বড় বড় ডাক্তারদের চিকিৎসা নেই, কিন্তু কোনো কাজ হয় না, দিন দিন শুধু অবনতিই হতে থাকে। পরে শেষের দিকে আরো কিছু বড় পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারি বাবার লিভার ক্যান্সার। সবাই অনেক ভেঙে পড়ি। ডাক্তার বলে ওনার চিকিৎসা এখানে হবে না, ওনাকে ইন্ডিয়া নিয়ে যান, ওনার লিভার পুরোই নষ্ট হয়ে গেছে। এখন ইন্ডিয়া নিয়ে যাবার সাধ্য নেই আমাদের, কারণ অনেক টাকার প্রয়োজন, আর এতদিনে জমানো যত টাকা ছিল সব শেষ। আমরা এত টাকা পাব কোথায়? সবাই হতভম্ব হয়ে বাবাকে বাসায় নিয়ে আসি। ডাক্তার বলে যদি চিকিৎসা না করাতে পারেন, এভাবেই যতদিন বাঁচে বাঁচবে, যা খেতে চায় সেটাই খাওয়ান। এক মাসের সময় দিয়েছিল ডক্টর, যদি চিকিৎসা না করাই তাহলে খুব বেশি হলে এক মাস বাঁচবেন উনি। এভাবেই কিছুদিন কেটে যায়। এমন চিকিৎসাবিহীন অবস্থায় নিজের বাবাকে চলে যেতে হবে, এটা ভাবতেই চোখ ভিজে যায়। কোন সন্তান চাইবে না বিনা চিকিৎসায় বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। এরপর বাসায় কিছু লোকের মুখে শুনি একটা কবিরাজ আছে, তার কাছে যাই। কবিরাজ তার জিনের মাধ্যমে জানতে পারে বাবাকে কেউ কুফরি কালাম করেছে। এটা বাবা মারা যাবার ১১ দিন আগে জানতে পারলাম, কিন্তু এতদিনে সময় শেষ, তাই ওনার লিভার নষ্ট হয়ে গিয়েছিল। বিষয়টা আমি ভালোভাবে বোঝানোর জন্য ৬ থেকে ৭টা কবিরাজের কাছে যাই, কিন্তু সবাই একই কথা বলে, আর বলে সময় শেষ হয়ে গেছে, আর অনেক আগেই চিকিৎসা নেওয়ার দরকার ছিল। কেউ বাবার চিকিৎসা করার সাহস পায় না। পরে আমি একজন বড় কবিরাজের কাছে যাই, সে বলে তোমাদের বাড়িতে ৭টা তাবিজ রাখা আছে, সেগুলো যদি বের করে নষ্ট করা যায় তাহলে তোমার বাবার সুস্থ হওয়ার সম্ভাবনা ১০%। কবিরাজ বলে যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে সে নাকি একটা নরপিশাচকে ৩টা ছাগল আর ৩টা সাদা মুরগি এবং নানান ধরনের নানান কিছু দেবার লোভ দেখিয়ে বাবার উপরে ভর করিয়েছে, বাবার লিভার খাওয়ার জন্য। পরে সে আরো বলে তুমি যদি চাও তো আমি তোমার বাবাকে আমার যতটুকু সাধ্য আছে সব দিয়ে চেষ্টা করে দেখতে পারি বাঁচানোর জন্য, কিন্তু হ্যাঁ, ওনার বাঁচার সম্ভাবনা শুধুই ১০%। তারপরও বাবাকে বাঁচানোর জন্য চিকিৎসা শুরু করতে বললাম। পরের দিন কবিরাজ তার লোকজন নিয়ে বাড়িতে আসে। তারপর কবিরাজ তার এক কর্মচারীর ওপর জিন হাজির করে এবং আমাকে খালি বাটি দিয়ে কবিরাজ বলে উনি যেখানে মাটিতে দাগ দেবে তুমি সেখানে সেখানে নিজ হাতে মাটি খুঁড়ে যেটা পাবে সেটা এই বাটিতে রাখবে। তারপর আমি কবিরাজের কর্মীকে ফলো করতে লাগলাম, মানে জিন ভর করা লোকটিকে। তিনি মোট ৬টি জায়গায় দাগ দেয়। প্রথম আমাদের বাড়ির গেটের সামনে ঠিক মাঝখানে, দ্বিতীয় দাগ বাড়ির আঙিনার মাঝখানে, তৃতীয় দাগ বাবা যে ঘরে থাকত সে ঘরের দরজার সামনে, চতুর্থ দাগ রান্নাঘরের মাঝখানে, পঞ্চম দাগ চুলার ভেতরে এবং ষষ্ঠ টিউবয়েলের গোড়ায়, এবং সপ্তমটা নাকি টিউবয়েলের ভেতরে ফেলে দিয়েছে। তারপর এক এক করে আমি দাগ দেওয়ার স্থানগুলোর মাটি উঠাতে থাকি এবং ৬ জায়গায় আমি হাত দিয়ে ৬টা তাবিজ উঠাই। সেগুলো বাটিসহ কবিরাজের সামনে নিয়ে যাই। কবিরাজ তাতে মন্ত্র পড়ে পানি ছিটিয়ে দেয় তাবিজগুলোর ওপর। পরে আমাকে পোড়ানোর জন্য আদেশ দেওয়া হয় তাবিজগুলো, কিন্তু আমি কবিরাজের অনুমতি নিয়ে সেগুলো একটু খুলে দেখার জন্য চাইলাম। কবিরাজ বলল সমস্যা নেই, কিন্তু দেখার পরে সাথে সাথে পোড়াতে হবে। কিন্তু আমি বললাম ঠিক আছে। তারপর আমি সবগুলো তাবিজ খুলে দেখলাম। কিছু জিনিস বোঝা যায় আর কিছু একেবারে
নষ্ট হয়ে গেছে। তাবিজগুলোর ভেতরে দেখি কিছু মাটি, মনে হয় কোথাকার মাটি আমি জানি না, সিঁদুর, চুল, লাল কাপড়, সূচ, সাদা কাপড়, আরো অনেক কিছু নষ্ট হওয়ার জন্য তেমন বোঝা যায় না। কবিরাজ তার আরো কিছু কাজ সম্পূর্ণ করে চলে যান আর আমাকে রাতে তার বাসায় যেতে বলেন। সে কিছু তাবিজ দেবে, সেগুলো আমাকে নিয়ে আসতে হবে। কবিরাজের কথা মতো আমি রাত 8টা বাজে তার বাসায় রওনা দেই। আমার বাসা থেকে কবিরাজের বাসায় 1 ঘন্টার পথ। ভাবলাম ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, সেটা ভেবে আমার এক ফ্রেন্ডকে ফোন দিয়ে আসতে বলি আমার সাথে যাবার জন্য। পরে আমরা দুই ফ্রেন্ড রওনা দিই কবিরাজের বাসার উদ্দেশ্যে। যাবার সময় খুব ভালোভাবেই কবিরাজের বাসায় যাই। কবিরাজ অনেক প্রকার তাবিজ দেয় 2টা কাঁচের বোতলের ভেতর করে, আর নানান ধরনের জিনিস দেয়, আর আমাকে বলে যে আমি এই জিনিসগুলো যেভাবে আছে এবং যেখানে যেভাবে রাখতে বলবো ঠিক সেভাবেই রাখতে হবে, মনে রেখো কোনো ভুল যেন না হয়। আমাকে অনেকগুলো নিয়ম শিখিয়ে দেয়া হয়, যেমন প্রথম যে বোতলটা দেয় সেটা এক নিঃশ্বাসে আঙিনার ঠিক মাঝখানে পুঁতে রাখতে হবে এবং এদিক সেদিক তাকানো যাবে না। আর একটা কাজ যেন আমি একাই করি, কে যেন না দেখে। আর একটা বড় রকম তাবিজ দেয় যেটা নাকি বানানো হয়েছে, আত্মহত্যা করে মরে যাওয়া অবিবাহিত একটা মেয়ের চুল সহ নানান ধরনের জিনিস দিয়ে তৈরি তাবিজ। এই তাবিজটা বাড়ির গেটের সামনে পুঁটে রাখতে হবে। আরো বলে, তুমি মনে হয় এই কাজটা একা করতে পারবে না, কেননা এটা খুব খারাপ তাবিজ, এটা পুঁতে রাখার সময় অনেক বিপদের সামনাসামনি হতে পারো, তাই এটা করার সময় একজন বা দুজন লোককে সাথে রাখবে যেন তারা তোমাকে অনেক সাহস দেয়। আর মনে রাখবে তুমি সহ 3 জনের বেশি যেন কেউ না দেখে, তাহলে এটা কাজ করবে না। কবিরাজের সব নিয়ম কানুন জেনে তাবিজগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় আসার সময় মাঝ রাস্তায় শুরু হয় নানান ধরনের অলৌকিক শব্দ, এপাশ ওপাশ থেকে শুনতে পারি যে মেয়ে কণ্ঠের আওয়াজ, আরো অনেক কিছু। কবিরাজ আগেই বলেছিলেন কোনো কিছুতে যেন ভয় না পাই, এগুলোতে কান না দিয়ে আমি বাসায় চলে আসি। যথারীতি কবিরাজের কথা মতো রাত 2:30টার সময় বের হলাম। আমাকে একটা কাজ সম্পূর্ণ করতে হবে। গভীর রাত, সবাই ঘুমে বিভোর। তাবিজটা নিয়ে আমি ঠিক আঙিনার মাঝখানে দাঁড়াই। এরপর আশপাশটা ভালো করে দেখে নিয়ে নিঃশ্বাস বন্ধ করে শাবল দিয়ে এক ধাক্কায় যতটুকু গর্ত হয় ততটুকু গর্তের ভেতরেই তাবিজটাকে পুঁতে দেই। কাজটা সম্পূর্ণ হওয়ার পর পরিবেশটা কেমন যেন হয়ে উঠল। কোনো বাতাস ছিল না। তারপর হঠাৎ করে গাছের পাতাগুলো এমন ভাবে নড়াচড়া শুরু করলো যেন ঝড় উঠেছে। বাড়ির পেছনের বাঁশ ঝাড় আরো অনেক জোরে জোরে নড়ছিল। কিছুক্ষণ পর আবার পরিবেশ আগের মতো হয়ে যায়। এবার সেই বড় তাবিজটি রাখার পালা। কবিরাজের কথা মতো আমার চাচা, যে আমার বয়সী অর্থাৎ সমবয়সী, আর আমার এক ফ্রেন্ড, তাকে আগে থেকেই আমার রুমে থাকতে বলি। যথারীতি তাবিজটা নিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়াই। রাত তখন 3টা। যেখানে কবিরাজ তাবিজটা রাখতে বলেছেন সেই জায়গাটা মার্ক করে নেই। এবার আমার সাথে যে দুজন ছিল ওদেরকে বলি তোরা আমাকে খেয়াল রাখবি, আশেপাশে নজর রাখবি, যেন কেউ কাজ করার সময় বাধা না দেয়। সবাই রেডি। এবার যেখানেই তাবিজটা রাখার জন্য নিঃশ্বাস বন্ধ করে শাবল দিয়ে মাটিতে আঘাত করছি, ভাবতেও পারিনি যে কিছুক্ষণের মধ্যে এমন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হবে। আমার মাথার ভেতর ঝিমঝিম করছে আর আশেপাশের চারিদিকে এমন তীব্র গতিতে বাতাস শুরু হয়েছে যেন কাল বৈশাখীর ঝড়। নিঃশ্বাস বন্ধ, গর্ত করা শেষ, এবার যেই না তাবিজটা রাখতে যাব ঠিক তখনই শুরু হয় সেই নরপিশাচ আর যেই মেয়েটার মাথার চুল দিয়ে বানানো তাবিজ, সেই দুজনের চিৎকারের আওয়াজ, পিশাচের ভাঙা ভাঙা কণ্ঠ আর আত্মহত্যা করা মেয়েটির কণ্ঠ। আমি আরো দ্রুত গতিতে যেই তাবিজটা গর্তের ভেতর রাখতে যাব ঠিক তখনই আমাকে কে যেন এমন জোরে একটা থাপ্পড় মারে। আমি পেছনে ছিটকে পড়ে যাই। তারপরও নিঃশ্বাস বন্ধ থাকা অবস্থায় বাবাকে বাঁচানোর তীব্র চেষ্টা করি। গর্তের ভেতর তাবিজটা কোন রকমে মাটি চাপা দিই। তারপর আস্তে পরিবেশটা আগের মতো হয়ে যায়। পরে সারা রাত আর কোনো শব্দ শুনতে পাইনি, একদম স্বাভাবিক রাতের মতোই কেটে যায়। পরদিন কবিরাজ আসে আমাদের বাসায়, সে সরিষা ছিটিয়ে দেয়। পরে তার কর্মীর ওপর জিন হাজির করে। তার কাছ থেকে আমরা জানতে পারি আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন একমাত্র আল্লাহ যদি ওনার হায়াত দিয়ে থাকেন তাহলে উনি সুস্থ হবেন, এ কথা বলে কবিরাজ চলে যান। এমনিতেই কারো চোখে ঘুম নেই, সেদিন রাতে কেন জানি বাবা ব্যথায় আর চিল্লান না, স্বাভাবিক মানুষের মতো ঘুমান। কতদিন ঘুমাই না বিছানায়, যেই না শুয়েছি কখন জানি ঘুমিয়ে পড়েছি, বুঝতেই পারিনি। আর তখনই আমি অনেক খারাপ একটা স্বপ্ন দেখি, স্বপ্নে দেখি অনেক রাত আমাদের বাসায় মহিলা পুরুষ উভয়েই অনেক মানুষ জমা হয়েছে। মানুষগুলোর ভেতরে আমি কাউকে চিনি না, কারো মুখটা ভালোভাবে বোঝা যায় না, এবং মানুষগুলো কেউ কারো সাথে কথা বলে না, শুধু এদিক ওদিক ঘোরাফেরা করছে। আমি কেন জানি সবার মধ্যে বোবা হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে সব দেখছিলাম। হঠাৎ করে বাড়ির এরিয়া থেকে একটু দূরে দেখতে পাই একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সে মনে হয় কিছু বলবে এমন একটা ভাব। অনেক রাত হওয়ার কারণে মেয়েটার মুখ বোঝা যায় না। হঠাৎ মেয়েটা রাগের গলায় বলে, বলেছিলাম তোর বাবা আর বাঁচবে না, তারপরও তুই কষ্ট দিলি। শুধু এইটা বলেই কোথায় যেন আড়াল হয়ে গেল মেয়েটা। তারপর সে বলল, আমি আর কোথাও জায়গা পাচ্ছি না। একটু পরে মায়ের বড় গলার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় আমার। আমি জলদি বাবার রুমে যাই, দেখি বাবা কেমন যেন করছে আর হাতের ইশারায় কি যেন দেখাচ্ছে, আমরা সেটা কেউ বুঝতে পারছি না। আমি পানি নিয়ে এসে বাবার মুখে দিতেই একেবারে যতটা পানি খেয়ে ফেলে, মনে হয় এক সপ্তাহে এতখানি পানি খায় না। তখন রাত 12টার মতো হবে। বাবার এমন অবস্থা দেখে আশেপাশের সবাই চলে আসে। বাবা শুধু আমাকে ইশারায় বলছে আমি যেন তাকে কোলে নিই। তখন আমি তাকে বুকের মাঝে জড়িয়ে ধরি আর বারবার মায়ের কাছে পানি চাইতে থাকি। বাবা বাবার এমন অবস্থা দেখে আমি আমার ছোট ভাই আর ফুপুকে সবার কাছে ফোন দিতে বলি। আমার আর বুঝতে বাকি ছিল না যে বাবা আর আমাদের মাঝে থাকবে না। এভাবেই 2 ঘন্টা কেটে যায়। সবাই চলে আসে, এমন সময় বাবা আমার কোলে থাকা অবস্থায় একদম নিস্তব্ধ হয়ে পড়ে, আর পানিও যাচ্ছে না, ইশারাও করছে না। কোন রকম বোঝা যাচ্ছে একটু একটু করে নিঃশ্বাস নিচ্ছে। এমন সময় ফুপু হঠাৎ বলে ওঠে, দেখো তো তোমার বাবার শরীরে কোনো তাবিজ আছে কিনা। আমি বললাম, হ্যাঁ একটা তো আছে, কবিরাজ দিয়েছিলেন। ফুপু বলল, তাড়াতাড়ি তাবিজটা কেটে ফেলো, এই জন্য এতক্ষণ কষ্ট করছে। আমি যখনই তাবিজটা কেটে দিলাম, ঠিক তার 1 মিনিট পর বাবা নিঃশ্বাস নেয় না। রাত তখন 2:30 মতো। আমার বুকের ভেতর থাকতেই বাবা আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। যখনই কনফার্ম হলাম যে বাবা বেঁচে নেই, তখনই সবাই একসঙ্গে কান্না শুরু করে আর আমার চোখ যেন অন্ধকার হয়ে আসছে, কিছুই দেখতে পাচ্ছি না। কখন জানি সেন্স হারিয়ে ফেলি, তারপর আর কিছু মনে নেই। পরে আমার সেন্স ফিরে আসে ফজরের আজানের একটু আগে। আমি দেখি আমার ফ্রেন্ড আমার মাথায় পানি দিচ্ছে। সকাল হতে না হতেই বাবাকে দাফন করার জন্য সবকিছু রেডি। আমার আত্মীয় স্বজনরা এবং পরিবারের সবাই শুধু কান্না করছিল, ভীষণভাবে ভেঙে পড়ছিল সবাই। সকাল 9টায় বাবার জানাজার নামাজ শেষ হয়। এত কম বয়সে নিজের কাঁধে করে বাবাকে কবরে নিয়ে যাচ্ছি, এটা ভাবতেই বুকটা কেমন যেন ফেটে যাচ্ছে। কান্না করতে করতে একটা সময় আমার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, শুধু চোখ দিয়ে পানি পুরো শরীর ভিজিয়ে দিচ্ছিল। তখন যে কষ্ট বুক ফেটে যাচ্ছিল, সেটা সেই বুঝবে যে বাবার লাশ কাঁধে নিয়েছে। বাবার দাফন কাজ সম্পূর্ণ করে সবাই দোয়া করে বাসায় চলে আসি। পরে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে 3 দিন হয়ে গেল, 11 দিনের খতম হয়ে যায়, 40 দিনের খতম হয়ে যায়, সবাই একটু স্বাভাবিক। আর এদিকে পরিবারের অভাব দেখা দেয়, মাত্র 19 বছর বয়সে পরিবারের হাল ধরতে হয় আমার। হঠাৎ করে কোনো কাজ বা চাকরি না পাওয়ায় পরিবারের মা ছোট ভাই ছোট বোনদের কথা চিন্তা করে পরিবার ছেড়ে অল্প কিছু জমি ছিল সেটা বিক্রি করে চলে আসি, অর্থাৎ আমি দুবাই চলে আসি। দুবাই আসা মাত্র 7 মাস হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার পরিবারের খেয়াল রাখতে পারি, আর একমাত্র আমি ছাড়া কেউ নেই আমার পরিবারকে দেখার জন্য। এভাবেই শেষ হয় বাবাকে নিজের বুকে জড়িয়ে রেখে বিদায় জানানোর এক মর্মান্তিক ঘটনা। কি এমন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল যে তার কোনো প্রতিকারই করতে পারলাম না? এই জগতে এমনও কিছু মানুষ আছে যারা সবসময় মানুষের ক্ষতি চায়। তাই আমি একটা কথাই বলবো, সবাই যেন এই অন্ধকার জগতে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু থেকে দূরে থাকেন আর সাবধানে থাকবেন। ধন্যবাদ। এরপরে তিনি তার নাম টাম সবকিছু শেয়ার করেছেন এবং তিনি বলেছেন এগুলো কোনো কিছু শেয়ার না করতে। অনেক ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি পাঠানোর জন্য। আমি জানি না যে এরকম মানে ক্যান্সারের পরে আপনারা জানতে পেরেছেন ব্ল্যাক ম্যাজিক, আমি জানি না যে ব্যাপারটা আসলে কি হয়েছিল, তবে ব্ল্যাক ম্যাজিক তো আসলেই আছে এবং এটা যেন এই ভয়াবহ দিকের কথা চিন্তা না করে কেউ না করেন সেটাই আমার সবার কাছে অনুরোধ থাকবে। আমরা এরকম পাপের কাজ যেন না করি। যাই হোক, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। আমাদের পরের ঘটনাটি এসছে দেশের বাইরে থেকে এবং আমাদের একজন লিসেনার এই ঘটনাটি পাঠিয়েছেন। তিনি শুরুতেই বলে দিয়েছেন তিনি দীর্ঘদিন অর্থাৎ তার বড় হয়ে ওঠাটা দেশের বাইরে বলেই তার বাংলা অতটা ভালো না, সেটা তিনি জানিয়েছেন। তারপরে তিনি আপনাদের জন্য ঘটনা শেয়ার করেছেন এবং আশা করছি তার ঘটনা আপনাদের ভালো লাগবে এবং এতটুকু যদি কোনো ঘটনা আপনাদের আনন্দ দিতে পারে আমারও অনেক 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 বেশি সেটা ভালো লাগবে। আশা করছি যে ঘটনাটি আমরা শুনব এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং এই ঘটনাটি অনেকটা ফার্স্ট হ্যান্ড স্টোরি বলতে পারেন, সো ভালো লাগা উচিত। চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনাটি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আমি রায়হান, এইচএসসি পরীক্ষা শেষ করেছি এবং ইউনিভার্সিটিতে ভর্তি হব এইবার। ঠিকানা টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানা নিকরাইল ইউনিয়ন। আমি ভূত.com নিয়মিত শুনি। আমার ছোট থেকেই শখ ভৌতিক বা অলৌকিক ঘটনা সংগ্রহ করা। সেখান থেকেই মূলত ভূত.com এর প্রতি ভালোবাসা জন্মায়। আজ আমি নিজের সংগ্রহ করা এবং আমার পরিচিত এক দাদুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি কালো জাদু এবং জিন কেন্দ্রিক। ভালো লাগলে পড়ে শোনাবেন, অবশ্য না শুনালেও দুঃখ নেই, আপনি পড়লেই আমি সার্থক। আমি ঘটনাটি শুরু করছি, যার সাথে ঘটনাটি ঘটে তার মতো করে বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় অনেক বছর আগে, যুদ্ধ পরবর্তী সময়ে। আমি আসগর, বয়স তখন সবে যৌবনে পদার্পণ করব। জীবনের এই সময়টাতে মানুষ সবথেকে বেশি সাহসী হয়। আমিও ছিলাম যথেষ্ট সাহসী। কখনো মনে অলৌকিক কোনো কিছু নিয়ে ভয় ছিল না। টকবগে রক্ত, গরম শরীর, মেজাজ যেন বজ্রপাতের মতো ভয়ঙ্কর। আমি ততদিন ভৌতিক কিছু বিশ্বাস করতাম না যতদিন আমার সাথে কোনো ঘটনা না ঘটে। কোন ঘটনা বলছি? যুদ্ধের পরবর্তী সময় আমাদের গ্রামেও দেশের অন্যান্য জায়গায় দুর্বিষহ পরিস্থিতি। সময়টা বোধ করি 1973 থেকে 1974 হবে। হানাদার বাহিনী বিদায় নিয়েছে, গ্রামের লোকজন তখন খুবই কম ছিল। আমার বাড়ি একটা বিশাল জায়গা জুড়ে, পুরনো আমলের, বংশীয় সূত্রে যথেষ্ট প্রতিপত্তি আছে। পূর্ববর্তী লোকজন ভারতে বসবাস করতেন, আমার দাদা বংশীয় সূত্রে বাংলাদেশে জায়গা জমির অংশীদারী হয়ে এখানে বসবাস শুরু করেন। বাড়ি থেকে বাজার পায়ে হেঁটে প্রায় এক ঘন্টার মতো পথ, আর বাজারে যেতে হলে প্রথমে একটি বিল, তারপর একটি কবরস্থান আর একটা শ্মশান ঘাট পার হতে হয়। গ্রামটি ছিল ঘন সবুজ চাদরে মোড়ানো। গাছপালা বেশি থাকার কারণে সন্ধ্যার আগেই মনে হতো যেন রাত নেমেছে। গ্রামে তখনও কেউ বিদ্যুতের কথা কল্পনাও করতে পারত না। রাস্তাঘাট মাটির ছিল, সন্ধ্যার পর কোনো পাখির ডাকও শোনা যেত না। পরিবারে তখন একমাত্র আমার দাদি ছিলেন। বাবা মা অনেক আগেই আমার জন্মের 6 বছরের মধ্যেই মারা গিয়েছিলেন। যুদ্ধের পূর্বে আমার পরিবারের ছোট চাচা চাচি তাদের 2 ছেলে নিয়ে ভারতে পাড়ি জমান। ঘটনা শুরু হয় একদিন আমি বাজারে গিয়ে বন্ধুদের সাথে যাত্রা দেখতে পাশের গ্রামে যাই। দেখতে দেখতে মধ্যরাত হয়ে যায়, বাড়িতে যাওয়ার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। যখন যাত্রা শেষ হয়, সবাই একসাথে বাজার পর্যন্ত আসার পর যে যার বাড়ির দিকে চলে যায়, তখন আমি একটা হ্যারিকেন হাতে নিয়ে বাড়ি ফিরব। তখনও আমার মনে কোনো ভয় কাজ করেনি। দাদার সাথে আগে অনেক জায়গায় যাত্রা দেখতে গিয়েছি, এই প্রথম একা গিয়েছিলাম। তখন মধ্যরাত, সে কথা মাথায় না রেখে আমাকে যেতে হবে এটা বেশি করে ভেবেছিলাম, তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এই পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি বা কোনো ভৌতিক চিন্তাও মাথায় আসেনি। বাজার পার হয়ে যখন বাড়ির রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম, আমি শ্মশানের কাছে চলে আসি। রাস্তার বাম পাশে শ্মশান ঘাট আর ডান পাশে একটা ছোট কুঁড়ে ঘর ছিল। সেখানে একজন ওঝা থাকতেন। তিনি আগে ওইখানে থাকতেন না, যুদ্ধের বছর থেকে এখানে এসেছেন। কোথা থেকে এসেছেন কেউ বলতে পারে না। শরীরের গঠন ছিল এতটাই চিকন যেন চামড়া হাড়ের সাথে মিশে গেছে। মানুষের সাথে তার তেমন কোনো যোগাযোগ ছিল না। দিনে কখনো ঘর থেকে বের হতেন না। বাইরে থেকে দেখা যেত ঘরের মেঝেতে চোখ বন্ধ করে বসে আছেন। তার ঘরেও কখনো দরজা লাগাতেন না। দরজা থেকে সরাসরি শ্মশানটা দেখা যেত। উনি সেদিকেই মুখ করে থাকতেন। জীবন অতিবাহিত করার জন্য কি খেতেন কেউ জানে না। গ্রামে আসার প্রথম দিকে সবাই তাকে নিয়ে মাতামাতি করলেও পরে তার কথা নিয়ে কেউ তেমন মাথা ঘামাত না। দিনে ঘরে থাকলেও রাতে ঘরের সামনে বসতেন। আমি হ্যারিকেনের আলোতে দেখতাম যথারীতি ঘরের সামনে বসে আছেন, কিন্তু তার চোখ বন্ধ। আমি কখনো তার গলার স্বর শুনিনি, কিন্তু ওই দিন যখন আমি রাস্তা ধরে তার সামনে দিয়ে হাঁটছিলাম, হঠাৎ অনেক ভারী কণ্ঠে কেউ আমাকে বলল,
সামনে যাস না, এখানে বসে থাক।
আমি চমকে উঠেছিলাম তার কণ্ঠ শুনে। আমি জীবনে এত ভারী কণ্ঠস্বর শুনিনি, কিন্তু আমি পাত্তা না দিয়ে আর কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। তার কথা শোনার পর আমার সামনে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমি তারপরও গেলাম। আমি সামনে এগিয়ে শ্মশান পার হলাম। তখন রাস্তাটা ছিল সোজা বাড়ির দিকে আর দুই পাশে জঙ্গলের মতো ঘন গাছপালা। তারপর মিনিট দুয়েক হাঁটলাম। হঠাৎ মনে হল আমি কিছু শব্দ শুনছি, কিন্তু সেগুলো মনে হচ্ছে খুব চাপা গলায় তিন থেকে চারজন মানুষ একসাথে বলছে,
চলে আয়, আয় আর একটু সামনে আয়।
আমি কখনো জীবনে ভয় অনুভব না করলেও ওই দিন প্রথম আমি ভয়ে কেঁপে উঠলাম। তারপর কেউ যেন পেছন থেকে আমার কানের কাছে এসে চাপা কণ্ঠে বলছে,
চলে আয়, আয় আর একটু সামনে আয়।
ধীরে ধীরে আওয়াজ মিলিয়ে যাচ্ছে। আবার শুনছি,
চলে আয়, আর একটু সামনে আয়।
এইবার সামনে যাব নাকি পেছনে যাব বুঝতে পারলাম না, ভয় করছে। এই বুঝি সামনে কেউ ভয়ঙ্কর চেহারে নিয়ে দাঁড়িয়ে, অথবা পেছন থেকে কেউ গলা টিপে ধরবে। আমি ভয়ে ভয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। হঠাৎ সামনে মনে হল মানুষের মতো কেউ একজন দাঁড়িয়ে। আমি ভয়ে কেঁপে উঠলাম। আমার শির দ্বারা দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। খেয়াল করলাম আমার হাত কাঁপছে। তবু সাহস দেখিয়ে আমি হ্যারিকেনটা একটু উঁচু করে দেখার চেষ্টা করলাম। দেখি সামনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। লম্বা ছয় ফুট হবে, পরনে কোনো কাপড় নেই। আমি দেখার পর আকৃতি বিকৃত হতে শুরু করল। চোখ স্বাভাবিক মানুষের থেকে বড় হচ্ছে এবং বাইরে বেরিয়ে আসছে। মুখের জিহ্বা অস্বাভাবিকভাবে বেরিয়ে থুতনির নিচে একদম বুক পর্যন্ত নেমে গেছে এবং সেটা নড়ছে। নাকের জায়গায় একটা গর্ত তৈরি হচ্ছে। শরীরটা কালো রোমে ভরে যাচ্ছে। আমাকে হাতের ইশারায় কাছে যেতে বলছে। আমি অনেক বেশি ভয় পেয়ে দাঁড়িয়ে রইলাম। আমি বুঝতে পারছিলাম আমি অজ্ঞান হয়ে যাব, কিন্তু ভাবছি আমি কি সকালের সূর্যের আলো দেখতে পারব। আমি হয়তো আজ মারা যাব, কিন্তু আমার মৃত্যুটা স্বাভাবিক হবে না। সকালে মানুষ হয়তো আমার ছিন্ন ভিন্ন লাশটা দেখবে। ওই পিশাচরূপী অবয়ব আজ আমাকে হত্যা করবে। মরে যাওয়ার আগে আমি দাদা দাদিকে একবার দেখতেও পারলাম না। আমি ভয় আতঙ্কে চুপ করেছিলাম, কিন্তু আমার চোখের পানি পড়ছে। আমি দৌড়ে পালিয়ে যেতে পারছি না। আমার হাত পা যেন অবশ হয়ে গেছে। আমি শরীর নাড়াতে পারছি না। অবয়বটা চোখের পলকে ঠিক আমার মুখের কাছে এসে পড়ল। আমি ভয়ে চিৎকার দেব, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি চোখ বন্ধ করে ফেললাম। তার লোমশা হাত দিয়ে আমার গলা ধরে উপরে তুলল। আমার হাত থেকে হ্যারিকেনটা পড়ে গেল। এবার আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। আমি দুই হাত দিয়ে তার হাত ছাড়াবার চেষ্টা করলাম। পাগুলো এমন ভাবে নাড়াচ্ছিলাম ফাঁসিতে ঝুলিয়ে দিলে একজন মানুষ যেভাবে নাড়ায়। আমার মনে হল এটাই আমার জীবনের শেষ মুহূর্ত, এখন আমি মারা যাব। কিন্তু হঠাৎ আমাকে ছেড়ে দিল। আমি মাটিতে পড়ে গেলাম। পড়ে গিয়ে আমি আমার গলায় হাত দিলাম এবং কাশি হচ্ছিল। আর একটু হলে হয়তো আমি দুনিয়া ছেড়ে চলে যেতাম। আমি মাটিতে পড়ে বসে খেয়াল করলাম অবয়বটি মুহূর্তেই ছোট একটা সাপে পরিণত হয়ে সামনের দিকে চলে গেল এবং অন্ধকারে মিলিয়ে গেল। খেয়াল করলাম আমার পেছনে কেউ আছে।
তাকিয়ে দেখি শ্মশান ঘাটের সেই ওঝা আমার পেছনে দাঁড়িয়ে আমার দিকে রক্তবর্ণ রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতের সাথে দাঁত লাগিয়ে ভ্রু কুঁচকে প্রচণ্ড রাগে মোটা কর্কশ কণ্ঠে বলতে লাগল,
শরীরে খুব তেল, মরণের শখ জাগছে না? যা নদীতে ঝাঁপ দে, আগুনে ঝাঁপ দে। কেন কেন আসলি? তোকে চিনে নিয়েছে, তোর খুব বিপদ, এখন তোকে মেরেই দম নেবে, তোর মুন্ডু ধর থেকে আলাদা করে তোর মগজ খাবে। খাবেই না কেন? যার রক্তে কলঙ্ক তার বাঁচার কথা না। হারিকেনটা ফেলে আয় আমার সাথে।
তিনি শ্মশানের কাছে নিজের ঘরের দিকে হাঁটতে লাগলেন, আমিও তাকে অনুসরণ করলাম এবং জিজ্ঞেস করলাম,
রক্তে কলঙ্ক, আপনি কি বলতে চাচ্ছেন, আমাকে বুঝিয়ে বলুন।
উনি চুপ করে আছেন। আবার জিজ্ঞেস করলাম,
বলুন আমাকে।
উনি কথা না বলে চুপ করে হেঁটে যাচ্ছেন। আমি আবার বললাম,
দয়া করে বলুন আমাকে।
কিছু না বলে আমাকে ঘরের কাছে নিয়ে ঢুকিয়ে আমার গায়ে কিছু পানি দিলেন এবং একটা লাল সুতা বেঁধে দিলেন। বললেন,
এই জোনার খুব শক্তিশালী, যাদের উপর চালনা করা হয় তাদেরকে মেরে ফেলবে, যারা বাধা হবে তাদেরও বিনাশ করবে। আমি সামান্য সময়ের জন্য নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিয়েছি, তবে সম্পূর্ণরূপে যায়নি, আবার আসবে। তবে তুই আজ নিরাপদে সকালে বাড়ি যাবি, তোর বংশের সবচেয়ে প্রবীণ যিনি বেঁচে আছেন তারে বলবি ও ফিরে এসেছে।
আমি তার কথার কোনো অর্থ বুঝতে পারলাম না, আবার জিজ্ঞেস করার সাহসও পেলাম না। তার ভয়ানক দৃষ্টির দিকে তাকালে কিছু বলতে পারি না। আর একটু আগেই এত কিছু ঘটে গেছে যে আমি মানসিকভাবে খুব আঘাতপ্রাপ্ত, তাই চুপ করে বসে রইলাম। বসে থাকতে থাকতে ভোর হয়ে এলো। ঘরের এক কোণে চুপ করে চোখ বন্ধ করে তিনি বসে আছেন। আমি ঘরের চারিদিকে তাকিয়ে দেখলাম প্রায় দশটা মানুষের মাথার খুলি, সাথে চারটা ভেড়া আর দুইটা গরুর মাথার খুলি, কিছু লাল সুতো, একটা বড় তৈলচিত্রের ছবি যেখানে দেখা যাচ্ছে কিছু কালো কাপড় পরা মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে। সম্পূর্ণ আকাশ রক্তবর্ণ লাল আর তাদের চারিদিকে অসংখ্য মাথার খুলি, অনেক ভয়ানক। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না ওই চিত্রের দিকে। উনি চোখ খুলে তাকিয়ে বললেন,
যা।
আমি কিছু না বলে বেরিয়ে এলাম। তারপর বাড়িতে চলে আসলাম। আসার পর দাদা আমাকে দেখে বললেন,
তোর এই অবস্থা কেন, শুকনো মুখ আর দেখি গলায় কিসের দাগ?
হাত দিয়ে গলা সরিয়ে দেখে চমকে উঠলেন, বললেন,
যা ভেবেছিলাম তাই, আবার ফিরে এসেছ। আর কত নেবে সে, কবে ক্ষান্ত হবে, কাল কি হয়েছে ঠিক ঠিক করে বল আমাকে।
আমি বললাম, শুনে আমার হাতটা ধরে টান দিয়ে বললেন,
হায়, তাড়াতাড়ি খেয়ে নে, দেরি করার সময় নেই, আমাদের এখনই যেতে হবে।
আমি খাওয়া দাওয়া শেষ করলাম। আমাকে নিয়ে দাদা নিজের ঘরে গিয়ে একটা পুরনো সিন্দুক থেকে তিনটা তাবিজ বের করলেন, একটা আমাকে, একটা দাদিকে আর একটা নিজে গলায় পরে আমাকে বললেন,
এই তাবিজ যেন আমরা ফিরে আসার আগে না খোলা হয়।
দাদি আর দাদা সব জানে, আমি কিছু বুঝতে পারছি না, কেন সব হচ্ছে, কি হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা। আমি বললাম,
কিছু বলো আমাকে, কি হয়েছে, এসব কি হচ্ছে, তুমি তো ভয় পাচ্ছ কেন?
দাদা বললেন, রাস্তায় সব বলবেন, এখন যেন শুধু যেতে থাকি। আমি তাই করলাম। দাদা একটা ব্যাগ নিলেন, কিন্তু ওই ব্যাগে কি আছে আমি জানি না, জিজ্ঞেসও করিনি। কাল রাত থেকে এত ঘটনা ঘটে যাচ্ছে, আমি যেন কোনো স্বপ্ন দেখছি। স্বপ্ন হলেই ভালো হতো। আমরা বাড়ি থেকে বের হলাম, একটা গরুর গাড়িতে উঠলাম। দাদা চুপ করে বসে আছেন, দেখে বোঝা যাচ্ছে খুব দুশ্চিন্তায় আছেন তিনি। দীর্ঘক্ষণ চুপ থেকে হঠাৎ বড় নিঃশ্বাস নিয়ে শান্তভাবে বললেন,
হাস কর, আমি তোকে কিছু কথা বলতে চাই, কথাগুলো তোর জানা খুব জরুরি। আগে বললে হয়তো কাল রাতে তোর নরখাতক পিশাচের মুখে পড়তে হতো না। আল্লাহর অশেষ রহমত যে তিনি ঠিক সময়ে তোকে তার কোনো বান্দার মাধ্যমে বাঁচিয়েছেন।
কি ঘটনা আমাকে খুলে বলো,
দাদা বলতে শুরু করলেন।
ঘটনা শুরু আমার দাদার বাবা জমিদার জাহাঙ্গীর শাসনের সময়।
প্রতিপত্তি কম ছিল না। এই প্রতিপত্তির কারণে সে অহংকারী আর সাধারণ মানুষের ত্রাসে পরিণত হয়। উনি তখন তার বাড়িতে প্রতি মাসে একবার করে জলসার আয়োজন করতেন। জলসায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুন্দরী নর্তকীদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়ে আসা হতো। ঠিক তেমনি এক জলসায় জমিদার জাহাঙ্গীর শাহ এক নর্তকীকে দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাকে খুব খারাপ একটা প্রস্তাব দেয়, যার ফলে নর্তক দল তার কাছে অনেক অনুরোধ করে যাতে জমিদার সাহেব ওনাদের ছেড়ে দেয়। কিন্তু সেই পাষণ্ড জমিদার সবাইকে একসাথে বেঁধে পানি ভর্তি কুয়াতে ফেলে দেয় আর সেই নর্তকীকে চার দিন বন্দি রেখে তার উপর অমানবিক নির্যাতন চালায়। চার দিন পর যখন সেই মেয়েটি পালিয়ে যেতে সক্ষম হয়, চারিদিকে লোক পাঠানো হয় সেই মেয়েটিকে খুঁজতে। কেউ মেয়েকে খুঁজে আনতে সফল হয় না। মেয়েটি পালানোর জন্য প্রাণ ভয়ে জঙ্গলের দিকে দিকবিদিক শূন্য হয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে এক কুড়ে ঘরের সামনে পড়ে যায়। ঘর থেকে এক বৃদ্ধ বেরিয়ে আসে। বৃদ্ধকে দেখে মেয়েটি বলে, বাবা আমার খুব বিপদ, আল্লাহর ওয়াস্তে এই অভাগীকে আশ্রয় দিন বাবা। বৃদ্ধ লোকটি মেয়েটিকে নিয়ে ঘরে যায়, নিয়ে গিয়ে পানি খেতে দেয় আর সাথে কিছু ভাত। মেয়েটি এমনভাবে খাচ্ছিল যেন কতদিন সে পেট পুড়ে কিছু খায়নি। বৃদ্ধটি মেয়েকে বলল, মা কি হয়েছে তোমার, আমাকে নির্ভয়ে বলো। মেয়েটি জমিদারের সেই অমানবিক নির্যাতনের কথা বলল আর বলল, পেটের দায়ে নাট্য দলের সাথে নাচি, আমি খারাপ নই বাবা, বিশ্বাস করুন, বলে মেয়েটি অঝরে কাঁদতে লাগল। শুনে বৃদ্ধটি ঘৃণা আর রাগে বলল, ওই পাষণ্ড আমার ছেলেকে আমার স্ত্রীকে হত্যা করেছে, আমি একা এখন এখানে থাকি, আল্লাহ একদিন ঠিক এর শাস্তি দেবে। মেয়েটি মাস চারেক সেখানে অবস্থান করে। বৃদ্ধ লোকটি একদিন বাজার থেকে এসে দেখে মেয়েটির গলা কাটা নগ্ন দেহ পড়ে আছে তার কুড়ের বাইরে আর তার মাথা একটু দূরে, এখনো চোখ খোলা সেই অবস্থায়, রক্তে সেই মাটি ভিজে একাকার। বৃদ্ধটি বুঝতে পারলেন জমিদার তার নিজের লালসা মিটিয়ে এই মেয়েকে নির্দয়ভাবে গলা কেটে হত্যা করেছে। নিজের পরিবারকে হারিয়ে এই মেয়েকে নিজের মেয়ে মনে করে পেলেছিলেন। জীবনের এই শেষ ধাক্কাটা সহ্য করতে পারলেন না। প্রচণ্ড রাগে ক্ষোভে নিজের রক্ত এক পাত্রে মিশিয়ে কালোজাদু করেন। মূলত শয়তানকে নিজের আয়ত্তে সঁপে দেওয়ার বিনিময়ে ওই জমিদারের বিরুদ্ধে জিন চালান দেন। জিনকে বলা হয় এই বংশের বড় ছেলেদের পরিপক্ক বয়স হলেই যেন তাদের শরীর থেকে গলা ছিঁড়ে আলাদা করা হয়। জিন এই কাজের প্রতিজ্ঞা নেয় এবং সাথে ছিনিয়ে নেয় ওই বৃদ্ধের প্রাণ। তারপর একদিন সেই জমিদার তার মুন্ডহীন শরীর পাওয়া যায় নিজের ঘরে। তার তিন সন্তানের মধ্যে বড় যিনি ছিলেন, অর্থাৎ আমার দাদার বড় ভাই, তাকেও হত্যা করা হয়। বাকি দুই সন্তান অর্থাৎ আমার বাবা, ঘরের বড় সন্তান এবং ছোট ভাইয়ের ঘরে একমাত্র সন্তানকে হত্যা করা হয়। আমার দাদা দুই ঘরের দুই সন্তানের বড় যিনি ছিলেন, অর্থাৎ আমার চাচা, তার ১৯ বছর বয়সে তখন পড়েছিলেন, তাকেও মেরে ফেলা হয়। এ যেন ছিল এক মৃত্যু মিছিল। অনেক বড় বড় আলেম, পীর, কবিরাজ, ওঝা দেখানো হয়, কিন্তু সবাই একটা কথাই বলে, এই দুষ্ট শক্তি এতটাই বেশি যে একে কেউ থামাতে পারবে না। দাদা সারা জীবনের জন্য মানুষ খুঁজতে থাকেন। তার বয়স যখন বার্ধক্যে পৌঁছায় তখন তিনি বাংলাদেশের সিলেটে এক হুজুরের সন্ধান পান। তারপর তিনি ছোট ছেলেকে সাথে নিয়ে আরো লোক লস্কর নিয়ে সিলেটে আসেন এবং সেই হুজুরকে সমস্ত ঘটনা বলার পর হুজুর বলেন, এর সমাধান আছে, এই শয়তানি শক্তিকে আটকানো যাবে, কিন্তু বিনাশ সম্ভব নয়। দাদা মর্মাহত হয়, কিন্তু পরের কথা শুনে তিনি পাথর হয়ে যান। হুজুর বলেন, এই বংশের একজনের গলা কাটা মাথা রক্ত লাগবে। দাদা ভেবে উঠতে পারেন না কিভাবে এক জীবন্ত প্রাণকে বিনাশ করে আগত ভবিষ্যৎ বাঁচাবেন। দাদা তখন বলে ওঠেন, ঠিক আছে, ব্যবস্থা হবে, কিন্তু আপনি আজ রাতে যা করবেন শুরু করুন, আর কোনো প্রাণ আমি নিতে দেব না। দাদার সাথে যাওয়া সব লোকজন দাদার কথা আর তার চোখ দেখে বুঝতে পেরেছিলেন তিনি কি বলতে চাচ্ছেন। সবাই তাকে থামাতে চাইলে তিনি কঠোরভাবে সবাইকে এই ব্যাপারে কথা বলতে নিষেধ করেন। উপস্থিত সবাই কান্না চোখে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আমার বাবা বয়সে অপরিপক্ক হওয়ায় তেমন কিছু বলতে পারেন না। ওই দিন সন্ধ্যায় দাদা সবার কাছ থেকে বিদায় নেন এবং আমার বাবাকে জড়িয়ে ধরে বলেন, জীবনে সবসময় আল্লাহর পথে চলবে, কখনো কারো অন্যায় করবে না, বলে তিনি শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলেন। চোখ যখন খুললেন সবাই দেখতে পেল ছল ছল করা চোখ। তারপর সবাইকে আমার বাবাকে দেখিয়ে বললেন, ওকে তোমরা কাজ শেষ হলে ওর মায়ের কাছে নিয়ে যাবে, ও যেন কিছু বুঝতে না পারে, এবং আমার স্ত্রীকে বলবা আমাকে ক্ষমা করে দিতে। তার প্রতি আমি কোনো হক আদায় করিনি, করতে পারিনি, আমাকে যেন ক্ষমা করে দেয়। তাকে আমি ভালোবাসি, তোমাদের কাছেও আমি ক্ষমা চাই বলে হুজুরকে ডাকলেন। তখন হুজুরের অল্প বয়সী 8 ছাত্র এবং হুজুর আসলেন, এসে উপস্থিত সবাইকে সান্ত্বনা দিলেন এবং একজন ছাত্রের দিকে ইঙ্গিত করে একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, এই শয়তান আমি পৃথিবী থেকে যাওয়ার পর মুক্ত হলে আমার এই শিষ্যের শরণাপন্ন হবেন, আজীবন এই বংশের লোক যেন আমার এই শিষ্যের সাথে যোগাযোগ করে বলে দাদাকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়। পরের দিন সকালে হুজুর সবাইকে সমবেত করে একটি কালো বোতল একটি কালো ছোট সিন্ধুকে রেখে নির্দেশ দেন, এই সিন্ধুক যেন সবাই ভারতে নিয়ে যায় এবং দাদার কবরের পাশে পুঁতে দেয়া হয়, এবং কঠোর নির্দেশ দেয়া হয় লাশ পচে গেলেও যেন এই লাশ দাদার সেই পৈতৃক মহলে কবর দেয়া হয়। সবাই দাদার মৃত গলাবিহীন লাশ নিয়ে ভারতে আসে, আস্তে আস্তে সেই লাশ প্রায় সবটুকু গলে পচে নষ্ট হয়ে গিয়েছিল, বাকি ছিল শুধু গলা পচা এক মাংসপিণ্ড। পরবর্তীতে আমার বাবা যখন জমিদারি সামলায় তার অসুস্থজনিত কারণে অকালে মৃত্যু হয়। তিনি পরবর্তীতে আমাদের দুই ভাইকে সম্পত্তির ভাগ দেন, বড় ভাই তখনও বিবাহ করেনি, উনি 31 বয়সে মারা যান এবং ওনার সমস্ত সম্পত্তি তিনি বিভিন্ন ট্রাস্ট এবং গরিবদের দিয়ে যান, আর আমাকে যতটুকু দিয়েছিলেন সব জমি ছিল বাংলাদেশে। আমি এখানে চলে আসি, সেখানে শুধু এখন আমাদের এই সেই পুরনো জমিদার বাড়িটি আছে। তুই তো জানিস আমরা মাঝে মাঝে সেখানে যাই এবং তোর ছোট চাচা সেখানে থাকে, তোকে এই ঝামেলা মিটে গেলে প্রথমবারের মতো নিয়ে যাব। দাদার এই আত্মত্যাগ আমরা কখনো ভুলিনি, কিন্তু কিভাবে এই শয়তান আবার ফিরে এলো জানি না। দাদার এই সম্পূর্ণ ঘটনা শুনে আমি এত আশ্চর্য হলাম, কি বলবো বুঝতে পারলাম না। এই জন্য রূপকথার কোনো গল্প, আমি দাদাকে বললাম, দাদা তাহলে হুজুরের সেই শিষ্য এখন কোথায়, আমরা কি তার কাছে যাচ্ছি? দাদা বললেন, না উনি জীবিত নেই, কিন্তু উনি মারা যাবার আগে তার এক শিষ্যের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন ভবিষ্যতে আমি যেন তার সাথে যোগাযোগ রাখি। উনিও কি এখন সিলেট? আমরা কি সিলেট যাচ্ছি? না, যুদ্ধের পরের বছর অনেক খুঁজে আমি তাকে নিয়ে আসি, অনেক অনুরোধ করে তাকে আমি সিরাজগঞ্জে রেখে দেই, তিনি সেখানে এক বড় মাদ্রাসায় পড়ান, আমরা সেখানেই যাচ্ছি, একটু পর আমরা নদী পার হয়ে সেখানে যাব, এই তো প্রায় নদীর ঘাটে এসে গেছি, আমি নৌকার ব্যবস্থা করে রেখেছি, যেতে রাত হলে আমরা খুব বিপদে পড়ব। শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল, এত কিছু দেখে আর শুনে আমি সত্যি খুব ভীত হয়ে গিয়েছি। দেখতে দেখতে নদী ঘাটে পৌঁছালাম, ছাউনিওয়ালা নৌকা দেখলাম, সেখানে দুজন মাঝি আগে থেকে এসে বসে আছে। আমাদের নদীর ঘাটে পৌঁছাতে পৌঁছাতে তখন দুপুর প্রায়। দাদা তাড়াতাড়ি করে নেমে নৌকায় উঠলেন, মাঝিকে বললেন যেন সূর্য ডোবার আগে আমরা পৌঁছাতে পারি, কিন্তু সেই ভাগ্য আর হল না। এখনো হয়তো ভয় পাওয়া বাকি ছিল, হঠাৎ অন্ধকার হয়ে এলো চারপাশ, আমরা ভয়ে এবার একসাথে বসেছিলাম। দাদা মাঝিকে নির্দেশ দিলেন যেন নৌকা তাড়াতাড়ি চালানো হয়, আমি ভয়ে জড়সড় হয়ে গেলাম। হঠাৎ মনে হলো ভারী কিছু নৌকার উপরে পড়ল, কিন্তু কোথা থেকে পড়ল আমরা তো নদীতে। আমি আর দাদা ছাউনির ভেতর থেকে বেরিয়ে এলাম, দেখি একটা বলের মতো কিছু, কাছে যেতেই যা দেখলাম দেখে আমি চিৎকার করে উঠলাম। দুজন মাঝির একজন কাছে এলো, আমরা দেখলাম সেই ওঝার মাথা নৌকাতে পড়ে আছে যিনি কাল রাতে আমাকে সাহায্য করেছিলেন। দাদা আমাকে বললেন, ভয় পাস না, তোকে যে তাবিজ দিয়েছি ওইটা আছে তো, ওইটা থাকলে ওই শয়তান আমাদের কিছু করতে পারবে না, কিন্তু দূর থেকে ভয় দেখাবে। তারপর দাদা নিজের ব্যাগ খুললেন, সেখানে দেখলাম 4 কোরআন শরীফ, 2 বের করে লম্বা কাপড়ে পেঁচিয়ে দুজন মাঝির পেটে বেঁধে দিলেন। বললেন, তোমাদের অনেক কিছু দেখানো হবে, বলা হবে, তোমরা শুধু নৌকা চালিয়ে যাও, ভয় পেও না, তোমাদের স্পর্শও করতে পারবে না। মাঝি দুজনের চোখে স্পষ্ট ভয় ফুটে উঠেছিল, তারা নৌকার দুই কোনায় গেলেন, আমরা পাটাতনে বসলাম। একটু পর শুরু হল এক ভয়ানক খেলা, আমরা 4 শুনতে পেলাম, আয় আয় চলে আয়, সাথে সেই বিভৎস হাসি। আমি দাদাকে জড়িয়ে ধরলাম, দাদা আমি আর মাঝি দুজন জোরে জোরে সুরা কালাম পড়তে লাগলাম। হঠাৎ নৌকা অস্বাভাবিকভাবে ডানে বায়ে দুলতে লাগলো, আমরা বুঝলাম কেন হচ্ছে, যখনই আমি আর দাদা ছাউনির বাইরে আসলাম, নৌকায় যতগুলো হ্যারিকেন বা আগুনের ব্যবস্থা ছিল সব একসাথে নিভে গেল। আবছা অন্ধকারে দেখতে পেলাম নৌকার চারিদিকে চারটি অবয়ব। সেই অবয়বটি মুখ থেকে জিভ বুক পর্যন্ত ঝুলে আছে এবং সেই জিভটা সাপের জিভের মতো নড়ছে। আমাদের চোখে চারটি অবয়ব একসাথে মিশে একটি হয়ে গেল। বিকট আওয়াজে হাসতে লাগলো তারা। হঠাৎ দুজন মাঝে একসাথে চিৎকার করে বলে উঠল, আগুন আগুন বলে। কোরআন শরীফ খুলে নিজের গায়ে পড়া জামা খুলে ফেলল। তারা বারবার চিৎকার করে বললেন, এটা শয়তানের ধোকা, আগুন লাগেনি, খুলে ফেলিস না, খুলিস না। কিন্তু দাদা কিছু বলতে পারার আগেই ভয়ানক ঘটনাটি ঘটে গেল। কোরআন নিচে রাখার সাথে সাথে একজন মাঝিকে সেই অবয়ব নৌকা থেকে ওপরে তুলে নিল। আরেকটি হাত দিয়ে গলার নিচের অংশ, আরেকটি হাত ওপরের অংশে ধরে খুব সহজেই শরীর থেকে মাথা আলাদা করে ফেলল। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি জীবনে এত রক্ত আর এত ভয়াবহ দৃশ্য দেখিনি। আমি দাদাকে জড়িয়ে ধরেছিলাম আর জোরে জোরে আল্লাহ আল্লাহ বলছিলাম। আমার হাত পা কাঁপছিল। তারপর শরীর ছেড়ে দিয়ে সেই মাথা হাতে নিয়ে যেই অংশে রক্ত পড়ছিল সেই অংশে জিহ্বা দিয়ে চেটে চেটে চুষে পানিতে ফেলে দিল। এই দৃশ্য দেখে আমি আর এক মাঝি আল্লাহ বলে নদীতে ঝাঁপ দিলাম। কিন্তু শেষ রক্ষা হয়নি। একইভাবে তাকেও ধরা হয়। মাথা ছিঁড়তে যাবে এমন সময় দাদা ভয়ে খুবই অসহায় হয়ে খুব জোরে জোরে আওয়াজ করে আজান দিতে শুরু করেন। আমি দাদাকে শক্ত করে ধরে আছি। আজান শুনেই সেই শয়তান মাঝিকে ছেড়ে দেয়। কিন্তু গলার প্রায় অর্ধেক অংশ ছিঁড়ে যাওয়াতে নিচে পড়ে তার দুই হাত দিয়ে গলা চেপে ধরে। চোখের কালো মণি উপরের দিকে উঠে যায়। চোখের সাদা অংশ দেখা যাচ্ছিল। তার গড়গড় করে আওয়াজ বের হচ্ছিল মুখ দিয়ে আর ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। দেখতে দেখতে তিনি মারা গেলেন। নৌকার পাটাতন লাল রক্তে ভিজে একাকার। সেই দৃশ্য দেখতে দেখতে আমি বুঝতে পারছিলাম আমি অজ্ঞান হয়ে যাব। দাদা আজান দিচ্ছিল, আর এক হাত দিয়ে আমাকে ঝাঁকি দিলেন যেন অজ্ঞান না হয়ে যায়। কিন্তু আমি ওই রক্ত আর ভয়ানক দৃশ্য দেখে ভয়ে আমার হাত পা অনবরত কাঁপছিল আর বমি করে দিয়েছিলাম। এভাবে চারবার আজান দেওয়ার পর আমি স্পষ্ট দেখতে পাই চারিদিকে এখনো অনেকটা আলো। নৌকা ঘাটে ভিড়ে আছে, মানে এখনো তাহলে সন্ধ্যা হয়নি। সম্পূর্ণটা শয়তানের ধোকা ছিল। ধোকা দিয়ে শয়তানটি দুই মাঝিকে মেরে ফেলে। হঠাৎ খেয়াল করলাম আমার পায়ের কাছে একটা মাথা, চোখ অর্ধেক খোলা। তাকিয়ে দেখলাম এটা সেই গরুর গাড়িওয়ালা, যাকে আমরা গাড়িয়াল নামে ডাকি, তার মাথা। দাদা এবার নিজেকে ধিক্কার দিয়ে বললেন, কতটা নিচ আমরা, নিজেদের বাঁচাতে কতগুলো প্রাণ কোরবানি দিলাম, আর কত রক্ত চায়ও। নিজেকে সামলে নিয়ে বললেন, চলো এখনো তো রাত হয়নি আর মাদ্রাসাটা খুব কাছেই, একটু দূরেই, এবার হেঁটে যেতে হবে। আমরা নৌকা থেকে নেমে নদী পার হয়ে বেয়ে উঠলাম। দেখলাম সেখানে কোনো মানুষ নেই। একটু পর সন্ধ্যা হবে। একটু এগিয়ে যেতে রাস্তা পেলাম। সেই রাস্তা ধরে অল্প একটু হাঁটলেই কিছু মানুষের শব্দ পেলাম। বুঝলাম সামনে একটা শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ এটি একটি মাদ্রাসা। আমরা মাদ্রাসার গেট দিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকতে দেখি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বিকেলে খেলার সময় শেষ করে হাত মুখ ধুয়ে সন্ধ্যার নামাজের প্রস্তুতি নিচ্ছে। আমাদের দেখে সবাই এগিয়ে আসলো। একজন বলল, হুজুরকে ডেকে বলো জমিদার সাহেব এসেছেন। একজন গিয়ে হুজুরকে ডাকতে গেল। হুজুর এসে আমাদের দেখলেন। আমাদের মুখ শুকিয়ে গেছে, দুজন অনেক ঘেমে গেছি আর আমি ভয়ে আতঙ্কে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। হুজুরের দিকে তাকালাম। প্রায় মধ্যবয়সী এক লোক, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, জুব্বা পরিহিত, অ্যারাবিয়ান হুজুরদের মতো লম্বা কাপড় মাথার সামনে ঘোমটার মতো। একটু দূর থেকে মুখ দেখা যায় না। এসে সবাইকে বললেন, ওনাদের ধরো, আমার রুমে নিয়ে আসো। আমাদের রুমে নেওয়া হল। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। হঠাৎ শুনতে পেলাম একজন ছাত্র গিয়ে আজান দিল। হুজুর আমাদের অজু করে নিতে বললেন আর জানালেন তিনি সবকিছু আন্দাজ করতে পেরেছিলেন, নামাজের পর তিনি বসবেন। আমরা যথারীতি সবার সাথে নামাজ আদায় করলাম। নামাজ শেষে হুজুর একটি বিশেষ কক্ষে আমাদের নিয়ে গেলেন। সেই কক্ষের চারদিকে সাজানো শত শত বই। আমাদের মেঝেতে পাটিতে বসতে বললেন। আমরা বসলাম। হুজুর গিয়ে একটি পুরনো বই নিয়ে আসলেন। এসে দাদাকে বললেন, যিনি আপনাদের পূর্বপুরুষের উপকার করেছিলেন তার শিষ্যের ছাত্র হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি। উনি আপনার দাদার কথায় সেই শয়তানকে বন্দী করার পর এই কিতাব লিখে গিয়েছিলেন, যাতে পরবর্তীতে কেউ সেই শয়তানকে বিনাশ করতে পারে। তখন ওই শয়তান অনেক শক্তিশালী ছিল বলে তাকে থামানোর জন্য আপনার দাদাকে আত্মত্যাগ করতে হয়। কিন্তু এখন সেই শয়তান অনেক দুর্বল। আপনি ভাববেন না,
আমি আজ তার বিনাশ করব ইনশাল্লাহ। কিন্তু
দাদা বললেন, কিন্তু কি? আপনি সাহায্য করুন দয়া করে, আর দয়া করে বলবেন কিভাবে সেই শয়তান ছাড়া পেল, কিভাবে? শয়তানকে তো আমার দাদার কবরের পাশে পুঁতে দেয়া হয়েছিল।
হুজুর বললেন, আজ এশার নামাজের পর আমি আপনাদের জানাব কেন ও কিভাবে মুক্তি পায় সেই শয়তান। আর ভাববেন না আজকে আটকা বসে শয়তানকে।
তারপর হুজুর বললেন, আপনারা বিশ্রাম নিন আপাতত, বলে তিনি আমাদের একটা কক্ষে নিয়ে গেলেন। কিন্তু আমার মনে একটা খটকা লাগলো, তিনি একবারও জানতে চাইলেন না আমাদের সাথে কি হয়েছে, আমরা কতটা ভয়ানক পরিস্থিতির মুখে পড়েছিলাম। অতঃপর ইশার নামাজের পর রাতে আমি দাদার সাথে হুজুর এবং সাথে চারজন হুজুর আমাদের দুজনকে মাঝখানে রেখে গোল করে বসলেন। আমি খেয়াল করলাম অনেক সুন্দর গন্ধে পুরো ঘর ভরে উঠেছে। হুজুর বললেন,
আজ আপনাকে বিশেষ কিছু কথা বলবো, কারণ আজ আমাদের শেষ দেখা।
দাদু কিছু বলতে যাবেন, তখন তাকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলেন,
প্রথমবার যখন সেই শয়তানকে বন্দী করা হয় তখন সেই হুজুর তার শিষ্যদের মধ্যে একজনকে নির্বাচন করেছিলেন। কেন, কখনো ভেবেছেন? কারণ ওই দলের মধ্যে ওই একজনই একমাত্র মানুষ ছিলেন, বাকিরা তিনজন জিন জাতি। ওই একজনের শিষ্য আমি, আমাকে হুকুম করা হয় যেন পরবর্তীতে আমি আপনাদের সাহায্য করি।
তারপর মুচকি হেসে যা বললেন তা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি থমকে গেলাম তার কথা শুনে। তিনি মুচকি হেসে বললেন,
আমি কখনো এই মাদ্রাসার বাইরে যাইনি। কেন জানেন? আমি চাইলে আপনি যখন আমাকে যুদ্ধের পর আসতে বলেন তখন আপনার বাড়িতে যেতে পারতাম। আসলে আপনি আমাকে খুঁজে বের করেননি, আমি আপনাকে ধরা দিয়েছিলাম। আমি আপনাদের মতো সৃষ্টির সেরা জীব মানুষ নই, আমি নিজেও আল্লাহর এক সাধারণ বান্দা জিন। আমার আসল নাম আব্দুল্লাহ গায়সি বিন মুস্তাফা।
শুনে আমি ভয় পেয়ে যাই, কিন্তু দাদা চুপ করে শুনছিলেন। তারপর বললেন,
এখানে উপস্থিত যে চারজনকে দেখছেন তারাও সাধারণ মানুষ নন, তারাও জিনজাতি। এই চারজন ছাড়াও আরো তিনজন আছেন উপস্থিত, কিন্তু তাদের আপনারা দেখতে পাবেন না, তারা সামনে আসবেন না। এই সাতজন প্রথমবার এই শয়তানকে বন্দী করেছিল, এখন সেই শয়তানকে আহ্বান করব আমরা।
তারপর উনি আমাদের ঘরের একটা কোণে রাখা একটি ছোট বসার জায়গা দেখিয়ে বললেন,
আপনারা সেখানে যান, যাই হয়ে যাক রুমের বাইরে যাবেন না, আর ভয় পাবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন।
আমরা তাই করলাম। হঠাৎ দেখলাম পাঁচজন উঠে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ পড়া শুরু করলো, নামাজ শেষে গোল করে বসে জিকির করা শুরু করলো। একটা সময় সবাই চুপ হয়ে গেলেন, চারিদিকে নীরবতা বিরাজমান, শুধু আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ মনে হলো বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, সব যেন ভেঙে চুড়ে দুমড়ে দিচ্ছে। আমি ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে বসলাম। হঠাৎ ক্ষীণ গলায় একটি আওয়াজ শুনলাম, মনে হলো চারজন মানুষ একসাথে কথা বলছে।
কি করতে পারবি তোরা, তোদের কি হল, মানুষের পক্ষ নিচ্ছিস কেন? হায়, আমার সাথে আয়, তুচ্ছ মানুষকে বাঁচাতে হবে কেন?
বলে বিকট সুরে তারা হাসতে শুরু করল। এইবার চারজন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ জিনটি অদৃশ্য থেকে বলল,
ছাড় আমাকে, ছাড় বলছি, আমাকে, আমার কাজ করতে দিয়ে কেন আটকাচ্ছিস আমাকে, ছাড় বলছি।
একটা জোরে ঠাস করে শব্দ হল, মনে হলো ভারী কোনো বস্তু মেঝেতে পড়ে গেছে। এবার দেখলাম সেই শয়তানটি 15 জনের মাঝে দাঁড়িয়ে আর বলছে,
থাম থাম থাম, তোরা চুপ কর চুপ কর।
বলতে বলতে আকারে ছোট হয়ে একটা বিড়ালের সমান হয়ে গেল। এইবার বাইরের সেই ঝড় তার শব্দ থেমে গেছে, শুধু কোরআন তেলাওয়াতের শব্দ হচ্ছে। সেই হুজুর রূপী জিনটি এইবার সেই শয়তানকে দুই হাতে চেপে ধরল,
বলল, আল্লাহর কসম, আজ তোকে বন্দী করব না, তোকে হত্যা করব।
শুনে শয়তান চিৎকার করে বলে উঠল,
আমার মালিক তোদের ছাড়বে না, আমাকে মেরে কি হবে, আমি তো শুধু হুকুম পালন করেছি।
বলে জোরে জোরে হাসতে শুরু করল। আবার বলল,
পারবি তো তার সাথে যুদ্ধ করতে?
শয়তান কিছু বলার আগেই তাকে একটি কালো রঙের চারকোনা বাক্সে বন্দী করা হলো, এক বালতি পানির মধ্যে চুবিয়ে রাখা হলো। এরপর হুজুর বললেন,
আপনাদের ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য।
সবাই একসাথে সালাম দিয়ে চোখের পলকে উধাও হয়ে গেল। আমাদের হুজুর কাছে ডেকে নিয়ে বললেন,
আর ভয় নেই, ওকে আমরা আমাদের দুনিয়ায় নিয়ে হত্যা করব, আর ভবিষ্যতে কোনো বিপদ হলে আপনি স্মরণ করার আগে চলে আসবো ইনশাল্লাহ।
এবার দাদা বললেন, আমাকে দয়া করে বলবেন কিভাবে এই শয়তান ছাড়া পেল?
তিনি বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, তারপরেও সে চরমভাবে পথভ্রষ্ট হয়। লোভ মানুষের জীবনের অভিশাপ। আপনার ছোট সন্তান যেহেতু আগে থেকেই সবকিছু সম্পর্কে অবগত ছিল, তাই ভারতে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর এক শয়তান পূজারীর শরণাপন্ন হয়। তাকে দিয়ে সেই শয়তানকে মাটি থেকে তুলে মুক্ত করে দেয়। তবে তার শাস্তি তিনি পেয়েছেন। যখন সেই শয়তানকে মাটি থেকে তুলে শয়তানের পূজারীর কাছে নেওয়া হয়, সেই পূজারি ভাবে এই শয়তানকে তিনি বশ করে নেবেন। তার কোনো ধারণা ছিল না এই শয়তান কতটা শক্তিশালী হতে পারে। তাই বের হয়ে প্রথমে সে পূজারি, তারপর আপনার ছোট ছেলে এবং সাথেদার স্ত্রী সন্তানকে হত্যা করে। ভারত থেকে আপনার কাছে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু এখনো আপনার হাতে আসেনি। তাদের হত্যা করেই এই শয়তান এখানে চলে আসে। এবারে সে রাগে ক্ষোভে চেয়েছিল সম্পূর্ণ বংশ নির্বংশ করতে, কিন্তু আল্লাহর অশেষ রহমত আপনাদের এই তাবিজের জন্য কিছু করতে পারেনি। এই তাবিজ কোথায় পেয়েছেন আমি জানি। এই তাবিজ কখনো হারাবেন না। এই তাবিজের মধ্যে আপনার দাদার হাড়ের অংশ আছে। এইবার সকাল হবে, আমার কাজ শেষ। আপনি নিশ্চিন্তে বাকিটা জীবন কাটিয়ে দিন। আপনি বিপদে পড়লে ইনশাল্লাহ আমি আসব। আমার হুজুরের আদেশ আপনার পাশে থাকার। আমি চলে যাব এখন, আপনারা রুম থেকে বাইরে যান। আমি বাইরে এসে দাদাকে বললাম, এই তাবিজ কোথায় পেয়েছ? দাদা বলল, আমার দাদার মৃত শরীর থেকে হাড় দিয়ে বানানো হয়েছে এই তাবিজ। এই বলে আজগর দাদা তার ঘটনা শেষ করলেন। আমি যেন এতক্ষণ এই ঘটনায় হারিয়ে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা শয়তান যে বলছিল তার মালিককে থামানো যাবে না, এই কথার অর্থ কি? দাদা শুনে চোখ বন্ধ করলেন, কিছু বললেন না, আনমনা হয়ে গেলেন। রহস্যের গন্ধ পেলাম। আমি বললাম, দাদা কি হয়েছে বলো। দাদা অনেকক্ষণ চুপ থেকে বললেন, পাপ করলে শাস্তি পেতে হয়, কিন্তু নিরাপরাধ কেন শাস্তি পাবে জানি না। ওই ঘটনার পর ভেবেছিলাম সব শেষ, আর ভয় নেই, আরও সময় অতিবাহিত হয়ে যায়। আর তখন নতুন নতুন বিয়ে হয়। বিয়ের দুই বছর যেতে না যেতেই আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। আমাদের ঘরে আসে ফুটফুটে এক মেয়ে। একদিন রাতে স্বপ্ন দেখি কেউ একজন কালো কাপড় পরে এসে আমাকে বলছে আমার প্রতিশোধ সম্পন্ন হয়নি। অবয়বটির মুখ দেখিনি বলে বিশ্রী এক হাসি দেয়। হাসি দিয়ে বলে, কিন্তু আজ হবে। শুনে আমি ঘুম থেকে চমকে উঠি। উঠে দেখি আমার পাশে আমার স্ত্রী ঘুমিয়ে আছে, তার পাশে আমার ছোট ফুটফুটে মেয়ে, শরীর থেকে ঘাড়টি আলাদা করা। আমি চিৎকার করতে যাব, হঠাৎ দেখি সেই হুজুর জিনটি আমাকে বলল, এই প্রথম বংশে প্রথম সন্তান হিসেবে কোনো মেয়ে এসেছিল, তাই ইবলিস নিজের ওয়াদা অনুযায়ী এই শয়তানকে নিয়ে নিজের পুরনো সেই প্রতিজ্ঞা পূরণ করেছে বলে তিনি চলে যান। আমি চিৎকার করে কাঁদতে থাকি। আমার স্ত্রীর ঘুম ভেঙে ওঠে। আমার সন্তানকে দেখে চিৎকার করে আমি অজ্ঞান হয়ে যাই। পরবর্তী জীবনে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আমি তারপর আর বিয়ে করিনি। এই বলে দাদা চুপ করলেন। আমি দেখলাম তার চোখ দিয়ে পানি পড়ছে। তাকে সান্ত্বনা দেবার ভাষা আমার ছিল না। আমি তখন বুঝতে পারলাম কালো জাদু কতটা ভয়ঙ্কর। একটা প্রবাদ মনে পড়ল, পাপে ছাড়ে না কাউকে। খুব দুঃখ পেলাম ঘটনাটি শুনে। এই ছিল আমার ঘটনা। সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন, কৃতজ্ঞ থাকব। আমার ফোন নাম্বার, তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, মোহাম্মদ রায়হান খন্দকার, ইউনিয়ন নিকরাইল, থানা ভুয়াপুর, জেলা টাঙ্গাইল, বিভাগ ঢাকা। ব্যক্তিগত সমস্যার কারণে স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে আগে থেকে জানাবেন, পরিবারের সবাই মিলে একসাথে ওই দিন লাইভ এপিসোড শুনব। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। রাপি ভাই সহ ভোজ ডট কম এর সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা ও ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি লোমহর্ষক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। অজয় নদীর ব্রিজটা ক্রস করার পর গাড়িটা হঠাৎ থেমে যায়। দেখা যায় সামনের বনেট থেকে ধোঁয়া বের হচ্ছে। গাড়িটা মাত্র কয়েকদিন আগেই সার্ভিসিং করানো হয়েছে। ইঞ্জিন একেবারেই চাঙ্গা, কিন্তু কি হল কিছুই বোঝা যাচ্ছে না। শেষ প্রহরের আগেই তারা পিঠে পৌঁছাতে হবে। গাড়ি থেকে নামতেই অদ্ভুত দৃশ্যপট চোখের সামনে ভেসে ওঠে। যদিও ফেব্রুয়ারি শেষ, তবু ভোরের দিকে হালকা ঠান্ডার সাথে কুয়াশা দেখা যায়। সেটাই স্বাভাবিক, কিন্তু এই মাঝরাতে হঠাৎ করে এত কুয়াশা কোথা থেকে এলো? কুয়াশা যে হঠাৎই এসেছে তা বলার কারণ, একটু আগে গাড়ির ভেতর থেকে গ্লাস দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল সামনের অংশটি। কালো পিচের রাস্তাটা ঝোপঝাড়ের বুক চিরে বোলপুরের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু গাড়ির বাইরে আসতেই দশ হাত দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। গাড়ির হেডলাইটের আলোয় যা বোঝা যাচ্ছে, ধোঁয়াটে কুয়াশা সাদা চাদরের মতো ঘিরে রেখেছে গাড়িটাকে। কিছুই বুঝে ওঠার আগেই নজর যায় ব্রিজের নিচে ঝোপঝাড়ের দিকে। কোনো আলোর প্রতিফলন ছাড়াই কয়েকজোড়া সবুজ চোখ ধপ করে জ্বলে উঠল, সেই সঙ্গে বিকট আর্তনাদ। আর বুঝতে বাকি ছিল না অদৃশ্য কোনো অপ্রাকৃতিক কেউ আশেপাশে আছে। হয়তো তারাপীঠে যেতে দিতে চাইছে না। তান্ত্রিকটিও ততক্ষণে গাড়ি থেকে নেমে এসেছে। ঘাড় ঘোরাতেই পরিস্থিতি স্বাভাবিক করে সে বলে ওঠে,
এ তো দেখছি বড্ড সমস্যায় পড়া গেল, গাড়ি খারাপ, এখন যাব কি করে?
রাত তখন গভীর, একটা মতো বাজে। আর কয়েক কিলোমিটার পর বোলপুর টাউন, সেখানে অন্তত পৌঁছাতে পারলে কিছু একটা ব্যবস্থা করা যাবে। অগত্যা কি আর করা যায়, এক পা করে হাঁটা শুরু করলেন তারা। খানিক বাদে খেয়াল করলেন পেছনের দিক থেকে আলোর রেখা ক্রমশ স্পষ্ট হচ্ছে, বোধহয় কোনো গাড়ি আসছে। আশাতীত দৃষ্টিতে ঘুরে দাঁড়িয়ে সেদিকে তাকাতেই গাড়িটা ক্রমশ স্পষ্ট হতে লাগল। গাড়িটাকে থামার জন্য হাত দেখাতেই হঠাৎই অনুভব করলেন অদৃশ্য কেউ তাকে সামনের দিকে ঠেলে ধরেছে। তিনি কোনোভাবে পেছাতে পারছেন না। এদিকে গাড়িটা সবেগে ছুটে আসছে। যেভাবে তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই গাড়িটা থেকে চাপা দিয়ে চলে যাবে। সাব্বিজির সাহায্যের জন্য তান্ত্রিককে ডাক দিতেই চমকে যান, কোথায় তান্ত্রিক? সেই মুহূর্তে নিশিরাতে ঘন কুয়াশার মাঝে কালো পিচের রাস্তার ওপর তিনি একাই দাঁড়িয়ে আছেন। গাড়ির তীব্র আলোয় চোখে ক্রমশ অন্ধকার নেমে আসছিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সুকান্ত মাইতি আজ আবারও যে মানুষটির ঘটনা শেয়ার করতে যাচ্ছি, তার নাম ও পূর্বের ঘটনা আমি আপনি আমাদের সবার স্মৃতির মণিকোঠায় জলজল করছে, জানি ভবিষ্যতেও করবে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সাব্বিরজি। আজ দশ নম্বর ঘটনা শেয়ার করছি। সাব্বিরজি হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন, তবুও আমার কলমে ও রাসেল ভাই আপনার উপস্থাপনায় মানুষটি ভূত জটকমে এবং আমাদের মনে চিরকাল অমর হয়ে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ তাকে জান্নাত প্রদান করুন, আমিন। অনেকেই সাব্বিরজির ঘটনা দেওয়ার জন্য বারবার কমেন্টে অনুরোধ করেছিলেন, তাই আবারও ওনার ঘটনা নিয়ে ফিরে আসা। তাহলে এখন ঘটনায় যাওয়া যাক। সালটা সম্ভবত 2009 এর শুরুর দিকে, ফেব্রুয়ারি মাস। সাব্বিরজি সকালের চা জল খাবার সেরে কর্মস্থলের জন্য রেডি হচ্ছিলেন, এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোন তুলে সালাম জানাতেই অপর প্রান্ত থেকে একটি পরিচিত নারী কণ্ঠস্বর উদ্বিগ্ন স্বরে সালামের প্রত্যুত্তর জানিয়ে বলে ওঠে,
সাব্বির বাবা, আমরা ভীষণ বিপদের মধ্যে আছি। জিন ভূতের ব্যাপার কিনা বুঝতে পারছি না, কিন্তু ব্যাপারটা যে অলৌকিক অস্বাভাবিক তা টের পাচ্ছি। নানা রকম উদ্ভট ঘটনা ঘটছে বাবা, যদি তুই একটু এসে দেখে যেতিস তাহলে ভালো হতো। আমি ফোনে সবকিছু খুলে বলতে পারছি না, তুই তাড়াতাড়ি আয়।
ঠিক আছে খালামণি, তুমি চিন্তা করো না, আমি কালই সকালে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই বলে সাব্বিরজি ফোনটা রেখে দেন। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়েন খালামণির বাসার উদ্দেশ্যে। আচ্ছা, এখানে বলে রাখি, ইনি সাব্বিরজির বর্ধমানের সেই খালামণি, 1998 সালে যার মেয়ের বিয়ের সময় ট্রেনে যাওয়ার দরুন শক্তিগড় স্টেশনে সেই ভয়ঙ্কর ভূমিফোর পিশাচের সম্মুখীন হয়েছিলেন, এবং তিন মাস পর ওনার মাদ্রাসার শিক্ষক
পিতৃতুল্য রবিউল সাহেবের পরিবারকে ওই ভূঁইফোর পিশাচের হাত থেকে বাঁচানোর সময় রাতে যে খালামণির বাসায় ছিলেন, ইনি সাব্বিরজির সেই খালামণি। যাই হোক, ঘটনায় ফিরি। সাব্বিরজি একাই ড্রাইভ করে যাচ্ছিলেন, ভীষণ চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল তাকে। পথে শক্তিগড় ক্রস করার সময় ভূঁইফোর পিশাচের কথাটা মনে পড়ে যায় এবং সেই সঙ্গে রবিউল সাহেবের কথা। মনটা দুঃখে ভরে ওঠে। বেলা দশটা নাগাদ বর্ধমানে পৌঁছে যান। খালামণির বাড়ির সামনে রাস্তার ধারে গাড়িটা পার্ক করে রেলিংয়ে গেটটা খুলে পা বাড়াবেন, হঠাৎই মনে হল বাড়ির দক্ষিণ সীমানায় আম গাছের আড়াল থেকে কেউ তার উপর নজর রাখছে। পাটা পিছিয়ে এনে পকেট থেকে তসবিটা বের করে আঙুলে পেঁচিয়ে ধরে সুরাপুরে শরীর বন্ধ করে তারপর বাড়ির সীমানায় প্রবেশ করলেন। এতদিনে এই সমস্ত ইঙ্গিত তিনি ভালো বুঝে গেছেন। সামনে একটি ছোট্ট বারান্দা, তারপরই মেইন দরজা। প্রায় পাঁচ বছর পর সাব্বিরজি এই বাড়িতে এলেন। শেষবার বছর পাঁচেক আগে ওনার খালুর ইন্তেকালের পর জানাজায় এসেছিলেন। বাড়িটা যে আগের জৌলুস দিনে দিনে হারাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আনাচে কানাচে ছাদের কার্নিশে ছোট ছোট বট, অসত্য আগাছার অনধিকার প্রবেশই তার প্রমাণ। খালামণি বারান্দা দিয়েছিলেন। সাব্বিরজিকে দেখে হাসি মুখে সালাম জানিয়ে বারান্দা থেকে নেমে এসে আপ্যায়ন করবেন, এমন সময় কোত্থেকে একটি কাক তারস্বরে কাঁ কাঁ চিৎকার করতে করতে খালামণির ঠিক সামনে মাটিতে পড়ে ছটফট করতে করতে নিথর হয়ে যায়। সেই দৃশ্য দেখে খালামণি চিৎকার করে ভিমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলেন। সাব্বিরজি ছুটে গিয়ে তাকে ধরে ফেলেন। তার ঠিক আগে অবশ্য চোখটা এক পলকের জন্য দোতলার ছাদের কোনায় গিয়েছিল এবং সেই এক মুহূর্তের দৃষ্টিতে সাব্বিরজির চিনতে অসুবিধা হয়নি। একটু আগে যে বিভৎস পচাগলা ভয়ঙ্কর মুখটা গেটের বাইরে তার উপর নজর রাখছিল, সেই পিশাচি ছাদের ওপর থেকে কাকটির ঘাড় মোটকে তাদের দিকে ছুড়ে মেরেছে নিজের ক্ষমতা জাহির করার জন্য। সাব্বিরজি খালামণিকে ধরে বাড়ির ভেতরে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসান। এরপর পরিচারিকাকে জল আনতে বলে খালামণিকে শান্ত হতে বলেন। খালামণি আতঙ্কে তখনও শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে হাঁপাচ্ছিলেন। পরিচারিকা জল নিয়ে এলে সাব্বিরজি নিজের হাতে তাকে জল খাইয়ে একটু ধাতস্থ করে বলেন, তুমি কোনো চিন্তা করো না খালামণি, আমি এসে গেছি। রায়হান কোথায়? রুকসানা কেমন আছে? আর আমাদের ছোট্ট ভাগ্নে, সে নিশ্চয় অনেক বড় হয়ে গেছে। এবারে খালামণি স্বাভাবিক হয়ে বলা শুরু করেন। কি বলি বাবা, হপ্তাখানেক আগে হলো ঝামেলা শুরু। প্রথমে ভেবেছিলাম এলাকার শয়তান প্রমোটারদের বাড়ি বিক্রি করেনি বলে এরকম ভয় দেখাচ্ছে, কিন্তু দিন তিনেক আগে সেই উপদ্রবটা মাত্রাতিরিক্ত বাড়তে শুরু করে। তোর খালু মারা যাবার পর আমি, রায়হান, দুজন পরিচারক আর আমরা চারজন মিলে এই বড় বাড়িটাতে থাকি, কিন্তু কোনোদিনও কোনো সমস্যা হয়নি। রোকসানা তো তার আব্বা মারা যাওয়ার এক বছরের মধ্যেই স্বামী সন্তান সহ সপরিবারে আমেরিকায় সেটেল হয়ে গেল। বছরে একবার আসে, ওই দিন পনেরো মতো থাকে। ছেলেটা সবে ফার্স্ট ইয়ারে উঠেছে, ব্যবসাপত্র দেখে না, ম্যানেজার এসে হিসাবপত্র বুঝিয়ে দিয়ে যায়। প্রমোটাররা বছরখানেক হল ঝামেলা করছে, এই বাড়িটা নানাভাবে কিনে নিতে চাইছে, যাতে ভেঙে নাকি নতুন ফ্ল্যাট তুলবে। তোর খালুর স্মৃতি হিসেবে আমি বাড়িটা দিতে চাইনি, সেটা তাদের পৈতৃক বাড়ি। আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম। শুরুতে ইট পাটকেল ঢিল যখন তখন শূন্য থেকে ভেসে আসত, কখনো জানালার কাঁচ ভাঙত, কখনো আবার গাড়ির কাঁচ। দু একদিন এই ঝামেলা ছিল, ভেবেছিলাম প্রমোটাররা করাচ্ছে, থানায় ডায়েরিও করে এসেছি, কিন্তু তিন দিন আগে ভুলটা ভাঙে। সেদিন খাওয়া দাওয়া সেরে রাতে একটু পায়চারি করতে ছাদে গেছি। মিনিটখানেক পায়চারি করার পর দক্ষিণের পাঁচিল ঘাসা আম গাছটা দেখলাম হঠাৎই নড়ে উঠল। ভাবলাম কোনো রাতচড়া পাখি হয়তো ছটফট করছে, কিন্তু না, খানিক বাদে যে দৃশ্যটা চোখে পড়ে তা রীতিমতো শিউরে ওঠার মতো। ল্যাম্পপোস্টের আলোয় দেখতে পাই একটি লিকলিকে বিভৎস কুৎসিত মানুষরূপী অবয়ব গাছ থেকে উল্টোভাবে বেয়ে নেমে আসছে। ছাদ থেকে পরিষ্কার বুঝতে পারছিলাম মুখে পচা গলা চামড়াগুলো ঝুলে আছে তার। তা দিয়ে কালচিটে তরল, সম্ভবত রক্তই হবে যা গড়িয়ে পড়ছিল। চোখ দুটো অদ্ভুতভাবে রক্তের মতো টকটকে লাল আগুনের ভাঁটার মতো জলজল করছিল। দেখলাম অবয়বটি অনায়াসে দেয়াল ভেদ করে আমাদের বাড়ির সীমানায় ঢুকে পড়ে। সীমানায় ঢুকে পড়া মাত্রই হাওয়ায় মিলিয়ে যায়। আমি প্রায় পাথরের মতো কাঠ হয়ে গিয়েছিলাম, মুখোশটা ফেরে ছাদের কোনো একটা যান্ত্রিক গর্জনে। সেদিকে ফিরে দেখি নিচে হাওয়ায় মিলিয়ে যাওয়া অবয়বটা সেই মুহূর্তে ছাদে দাঁড়িয়ে। আমি চিৎকার দিয়ে নিচে নেমে আসি। রায়হান নিজের ঘরেই ছিল, আমার চিৎকার শুনে ছুটে আসে। পাছে ও ভয় পাবে তাই কিছু বলি না। পরদিন থেকে শুরু হয় তাণ্ডব। আচমকাই আমাদের বাড়ির সীমানার ভেতরে কোনো পাখি পশু বিড়াল ঢুকলেই অদ্ভুতভাবে মারা যাচ্ছিল। বাজার থেকে তাজা শাকসবজি মাছ মাংস নিয়ে এসে রান্না করে রাখার মিনিট দশেকের মধ্যেই পচে গলে যাচ্ছিল। এই কয়েকদিন আমরা কোন রকমে বাজার থেকে খাবার আনিয়ে না রেখে সঙ্গে সঙ্গে খেয়ে শেষ করছি, পাছে সেগুলো আবার খারাপ হয়ে যায়। কিছু বুঝে উঠতে পারছি না। কাল রাতে অবয়বটাকে রায়হানের ঘরের সামনে ঘুরঘুর করতে দেখেছি। পাশের মসজিদের ইমাম সাহেবকেও বলেছিলাম, উনি বললেন ওনার পক্ষে সম্ভব না কোনো বড় হুজুর বা আলেমকে ডাকতে। তখনই তোর কথা মনে পড়ল, তুই তো এ ধরনের কাজ সামলাস। ওই যে সেবার রোকসানার বিয়ের পর বরসুল গ্রামে তোর সেই মাদ্রাসার শিক্ষকের পরিবারকে তুই তো বাঁচিয়েছিলিস, তাই তোকে ফোন দেই। এখন দেখি কি করতে পারিস। এই ঝামেলা থেকে বাঁচা বাবা, না জানি কোন শয়তান জিনের পাল্লায় পড়েছি আমরা। এই বলে খালামণি থামেন। ঠিক সেই সময় রায়হান ঘরে প্রবেশ করে। সাব্বির জিকে সালাম দেয়। আরে দাদা, আসসালামু আলাইকুম, কখন এলে?
ওয়ালাইকুম সালাম, এই তো এই মাত্রই। কেমন আছিস রায়হান? পড়াশোনা কেমন চলছে? আর একজন শেখই, তাকেও দেখছি না।
সাব্বিরজির প্রশ্নে রায়হান খালামণি সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। তাদের প্রশ্নচিহ্নিত দৃষ্টি দেখে সাব্বিরজি একটু মুচকি হেসে বলেন,
খালামণি তুমি তো জানো আমার সঙ্গে কে থাকেন। আমার জানাটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। দিন দশেক হল রায়হানের বন্ধু রাহুল তোমাদের সঙ্গে এখানে এসে থাকছে, তাই না? তা সে কোথায় এখন?
এবারে বিস্ময় ভাবটা কাটিয়ে প্রত্যুত্তরে রায়হান বলে,
তার আজকে ফার্স্ট আওয়ারে ক্লাস ছিল, তাই কলেজে গেছে, দুপুরে ফিরবে। আজকে আমি কলেজে যাইনি, টিউশন ছিল একটা, সেটা সেরেই ফিরলাম।
সাব্বিরজি তাদের স্বাভাবিক করে বলেন যে সবকিছু তিনি জানাচ্ছেন, আগে একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে নাস্তা করতে করতে সাব্বিরজি খালামণিকে বলেন,
সমস্যাটা বাইরে থেকে এসেছে, না কোনো প্রমোটার না অন্য কেউ, তোমাদের পরিবারের উপরে কিছু করছে। সমস্যাটা রাহুলের সাথে এসেছে। আমি আজ সন্ধ্যায় ইনশাল্লাহ মাগরিবের নামাজ আদায় করে এই বাড়ি বন্ধ করে দেব, তারপরে এই সমস্যাগুলো আর হবে না। তবে রাহুলের ওপর কিন্তু কালো ছায়া থেকেই যাবে, ভীষণ বিপদ। এখন তার সঙ্গে কথা না বলা পর্যন্ত সমস্যার উৎস বুঝতে পারছি না। তবে এটুকু নিশ্চিত, এক ভয়ঙ্কর পিশাচ জিন রাহুলের পেছনে লেগেছে এবং তার পিছু পিছু তোমাদের বাড়িতে ঢুকেছে।
এই বলে সাব্বিরজি থামেন। এরপর সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের দেয়া তাবিজ দুটি খালামণিকে দেন। একটি নিজেকে ধারণ করতে বলেন, অপরটি দোয়া পড়ে রায়হানের হাতে বেঁধে দিতে বলেন। জোহরের নামাজ আদায় করে তাবিজ বাহুতে বেঁধে রায়হান বাজারে যায় সাব্বিরজির দেয়া লিস্টের সামগ্রী আনতে। সেগুলি হল যথাক্রমে চারটি শিশি, চারটি পেরেক, তিলের তেল। বাকি সামগ্রী সাব্বিরজি নিজেই সঙ্গে নিয়ে এসেছেন। বর্ধমানে আসার পূর্বে সাব্বিরজির সাথে জিয়াউদ্দিন সাহেবের ঠিক কি কথা হয়েছে এখন আসে সেই প্রসঙ্গে। বর্ধমানে আসার আগে রাতে সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করেন এবং তিনি এই সামগ্রীর লিস্ট দিয়েছিলেন। এখন আসি কি কথা হয়েছিল। আসলে আগের দিন খালামণির ফোন রাখার পর সাব্বিরজি কিছুটা দুশ্চিন্তায় পড়ে যান। কর্মস্থল থেকে ফিরে সন্ধ্যায় জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করতে করতে ওনার চোখ লেগে যায়। স্বপ্নে দেখেন একটি ছেলে খালামণির বাসায় প্রবেশ করল। চেহারা অস্পষ্ট ছিল, তবে তার পেছনে একটি বিভৎস কুৎসিত দেখতে অবয়বও প্রবেশ করছে। ঠিক পরম মুহূর্তে ঘরটি কালো ধোঁয়ায় ভরে যায় এবং ধোঁয়া কাটার সঙ্গে সঙ্গে যে দৃশ্যটি তিনি দেখেন তা দেখে তিনি আতঙ্কে আঁতকে ওঠেন। সাব্বিরজি দেখেন এই ছেলেটি গলা কাটা অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং খালামণি ও রায়হান বিভৎস কাটা ছেঁড়া অবস্থায় ঘরের সিলিং থেকে ঝুলে আছে। সাব্বিরজি চিৎকার করে চোখ খুলতেই দেখেন সামনে জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে। তিনি উদ্ভ্রান্তের মতো জিয়াউদ্দিন সাহেবের দিকে তাকান। জিয়াউদ্দিন সাহেব তাকে শান্ত হতে বলে অদৃশ্য হন এবং কয়েক মিনিট পর পুনরায় ফিরে এসে সাব্বিরজিকে বলেন,
সাব্বির, তুমি যা স্বপ্নে দেখেছ তা কেবলই ভবিষ্যৎ বিপদের পূর্বাভাস এবং মায়ার খেলা।
সমস্যাটা তোমার খালামণির বাড়িতে নয়, বা কেউ তাদের ওপরে কোনো কালো জাদু বা কোনো কিছু করেনি, সমস্যাটা নিজে থেকেই হেঁটে এসেছে তোমার খালামণির বাড়িতে। এই মুহূর্তে দিন দশেক হল তোমার খালাতো ভাইয়ের বন্ধু রাহুল নামে একটি ছেলে তাদের বাড়িতে এসেছে, সমস্যাটা তার সঙ্গে বাসায় ঢুকেছে। শয়তান পিশাচ কোনো কিছু রেয়াত করে না, সামনে যাকেই পায় তারই অনিষ্ট করে, তাই বেশি দিন সেই বাড়িতে থাকলে শয়তান তোমার খালামণি ও তোমার খালাতো ভাইয়ের অনিষ্ট করবে। আমাদের শীঘ্রই বাড়িটাকে বন্ধ করতে হবে। তবে শয়তানের উৎপত্তি কোথায়, কেনই বা সে রাহুলের পেছনে পড়েছে তা কিছুই বুঝতে পারছি না। আপাতত তুমি কালকে গিয়ে বাসাটি বন্ধ করবে। মাগরিবের আজানের পর সূরা পাঠ করে চারটি শিশির ভেতর চারটি পেরেক তিলের তেল ও আমি মদিনার আতর দিচ্ছি তা মিশিয়ে শিশি বন্ধ করে চার কোণায় পুঁতে দেবে এবং সমগ্র বাড়িতে আবে জমজমের পানি ছিটিয়ে দেবে। এছাড়া আমি দুটো তাবিজ দিচ্ছি যা তোমার খালামণি এবং খালাতো ভাইকে পড়তে বলো। যতক্ষণ না রাহুলের ওপর থেকে সমস্যা কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন তাবিজগুলো ওনাদের শরীরে থাকে। শয়তানটা যেহেতু একবার নজর দিয়েছে তাই ওদের অনিষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তুমি আগামীকাল গিয়ে রাহুলের কাছ থেকে সমস্ত বিষয়টি জানার চেষ্টা করো। আর আমার মনে হয় রাহুল কিছু একটা লুকিয়েছে রায়হানের কাছে। এই বলে জিয়াউদ্দিন সাহেব সালাম জানিয়ে অদৃশ্য হন। বেলা একটা নাগাদ রায়হান সব জিনিসপত্র নিয়ে সাব্বিজির হাতে দেয়। রাহুল তখনও আসেনি, ওর দুপুরে ফেরার কথা। তবে রাহুল আসার আগে সাব্বিজি রায়হান ও খালামণিকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেন হুট করে রাহুলকে কোনো কিছু জিজ্ঞেস যেন না করে। উনি মাগরিবের পর বাড়ি বন্ধ করে তারপরে রাহুলকে নিয়ে বসবেন। যেহেতু শয়তানটা রাহুলের সঙ্গে এসেছে তাই তাকে বাড়ি বন্ধ করার আগে জিজ্ঞেস করতে গেলে সে সজাগ হয়ে যাবে। আগেই বলেছি সাব্বিরজির খালামণির বাড়িতে রান্না করা সম্ভব হচ্ছিল না, বাইরে থেকে খাবার আনিয়ে কোনো রকমে তারা খাচ্ছিল। পৌনে দুটা নাগাদ খালামণিদের এক পরিচিত হোটেল থেকে খাবার ডেলিভারি এলে রায়হান উঠে খাবার আনতে যাবে। সাব্বিজি তাকে বাধা দিয়ে বলেন, তুই বস, আমি নিয়ে আসছি। আসলে উনি জানতেন শয়তানটা আশেপাশে আছে, খাবারটা হয়তো নষ্ট করতে পারে। সাব্বিজি গিয়ে ডেলিভারির প্যাকেটটা নিয়ে ডাইনিং এ এনে রাখলেন। তারা সবাই রাহুলের জন্য অপেক্ষা করছিলেন। যথারীতি সোয়া দুইটায় রাহুল আসে। প্রথমে সাব্বিজিকে দেখে কিছুটা অবাক হন, পরে রায়হান তাকে সমস্ত বিষয় বুঝিয়ে বলে। এরপর তারা একসঙ্গে মিলে খাবার খায়। খালামণি রায়হান দুজনে চাপা উত্তেজনার মধ্যে ছিল, সময় যেন গড়াতে চায় না। এরই মাঝে আরো বেশ কয়েক জোড়া পাখি ঝপঝপ করে আম পড়ার মতো উঠোনে মরে পড়েছে। পরিচারিকা ভয়ে ভয়ে সেগুলো সাফ করছে। সন্ধ্যা হয়, মাগরিবের নামাজ শেষ করে সাব্বিরজি যথারীতি পরিকল্পনা মাফিক আবে জমজমের পানি বাস্তুর চারিদিকে ছড়াতে যাবেন। ঠিক সেই সময় আকাশ কাঁপিয়ে তুমুল ঝড় ওঠে। ঝড়ের গতি এতটাই বেশি ছিল যে বাইরে দাঁড়ানো যাচ্ছিল না। হাতের তসবিটা আগুনের মতো গরম হয়ে উঠছিল। বাতাসের গতিতে আবে জমজমের পানির বোতলটা ছিটকে গিয়ে উঠোনে পড়ে, মাটিতে মিশে যায়। সঙ্গে সঙ্গে দোতলার কার্নিশ থেকে একটি কালো বিভৎস অবয়ব হেসে ওঠে। চোখগুলো দাও দাও করে জ্বলছিল, শরীর থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছিল। সেই অবয়বটি সাব্বিরজি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছিল না। সেই মুহূর্তে সাব্বিরজির মাথা গরম হয়ে যায়। উনি সূরা ইখলাস পাঠ করে তসবি উঁচিয়ে চেঁচিয়ে উঠতে যাবেন, ঠিক সেই সময় ঘাড়ের কাছে একটা শীতল স্পর্শ অনুভব করলেন। জিয়াউদ্দিন সাহেব সাব্বিরজিকে থামিয়ে বলে ওঠেন,
সাব্বির, কি করছো? নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখো, শয়তান তার খেলা দেখাবেই। যেহেতু রাহুল এখানে আছে তাই শয়তান পিশাচ কোনো মতেই চাইবে না। আমি তাকে আটকাচ্ছি, তুমি কয়েক ফোঁটা মদিনার আতর ছড়াও, তাতেই হবে, এবং তাড়াতাড়ি বাস্তুর সীমানার চারকোনায় শিশুগুলো পুঁতে দাও।
এই বলে জিয়াউদ্দিন সাহেব শূন্যে ভেসে চলে যান। এদিকে খালামণি ও রায়হান সাব্বিরজির কথা মতো জোরে জোরে একটি বিশেষ সূরা পাঠ করছিলেন। হঠাৎই তারা সবাই শুনতে পায় ছাদের ওপর প্রবল তাণ্ডবের শব্দ। সাব্বির জি আর দেরি না করে রায়হানকে বলেন তাড়াতাড়ি শিশুগুলো দিতে। আগেই পরিচারক বাড়ির চার কোনায় চারটি গর্ত খুঁড়ে রেখেছিল। সাব্বির জি সুরা পাঠ করতে করতে শিশুগুলো এক এক করে চারটি গর্তে পোঁতা মাত্রই ঝড়টা থেমে যায়। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, সাব্বিরজি বলেছিলেন ঝড়টা নাকি সেই মুহূর্তে শুধু বাস্তুর ভেতরেই হচ্ছিল, ল্যাম্পপোস্টের আলোয় বোঝা যাচ্ছিল বাইরে একটা পাতাও নড়েনি। ঝড় থেমে যেতে সাব্বিরজি খালামণি রায়হান ও রাহুল সবাইকে ভেতরে যেতে বলেন। উনি একটু বাদেই যাচ্ছেন। ওনারা ভেতরে যেতে জিয়াউদ্দিন সাহেব আসেন, ওনাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। উনি মানুষের মতো হাঁপাতে হাঁপাতে বলে ওঠেন, সাব্বির, এটি কোনো সাধারণ পিশাচ নয়, হিন্দু ধর্মের কোন কবিরাজ বা তান্ত্রিকের অনেক বছরের সাধনার ফল। এত সহজ হবে না এর সঙ্গে মোকাবেলা করা। আপাতত শয়তানটা এখান থেকে গেছে, কিন্তু আমি তাকে নিঃশেষ করতে পারিনি। আমিও ঠিক মতো পেরে উঠতে পারছিলাম না। আমি আমার জগতে যাচ্ছি, আরো কিছু বিষয় বুঝতে হবে। তুমি ততক্ষণে রাহুলের কাছ থেকে সমস্ত বিষয়টা শোনো। কিছু একটা আছে যেটা রাহুলই বলতে পারবে, সেখান থেকে হয়তো আমরা কোন রাস্তা পাব। এই বলে জিয়াউদ্দিন সাহেব বিদায় নেন। সাব্বিরজি বাড়ির ভেতর প্রবেশ করতেই দেখেন খালামণি রায়হান রাহুল তিনজনের ড্রয়িং রুমে বসে আছে। সাব্বিরজি তাদেরকে আশ্বস্ত করে বলেন যে শয়তানটা এই ভিটা ছেড়ে চলে গেছে, কিন্তু রাহুলের ওপর বিপদ কাটেনি। সেই শুনে রাহুল চমকে ওঠে এবং উদ্ভ্রান্তের মতো প্রশ্ন করে, মানে কি আমার ওপর কেন শয়তানের ছায়া থাকবে? আমি তো এখানে আসার পরে সব দেখছি। রাহুলের কথা শুনে খালামণি রায়হান বিস্ময়ে রাহুলের দিকে তাকাচ্ছিল। বোঝা যাচ্ছিল রাহুলের চোখ মুখে ভয় ও কিছু একটা লুকানোর আভাস। সাব্বিরজি রাহুলকে শান্ত হতে বলেন এবং ধীরে ধীরে বিষয়টা খুলে বলেন যে শয়তান তার পেছনে এসেছিল, কিছু একটা তাদের পরিবারের মধ্যে ঘটেছে যেটা রাহুল লুকিয়ে যাচ্ছে। সবকিছু শুনে এবার রাহুল শান্ত হয়ে চুপচাপ সোফায় বসে পড়ে। রাহুল ধীর স্বরে বলতে শুরু করে, কোন শয়তান পিশাচের হাত আছে কিনা বলতে পারব না, তবে লাস্ট ছয় মাস ধরে কিছু জিনিস আমাদের পরিবারের মধ্যে ঘটে চলেছে যা খুবই দুঃখজনক এবং ভয়ঙ্কর। ছয় মাস আগে আমার কাকা মারা যান। কাকার দুই মেয়ে রিয়া ও টিয়া। রিয়া এবছর মাধ্যমিক দিত, কিন্তু যা সব ঘটে চলেছে তাই এবছরও ড্রপ দেয়। দুই মাস আগে রিয়ার ছোট বোন টিয়া অস্বাভাবিকভাবে মারা যায়। পুলিশের পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী কোনো আকস্মিক শকের কারণে টিয়ার হৃদস্পন্দন নাকি থেমে গিয়েছিল। আরও কিছু ইনসিডেন্ট ঘটেছে যা আপনাকে এবার সবটা খুলে বলি। আমার গ্রামের বাড়ি বোলপুরের কাছের গ্রামে। জমিদার না হলেও দাদুর আমল থেকে আমাদের বিষয় সম্পত্তি নেহাত কম নয়। মাঠে প্রায় 100 বিঘের মতো জমি, চালের কল, রেডিমেড গার্মেন্টস ব্যবসা বোলপুর শহর সহ বর্তমানেও। আমার বাবারা দুই ভাই ছিলেন, কোনো বোন নেই। আমার জন্মের এক বছরের মাথায় গাড়ি দুর্ঘটনায় আমার মা বাবা দুজনেই মারা যান, দাদু ছিলেন না। তখন থেকেই আমি ঠাকুমার কাছেই বড় হই। পরে কাকিমা আসায় কাকিমা কাকা আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন। আমাদের বর্ধমানেও একটা বাড়ি আছে। আমি তখন ক্লাস 8 পড়ি। আমার পড়াশোনা ও ছোট ছোট বোন দুটোর ভালোভাবে লেখাপড়ার জন্য ঠাকুমা জোর করে আমাদের বর্ধমানে পাঠিয়ে দেন। তবে থেকে আমরা বর্ধমানে থাকি, দুই বোন কাকিমা ও আমি। কাকা ঠাকুমার সাথে গ্রামেই থাকতেন, জমিজমা ও ব্যবসাপত্র দেখতেন। সপ্তাহে দুদিন অবশ্য আমাদের সাথে থাকতেন বর্ধমানের ব্যবসা দেখার সুবাদে। বছর দুয়েক হল ঠাকুমা স্বাভাবিক বার্ধক্যজনিত কারণে মারা যান। ঠাকুমা মারা যাওয়ার পর জানতে পারি গ্রামের বাড়ির অর্ধেক অংশ, অর্ধেক জমি, চালের মিলের অর্ধেক ছাড়া বাকি অর্ধেক জমিসহ বর্ধমানের বাড়িটা ও রেডিমেড গার্মেন্টসের ব্যবসা ঠাকুমা আমার নামে করে দিয়েছেন। এতে অবশ্য কাকার কোনো আপত্তি ছিল না, তারা তো আমাকে নিজের ছেলের মতোই মানুষ করেছেন। আর তাঁদের নিজেদের কোনো ছেলেও ছিল না। ঠাকুমা মারা যাওয়ার পরেও কাকা গ্রামের বাড়িতেই থাকতেন। স্বাভাবিক নিয়মে সপ্তাহে দুদিন একদিন বর্ধমানে এসে থাকতেন, সবকিছু ঠিকঠাক যাচ্ছিল। মাস ছয়েক আগে অঘটনটা ঘটে। সেবার দুই বোনকে নিয়ে কাকিমা বিশ্বকর্মা পুজোর হপ্তাখানেক আগেই গ্রামের বাড়ি চলে যান। এখানে বলে রাখি, আমাদের গ্রামের বাড়িতে বিশ্বকর্মা পূজা থেকে মায়ের আগমনের ঘণ্টা বেজে যেত। ঠাকুর বানানোর শিল্পী সেদিন থেকেই মা দুর্গার প্রতিমা বানানো শুরু করত। কিছু কিছু আত্মীয় তো বিশ্বকর্মা পুজো থেকে আমাদের বাড়িতে থাকা শুরু করে দিত। সেই লক্ষ্মী পুজোর পর তাদের পা তুটত। বেশ ঘটা করে আমাদের গ্রামের বাড়িতে দুর্গাপূজা হয়। আমি সেবার কাকিমাদের সাথে যাইনি, কারণ আমার কিছু কোচিং ক্লাস ছিল। সবকিছু শেষ করে বিশ্বকর্মা পুজোর দিন যাব বলে ঠিক করি, কিন্তু এবছর কোনো পুজোই হয়নি। জীবনটা আমাদের পুরো বদলে গেছে। যাই হোক, সেদিন আমি সকাল সকাল বেরিয়ে যাই। বেলা ১০টা নাগাদ যতক্ষণে গ্রামে পৌঁছাই ততক্ষণে যাওয়ার সময় খেয়াল করলাম, যতই বাড়ির কাছাকাছি যাচ্ছি ততই লোকজনের ভিড় বাড়ছে। দু একজন পাড়া প্রতিবেশী আমাকে দেখে কান্নার স্বরে বলে উঠল, গাড়ি কি এসেছে? আমি হতবাক হয়ে যাই। কিসের গাড়ি? এরা সবাই কাঁদছে কেন? আর আমার বাড়ির সামনেই এত ভিড় কেন? বাড়ির গেটের কাছে আসার সাথে সাথেই পাড়ার একজন কাকা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, গাড়ি এখনো পৌঁছয়নি, তুমি কি গাড়ির সঙ্গে এলে? বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল, আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিসের গাড়ির কথা বলছে সবাই, আর কোথা থেকেই বা আসবে গাড়ি? গেটে ঢুকতেই সব সন্দেহ দূর হয়ে যায়। দেখি পাড়ার জেঠিমা ঠাকুমারা কাকিমার কাছে বসে মাথায় জল দিচ্ছে। বিশ্বকর্মা পুজো হওয়ার কথা ছিল, কিন্তু কোথায় পুজো? বাড়িটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। একজন কাকিমার শাখা পলা ভাঙতে ব্যস্ত, তার মানে কাকা নেই। কি হলো কিছুই বুঝতে পারছিলাম না, কাউকে জিজ্ঞেস করতেও পারছিলাম না, গলা শুকিয়ে আসছিল। ঠিক সেই সময় একটা অ্যাম্বুলেন্স আসে লাশ নিয়ে। পাড়ার একজন জেঠুর মুখ থেকে জানতে পারি কাকা নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কি এমন কারণ যার কারণে কাকা আত্মহত্যা করতে যাবে। কাকিমার সঙ্গে তো ভীষণ ভালো সম্পর্ক, আমাদের পরিবারে তো কোনো অশান্তি ছিল না, তাহলে কি এমন ঘটল? এই সব প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। অ্যাম্বুলেন্স থেকে বডি নামানোর সময় শিউরে উঠি, মানে কি বলবো, কাকার মুখের দিকে তাকানোই যাচ্ছিল না। একটা মানুষ রাতে মারা গেছে, বেলা ১০টা সাড়ে ১০টা নাগাদ বডি কি করে এতটা পচে গলে যেতে পারে? শুধু আমিই না, যারাই দেখেছে তারাই ভয় পেয়েছে। দুই একজন ভয়ে অজ্ঞান পর্যন্ত হয়ে গিয়েছিল। আমরা আর কেউ ভয়ে তাকাতে পারিনি। আমাদের বাড়ির একজন গুরুদেব আছেন, উনিও উপস্থিত ছিলেন। উনি লাশ দেখে হায় ঈশ্বর বলে চেঁচিয়ে ওঠেন এবং বিধান দেন তাড়াতাড়ি অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে ঘাট কাজ শেষ করতে। যেহেতু আমার সকালে আসার কথা, তাই গুরুদেবই বারণ করেছিলেন রাতে আমাকে না জানাতে। আসলে বাবা মাকে যখন হারিয়েছি তখন আমার জ্ঞান পর্যন্ত হয়নি, তাই তাদের কথা কিছুই মনে নেই। জ্ঞান হওয়ার পর থেকে কাকা কাকিমাকেই মা বাবা বলে জেনে এসেছি। পাছে রাতে জানতে পারলে একা বর্ধমানে যে কি করে বসতাম তাই বা কে জানে। বিকেলের মধ্যেই ঘাট কাজ শেষ হয়ে যায়, আমি মুখাগ্নি করি। এরপর গুরুদেব কাকিমাকে বলেন শ্রাদ্ধ ক্রিয়া শেষ করে তাড়াতাড়ি যেন বাচ্চা কাচ্চা নিয়ে কাকিমা বর্ধমানে চলে যান। কিছু একটা কাকার সঙ্গে ঘটেছে, তবে সেটা যে কোন শয়তানি শক্তি তা গুরুদেব তখনও খুঁজে উঠতে পারেননি। কাকিমা সেসবে বিশ্বাস করতেন না, তবুও গুরুদেবের কথা অমান্য করেন কিভাবে? আমাদের বাড়িতে আজ পর্যন্ত কেউ করেনি, কাকিমা সম্মতি জানান। এমনিতেই অশৌচ বাড়ি, তাও পুজো হবে না বাড়িতে, সুতরাং থাকারও কোনো দরকার নেই। গুরুদেবের কথা মতো আমরা ১৩ দিনের মাথায় শ্রাদ্ধ শান্তি সম্পন্ন করে সবাই মিলে বর্ধমানের বাড়িতে চলে আসি। আমাদের একজন বিশ্বস্ত পরিচারক আছেন, হরিহর কাকা। উনি চাষবাস দেখাশোনা করেন এবং মিলের ম্যানেজার সময় মতো বর্ধমানে এসে হিসাব বুঝিয়ে দিয়ে যান। সেই ১৩ দিনে তেমন কিছু না ঘটলেও টুকটাক আওয়াজ, ঘরে নতুন কোনো বাল্ব কিনলে সেটা ফিউজ হয়ে যাওয়া, অন্ধকারে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা, এরকম টুকিটাকি উপলব্ধি আমি করেছিলাম। গুরুদেব বলেছিলেন শ্রাদ্ধ শান্তি না হওয়া পর্যন্ত অপঘাতে মৃত বাড়িতে এরকম অল্প বিস্তর হতেই পারে। কিন্তু টিয়া খুবই ভয় পেয়েছিল, বর্ধমানে ফেরার পরও তার সেই ভয় কাটেনি। হসপিটালে অ্যাডমিটের আগে পর্যন্ত টিয়া নাকি অনেক রকম অলৌকিক ঘটনার সম্মুখীন হয়, যা আমি পরবর্তীতে কাকিমার মুখ থেকে শুনি। টিয়ার হসপিটাল থেকে ফেরেনি, দুই মাস আগে হসপিটালেই শকিং ডেথ। ডাক্তার বলে কোনো কিছুতে প্রচণ্ড ভয় পেয়ে ওর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। হসপিটালে সে কি ধরনের ভয়ের সম্মুখীন হয়েছিল তা জানি না। হসপিটালে আমিও কিছু ঘটনার সম্মুখীন হয়েছিলাম, তবে তার আগে কাকিমার কাছ থেকে যা শুনেছি সেটা আপনাদের বলি। কাকিমা বলে বোলপুর থেকে ফেরার পর টিয়া সারাক্ষণ নাকি বিড়বিড় করে কি সব বলত, একাই বসে থাকত, কাকিমাকে সারাক্ষণ বলত
তাকে নাকি বাবা নিতে এসেছে। একদিন নাকি স্বপ্নে দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই আগুনের ভেতর থেকে একটি ঝলসে যাওয়া মানুষের মতো অবয়ব বেরিয়ে এসে টিয়ার কাছে আসতে সে দেখে অবয়বটি ধীরে ধীরে তার বাবার মূর্তি নিচ্ছে। চামড়াগুলো গলে খুলে পড়ছে, হাড় দেখা যাচ্ছিল। অবয়বটি টিয়াকে ইশারায় বলছিল যে সে টিয়াকে সঙ্গে নিয়ে যাবে। টিয়া চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। তারপর থেকে ও আর রিয়ার কাছে ঘুমাত না, নিচতলায় কাকিমার কাছে ঘুমাত। দোতলায় তিনটি রুমের মধ্যে একটিতে আমি ঘুমাতাম। একদিন পড়াশোনা শেষ করে শুতে একটু দেরি হয়ে গিয়েছিল, রাত তখন প্রায় 1:15 মতো বাজে। হঠাৎই নিচতলায় সিঁড়ির থেকে হাসির শব্দ ভেসে আসে, যেটা কোনো বাচ্চা হাসছে। এত রাতে কে হাসছে? বাচ্চা বলতে তো শুধু টিয়া এই বাড়িতে। এত রাতে টিয়া সিঁড়িতে কি করছে? এই ভেবে তড়ি ঘড়ি করে উঠে ঘর থেকে বেরিয়ে সবে সিঁড়িতে পা রাখব, নজর যায় সিঁড়ির নিচে। দেখি টিয়া কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু অপর পাশে কে ঠিক বুঝে উঠতে পারছিলাম না। টিয়া কাউকে বারবার মানা করছে যাবে না। পাশের দেওয়ালে সিঁড়ির লাইটের সুইচ ছিল, হালুরা জ্বালতেই একটি অঘটন ঘটে যায়। আমি স্পষ্ট দেখেছি কেউ আচমকাই হ্যাচকা টান মারে টিয়াকে। টিয়া গড়িয়ে সিঁড়ি থেকে নিচতলায় গিয়ে পড়ে। আমি চিৎকার করে সঙ্গে সঙ্গে পরিচারক রিয়া কাকিমাকে ডাক দিতে যাব এবং সেই জন্য দৌড়ে নিচে নামি। আমার চিৎকারে তারাও বেরিয়ে আসে। নিচে গিয়ে দেখি টিয়া অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে, মাথা ফেটে গেছে, ওর চোট লেগেছে। সঙ্গে সঙ্গে সেই রাতে আমরা টিয়াকে হাসপাতালে নিয়ে যাই। রাতটুকু অবজারভেশনে রেখে ভোর ভোর টিয়ার অপারেশন হয়। অদ্ভুতভাবে দুটো পাই ভেঙে গিয়েছিল। ওটুকু সিঁড়ি থেকে পড়লে কিভাবে দুটো পা ভাঙে জানি না। মাথাও ফেটে গিয়েছিল, সেখানে 6টা স্টিচ পড়ে। কাকিমা ভীষণ কান্নাকাটি করছিলেন, হাসপাতালের ব্যাপার, তাই সারাদিন কাকিমা থাকলেও রাতে কাকিমাকে বাড়িতে পাঠিয়ে দেই। আশ্বস্ত করে বলি আমি থাকব রাতে। সেই মতো আমি রাতে হসপিটালে থাকি এবং পারমিশন নিয়ে করিডোরে একটা বেঞ্চে বসে থাকি। রাত তখন কটা খেয়াল নেই, আন্দাজ 2:15 হবে। হঠাৎই তিনতলা থেকে বিকট চিৎকারের শব্দ পাই। আমরা 4তলায় ছিলাম, গভীর রাত, হসপিটাল পুরো নিস্তব্ধ, কিন্তু কার চিৎকার ভেসে আসতে পারে? মনের অজান্তেই কৌতূহলী হয়ে এক পা করে সিঁড়ি দিয়ে নেমে নিচতলায় যাই, অর্থাৎ তিনতলায়। দেখি দূরে কোনার কাছে লাইটটা অদ্ভুতভাবে দপদপ করছে। দেখলাম একটি খালি স্ট্রেচার নিচ থেকেই নড়ছে, এগুচ্ছে, পিছুচ্ছে। বুক ঢিপ ঢিপ করলেও বুকে সাহস সঞ্চয় করে কেন জানি না এগিয়ে গিয়েছিলাম। গিয়ে কোনার রুমের জানালা দিয়ে যে দৃশ্যটা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি রুমটা ফাঁকা, কিছু নেই। কিন্তু মুহূর্তের মধ্যে জানালার পর্দা ভেদ করে একটি পর্দা ঘরে ঢুকে আসে। আমি পাথরের মতো কাঠ হয়ে সবকিছু দেখছিলাম। পর্দাটা আস্তে আস্তে একটা পচা গলা বিভৎস ভয়ঙ্কর রূপ নেয়। সেই রূপটা আমার চেনা, আর এক ঝলক আমি কয়েক মাস আগে দেখেছিলাম। সেটা ছিল কাকার পচা গলা মূর্তি। আমি আতঙ্কে চিৎকার দিয়ে কোন রকমের দৌড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দৌড়াতে পারছিলাম না। অদৃশ্য কেউ যেন আমাকে টেনে ধরেছিল। চিৎকার করে কখন যে জ্ঞান হারাই আমার মনে নেই। জ্ঞান ফিরতেই দেখি সিকিউরিটি ডাকছে। সিকিউরিটি জানায় আমাকে নাকি সকাল থেকে গোটা হাসপাতালে খুঁজে বেরিয়েছে, সে সেই পরিত্যক্ত করিডোরে পড়ে থাকতে দেখেছে। হাসপাতালের সেই অংশটা নাকি রেনোভেশনের জন্য বন্ধ, তাই এদিকে কেউ খুব একটা আসে না। সত্যি চোখ খুলে যখন দেখি চারিদিকে নানা রকম কাজের আসবাবপত্র পড়ে আছে, কিন্তু রাতে এখানে সবকিছু পরিষ্কার স্বাভাবিক ছিল। সিকিউরিটি বলে আপনি তাড়াতাড়ি ওপরে যান, সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? আমি উদ্ভ্রান্তের মতো সিকিউরিটিকে জিজ্ঞেস করতে করতে ছুটে যাই ওপরে। দেখি কাকিমার রিয়া কান্নাকাটি করছে, রিয়ার মামাও ছিলেন। তিনি বললেন যে সব শেষ, টিয়ার নেই। আমি টিয়ার মুখের দিকে তাকাতে পারছিলাম না, মুখটা হাঁ হয়ে আছে, চোখগুলো বড় বড় করে বেরিয়ে আছে, যেন ঠিকরে বেরিয়ে আসবে, শরীরটা কাঠ হয়ে গেছে। ডাক্তার বললেন ঠিক বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে কোনো কিছু দেখে প্রচন্ড ভয় পেয়েছে, শক খেয়ে হঠাৎ ওর হার্টটা বন্ধ হয়ে মৃত্যু ঘটেছে। আমার মুখ থেকেও সমস্ত ঘটনা শুনে কাকিমা ভীষণ ভয় পায়। আমরা সেদিনই গুরুদেবকে ফোন করি। বডি আর গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয় না,
বর্ধমানেই দাহ সংস্কার করি। শ্রাদ্ধ শান্তির কয়েকদিন পর এবারে রিয়া মাঝে মাঝে সেই ভয়ঙ্কর অবয়ব দেখা শুরু করে। রিয়া জানায়, একদিন স্কুল থেকে ফেরার সময় গেটের সামনে চাদর মুড়ি দেয়া একজন লোক এসে ফট করে রিয়ার হাতটা ধরে ফেলে। রিয়া চিৎকার দিতেই চাদরটা সরে যায় মুখ থেকে এবং তার বর্ণনা অনুযায়ী সেই বিভৎস পচা গলা মুখটি নাকি অবিকল তার বাবার মতো। আমরা সঙ্গে সঙ্গে গুরুদেবকে জানাই। গুরুদেব তখনও ঠিক বুঝে উঠতে পারছিলেন না সমস্যাটি কোথা থেকে হচ্ছে। উনি সেই দিন রাতেই আমাদের বাসায় আসেন, কিছু যজ্ঞ হোম শান্তি করেন এবং কাকিমাকে বলেন, দেখো মা, এই ভয়ঙ্কর পিশাচ শক্তিকে কেউ জাগ্রত করেছে, কিন্তু কে, কিসের জন্য তা আমি এখনো বুঝে উঠতে পারছি না। ভালো হয় তোমরা এই বাড়িটা যদি ছেড়ে দাও, আমি কবজ করে দিচ্ছি, এটা ধারণ করে রেখো, তাহলে অন্তত শয়তানটা তোমাদের কাছে আসতে পারবে না। কিন্তু এই বাড়িটা যেহেতু তোমাদের বংশের সঙ্গে যুক্ত এবং আমি এখনো সমস্যার গোড়াটি খুঁজে উঠতে পারিনি, তাই এখানে থাকাটা রিস্ক হয়ে যাবে। কটোয়ায় তোমার বাপের বাড়ি চলে যাও, রাহুল কলেজের হোস্টেলে শিফট হয়ে যাবে, যতদিন না সমস্যা মেটে। সেই মতো কাকিমা রিয়াকে নিয়ে কাটোয়া চলে যান এবং আমি কলেজের হোস্টেলে শিফট হয়ে যাই। সামনে পরীক্ষা, পড়াশোনা হোস্টেলে থাকলে ঠিক মতো হয়ে ওঠে না, তাই রায়হান একরকম জোর করে তাদের বাড়িতে নিয়ে আসে। বিশ্বাস করুন দাদা, আমি জানতাম না যে পিশাচ আমার পিছু পিছু এই বাড়িতে এসে উঠবে। হোস্টেলে যেহেতু অনেক মানুষের ভিড়, তাই হয়তো সেখানে আসেনি বা আমি টের পাইনি। তবে মাঝে মধ্যে চাদর মুড়ি দেয়া একটা মানুষ দেখতাম, কিন্তু তখন অতটা গুরুত্ব দেয়নি। কাকিমা রিয়া কটোয়াতে মোটামুটি সুস্থ ছিল, সেখানে আর কোনো সমস্যা হয়নি দেখে আমিও এসব কিছু ভুলে গিয়েছিলাম। এখানে আসার পর প্রথম আন্টি ভেবেছিল প্রমোটাররা হয়তো ডিস্টার্ব করছে, আমিও তাই ভাবি। তারপর থেকে খাবার দাবার নষ্ট হয়ে যাওয়া শুরু হয়, মরা পশু পাখি উঠোনে পড়তে শুরু করে, আমার কেমন জানি ভয় হচ্ছিল। কিন্তু সেই শয়তান যে আমার পিছু পিছু এখানে এসেছে এটা ধারণা করতে পারিনি। আসলে দিনের শেষে রায়হান অন্য ধর্মের, আমি অন্য ধর্মের, তাই হয়তো ভেবেছিলাম যে এখানে কিছু হবে না। আর খাবার নষ্ট হওয়া, মরা পশু পাখি পড়া, এগুলোই প্রথমেই দেখেছিলাম। এর আগে আমাদের বাড়িতে এরকম কিছু হয়নি। এরপর যা হয়েছে বাকিটা তো আপনি জানেন। এই বলে রাহুল থামে, সাব্বিরজি রাহুলকে আশ্বস্ত করেন, বলেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। শয়তানটা কখনো জয়ী হয় না, সাময়িক শক্তি দেখালেও কখনো পেরে উঠতে পারে না। সে তোমার ধর্মেই হোক বা আমার ধর্মেই হোক, শয়তান শয়তানি। তুমি কোনো চিন্তা করো না, আমি কালই তোমাদের বর্ধমানের বাড়িতে একবার যেতে চাই। এরপর রাহুল রায়হান শুতে চলে যায়, সাব্বিরজিও খালামণিকে আশ্বস্ত করে গেস্ট রুমে চলে যান। হঠাৎই কনকনে ঠান্ডা হাওয়ায় সাব্বিরজি চমকে উঠে দেখেন গাড়িটা সবেগে ছুটে চলেছে ঘন জঙ্গল মাঠঘাটের বুক চিরে। পাশে একজন তান্ত্রিক গোছের মানুষ বসে, উনি ইশারায় সাব্বিরজিকে রাস্তা দেখিয়ে চলেছেন। সাব্বিরজি নিজেই গাড়ি চালাচ্ছিলেন, তিনি অবাক হয়ে দেখছিলেন। মাঝে মাঝে তান্ত্রিকটা তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলছে, আমাদের ভোররাত্রির মধ্যেই তারাপীঠে পৌঁছাতে হবে, তবেই রাহুলের পরিবারকে বাঁচানো যাবে, দেরি করো না, গাড়ি ছোটাও সাব্বির। সাব্বিরজি কেমন যেন কিছু বলতে গিয়েও বলতে পারলেন না, গাড়ি যেন আপনা হতেই ছুটে চলেছে। খানিক বাদে তান্ত্রিক জানায় যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বোলপুর আসবে। অজয় নদীর ব্রিজটা ক্রস করার পর গাড়িটা হঠাৎই থেমে যায়। সাব্বিরজি দেখেন সামনের বনেট থেকে ধোঁয়া বের হচ্ছে, কিন্তু এমন কেন ঘটল, গাড়ি তো বেশ চাঙ্গা ছিল, রিসেন্টলি সার্ভিসিং করানো হয়েছে, সাব্বিরজি মনে মনে বলে উঠলেন। গাড়ি থেকে নেমে বনেট খুলতেই বোঝা গেল গাড়ির ইঞ্জিন কোনোভাবে খারাপ হয়ে গেছে। বোলপুর আসতে এখনো কয়েক কিলোমিটার বাকি, সেখানে পৌঁছালে হয়তো কোনো গাড়ির ব্যবস্থা করা যাবে। এই বলে তারা বোলপুরের দিকে পা বাড়াবেন, ঠিক সেই সময় লক্ষ্য করলেন একটি গাড়ি পেছনের দিক থেকে আসছে। সাব্বিরজি গাড়িটি থামাতে হাত বাড়ান, এমন সময় উপলব্ধি করলেন তান্ত্রিক হঠাৎই তাকে পেছন থেকে ঠেলে ধরেছে, আর একটু হলেই গাড়িটা চাপা দিত। সাব্বিরজি প্রাণপণে নিজেকে ছাড়াতে চেষ্টা করছিলেন, কিন্তু পারলেন না, শ্বাস প্রশ্বাস ক্রমশ রোধ হয়ে আসছিল। ঠিক সেই সময় পকেটে তসবিটা গরম হতে থাকে, সেই সঙ্গে পেছনে হুটুপুটির শব্দ, তারপর শীতল একটা স্পর্শ, মুহূর্তের মধ্যে শান্তি ফিরে আসে, ঘুমটা ভেঙে যায়। দেখেন স্বামী জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে। সাব্বিরজি কিছু বলে উঠার আগেই তিনি বলেন, সাব্বির, এই শয়তান
হিন্দু ধর্মের এক শক্তিশালী পিশাচ, যার ক্ষমতা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। সে তোমাকে বিভ্রান্ত করতে তার মায়া খেলা দেখানো শুরু করেছে, স্বপ্নের মধ্যে তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে। আল্লাহর রহমতে তুমি বেঁচে গেছো। চলো এখন উজু করে আসি, ফজরের নামাজ আদায় করো, ইনশাআল্লাহ সকালে তুমি রাহুলের বাড়িতে যাবে। দেখো কি হয়, চিন্তা করো না, একটা কিছু ব্যবস্থা হবে। এরপর ওনারা দুজন উজু করে ফজরের নামাজ আদায় করেন। সকাল সকাল আর দেরি না করে নাস্তা সেরে রাহুল ও রায়হানকে নিয়ে সাব্বিরজি রাহুলের বর্ধমানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে যাওয়ার সময় রাহুলের হাতেও রায়হানের মতো একটি তাবিজ বেঁধে দেন, যেটা সকালে জিয়াউদ্দিন সাহেব দিয়ে গিয়েছিলেন। মিনিট কুড়ির মধ্যেই তারা রাহুলের বাড়িতে পৌঁছে যান। বিপদের আশঙ্কা ভেবে সাব্বিরজি রাহুল ও রায়হানকে বাড়ির সীমানার বাইরে রেখে নিজেই ভেতরে প্রবেশ করেন। পরিচারক এসে আগেই তালা খুলে গিয়েছিল। রাহুলরা বাড়ি ছাড়ার পর তারা কোন রকম দিনের বেলা এসে সাফাই করে চলে যায়। ঘরের ভেতর চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল, যেন একটা পিন পড়লেও তার শব্দ শোনা যাবে। সাব্বিরজি কয়েক মিনিট নিচ তলায় এদিক ওদিক দেখার পর হঠাৎই দোতলার দিকে ঢপ ঢপ শব্দ শুনতে পান। তিনি পরিষ্কার জানতেন এই বাড়িতে কেউ নেই। তাহলে শব্দ করছে কে? ড্রয়িং রুমের ভেতর থেকে গোল করে সিঁড়িটা উপরে উঠে গেছে। দোতলার করিডরের দিকে তাকাতেই মনে হল কেউ যেন সরে গেল। ওপরে যেতেই মুহূর্তের জন্য সাব্বিরজি ঘাবড়ে যান। দোতলার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রক্তের ছোপ ছোপ দাগ, যেন একটি বাচ্চা ছেলে রক্ত মাখা পায়ে দৌড়াদৌড়ি করেছে। তিনি জানতেন শয়তান তার মায়া খেলা দেখানো শুরু করেছে। সঙ্গে সঙ্গে তসবিটা আঙুলে জড়িয়ে নেন, জিয়াউদ্দিন সাহেবের কথা মতো একটি বিশেষ সুরা পাঠ করে এক পা করে করিডরে এগোনোর সময় হঠাৎই ফুসফুস করে কারুর আওয়াজ শুনতে পেলেন। মনে হচ্ছে কেউ কথা বলছে। সেদিকে অনুসরণ করে তাকাতেই আচমকাই দেয়ালের তিনটি ফটো ফ্রেম নিচে থেকেই নিচে পড়ে চুরমার হয়ে যায়। রাহুলের কথা মতো যে রুমে রিয়া এবং টিয়া থাকত সাব্বিরজি সেদিকে গেলেন। দরজাটা ভেজানো ছিল, অথচ কোনো মতেই ধাক্কা দিয়ে দরজাটা খুলছিল না। শেষে সাব্বিরজি জোরে জোরে কিছু সুরা পড়তে পড়তে তেসবিটা দরজায় ঠেকানো মাত্রই শটান দরজা খুলে যায়। দেখেন মেঝের ওপর গোল চক্র করে তার ওপর কিছু আঁকা আছে। সাব্বিরজি রুমের ভেতরে পা রাখবেন, সে সময় পেছনে আবারও বাচ্চা শিশুর হাসির শব্দ শুনতে পান। পেছনে ঘুরতেই বিভৎস অবয়বটা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। কুৎসিত পচা গলা মুখ থেকে কালচে রক্ত চুঁয়ে চুঁয়ে মেঝেতে পড়ছে এবং ফোটায় ফোটায় পড়ছে। এর আগে পর্যন্ত সাব্বিরজি অনেক শয়তান পিশাচের সম্মুখীন হয়েছেন, কিন্তু সেদিন কেমন যেন তিনি বুকের মধ্যে হালকা কম্পন অনুভব করেছিলেন। শরীরটা অবশ হয়ে আসছিল। সাব্বিরজি দেয়াল ধরে পাশের একটি চেয়ারে বসে পড়েন। তসবিটি গুটিয়ে কোন রকমে সুরা পড়ে শয়তানটার দিকে উঁচিয়ে ধরতেই মুহূর্তের জন্য অবয়বটা অদৃশ্য হয়ে যায়। কিন্তু সাব্বিরজি মুহূর্তে চেয়ার ছেড়ে উঠতে পারছিলেন না। আল্লাহর নাম নিয়ে মুমূর্ষু অবস্থায় কিছুক্ষণ বসে থাকলেন। খানিক বাদে করিডোরে কিছু মানুষের কথোপকথন শুনে চোখ মেলে শিউরে ওঠেন সাব্বিরজি। তিনি বুঝতে পারছিলেন যা কিছু সামনে ঘটছে তার সবই মায়ার খেলা, তবুও সেই ভয়ঙ্কর দৃশ্য দেখার মতো নয়। সাব্বিরজি দেখেন একে একে রাহুল, একজন মহিলা, একজন কিশোরী, সমস্ত রাহুলের কাকিমা ও বোন রিয়া একসঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ছুড়ে পড়ল। সাব্বিরজি চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারছিলেন না। ঠিক সেই সময় জিয়াউদ্দিন সাহেব পেছন থেকে ধীর স্বরে তাকে ডেকে টেনে সোজা নিচে নিয়ে আসেন এবং সঙ্গে সঙ্গে তারা সেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। বেরোনোর সময় জিয়াউদ্দিন সাহেব বলেন, শয়তানটা তোমাকে বশ করার চেষ্টা করছিল। আমি বুঝে উঠতে পারছি না এই শক্তিকে কিভাবে দমন করা যাবে। তবে যারা বা যে এই শক্তিকে পাঠিয়েছে তারা রাহুলের বংশকে নির্বংশ করতে চায়। এর ক্ষমতা অপরিসীম। এক্ষুনি এখান থেকে চলে যাও, রাতে কথা হবে। সাব্বিরজিকে বিধ্বস্ত অবস্থায় বাইরে বেরিয়ে আসতে দেখে রাহুল রায়হান চিন্তায় পড়ে যায়। কি হয়েছে জানতে চাইলে, ও কিছু না বলে সাব্বিরজি তাদেরকে নিয়ে খালামণির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাহুলের বাড়ি থেকে চলে আসার সময় সাব্বিরজি একবার ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়েছিলেন। তিনি দেখেন শয়তানটা বারান্দায় দাঁড়িয়ে হাসছে। পাড়ার গলিটা পেরিয়ে ডান দিকে মেইন রাস্তায় উঠবেন, ঠিক সেই সময় হাত পঁচিশেক দূরে কেউ যেন রাহুলকে ডাক দিল। হাত বিশ পঁচিশ দূরে হলেও জটাধারী লোকটিকে সাব্বিরজি কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল। কোথায় যেন তিনি দেখেছেন, কিন্তু ঠিক বুঝে ওঠার আগেই রাহুল বলে, ওনাদের গুরুদেব। কাছে গিয়ে পরিচয় করাতে সাব্বিরজি চমকে ওঠেন। মনে পড়ে যায় তিনি বলতে যাবেন, তার আগে গম্ভীর স্বরে সেই গুরুদেব বলে ওঠেন, এখন না, আমি রাহুলকে নিয়ে মন্দিরে যাচ্ছি,
বিকেলে আপনাদের বাড়ি গিয়ে কথা হবে। আরো কিছু বলার আগেই রাশভারী লোকটা রাহুলের হাত ধরে ওখান থেকে নিয়ে চলে যায়। রাহুলও কিছু বলতে পারে না। সাব্বির কেমন একটা অস্বস্তি হচ্ছিল। জিয়াউদ্দিন সাহেব ঠিক করে সমস্যাটা সামলাতে পারছেন না। কি করে এই সমস্যার সমাধান হবে তিনি নিজেও বুঝতে পারছিলেন না। উল্টো দিকে হাঁটতে হাঁটতে মনে হল সাব্বির একবার ঘুরে রাহুলের দিকে তাকাবেন, এবং সেটা তিনি করতেই দেখেন ওই বয়স্ক গুরুদেবও সেই মুহূর্তে তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। সেই চাহনিতে কেমন একটা অস্বস্তি ছিল। রাস্তায় তেমন কিছু কথা হয়নি রায়হানের সঙ্গে। তারা বাড়ি ফিরে আসেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সাব্বিরজি পায়চারি করছিলেন। মন কিছুতেই শান্ত হচ্ছিল না। রাহুল ফোন ধরছে না, কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে খালামুনির বাসায় ফিরে সাব্বিরজি বার কয়েক জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করেছেন, কিন্তু তিনিও সেই মুহূর্তে আসছিলেন না। বিকেলে কলিং বেলটা বাজতেই সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে দরজার দিকে তাকান। দেখেন সকালে সেই জটাধারী বয়স্ক রক্তাম্বর পাঞ্জাবি ধারণকারী ব্যক্তিটি দাঁড়িয়ে নমস্কার জানিয়ে ভেতরে আসার অনুমতি চাইতে সাব্বিরজি আপ্যায়ন করে ওনাকে ভেতরে নিয়ে আসেন। কিন্তু মনটা তখন উদ্বিগ্ন হয়ে আছে। রাহুল নেই, বয়স্ক মানুষটি কিছু বলে ওঠার আগেই সাব্বিরজি জিজ্ঞেস করেন, রাহুল কোথায়? প্রশ্ন শুনে জটাধারী আচার্য মশাই কৌতূহলী ও উদ্বিগ্ন স্বরে বলে ওঠেন, সে কি?
রাহুল তো আমাকে বিকেলে এই বাড়িতেই আসতে বলেছিল, সেই মতো ঠিকানাও দিয়েছিল। রাহুল কোথায়?
আচার্য মহাশয়ের কথা শুনে সাব্বিরজির সঙ্গে সঙ্গে উঠে পড়েন, এবং কেউ কিছু বলার আগেই বলেন যে ওনার সঙ্গে যেতে, রাহুলের বাড়িতে যেতে হবে, হাতে সময় নেই, পথে যাওয়ার সময় সমস্ত কিছু খুলে বলবেন। সেই মতো তারা বেরিয়ে পড়েন। পথে যেতে যেতে আচার্য মশাইকে সকালের সমস্ত ঘটনা খুলে বলেন সাব্বিরজি। আচার্য মশাই বলেন,
আমি সমস্যার উৎস খুঁজে পেয়েছি, এখন সমাধানের পদ্ধতি পরিকল্পনা করা বাকি। কিন্তু তার আগে রাহুলকে খুঁজে বের করতে হবে। শয়তান পিশাচের মায়া যখন তার বংশের ওপর, তখন রাহুলকে শয়তানটা তুলে নিয়ে গিয়ে তাদের বাড়িতেই কোথাও রেখেছে।
দেরি না করে সোজা রাহুলের বাড়িতে পৌঁছান তারা। তখন সন্ধ্যা হয়ে এসেছে। রাস্তাঘাটে ল্যাম্পপোস্টের লাইট, আশেপাশে বাড়ির লাইট জ্বললেও রাহুলদের বাড়িতে কোনো লাইট ছিল না, যেন মৃত্যুপুরীর মতো দেখাচ্ছিল বাড়িটাকে। রেলিং এর গেটটা খুলে ভেতরে ঢুকতেই তারা দেখেন ছাদ থেকে রাহুলের আর্তনাদ ভেসে আসছে। সঙ্গে সঙ্গে সাব্বিরজি ছুটে ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করতেই একটি অদ্ভুত জিনিস সবার চোখে পড়ে। ড্রয়িং রুমে রক্ত দিয়ে গোলাকার গণ্ডি এবং তার ভেতরে তারা চিহ্ন আঁকা। দেখে আচার্য মশাই চেঁচিয়ে ওঠেন,
হায় ঈশ্বর, এ তো মৃত্যুচক্র।
আর দেরি না করে সবাই ছুটে যান ছাদে। গিয়ে দেখে রাহুল দেয়ালের মধ্যে সেঁটে আছে ঝুলন্ত অবস্থায়, যেন মনে হচ্ছে কেউ তাকে দেয়ালে টাঙিয়ে দিয়েছে। ওরা ছাদে পৌঁছানোর সাথে সাথে সাব্বিরজি মদিরার আতর তার উপর ছিটিয়ে দেন। সঙ্গে সঙ্গে রাহুল সকালের সেই ফোটো ফ্রেমের মতোই দেয়াল থেকে খসে পড়ে মেঝেতে, এবং তার ভেতর থেকে একটি কালো ধোয়ার মতো কিছু একটা মিলিয়ে যায় অন্ধকারে। আচার্য মশাই সমানে মন্ত্র পড়ে যাচ্ছিলেন। এরপর রাহুলকে ধরাধরি করে সবাই খালামুনির বাড়ি নিয়ে আসে। রাত সোয়াটা নাগাদ রাহুলের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে রাহুল আতঙ্কে কাঁপতে কাঁপতে বলে,
গুরুদেব আমাকে ডেকে নিয়ে বাড়ির সীমানায় ঢোকার পর আমার আর কিছু মনে ছিল না। জ্ঞান ফিরতে দেখি আমি শূন্যে দেয়ালে ঝুলে আছি। কাকা রূপী পচাগলা অবয়বটা বিদঘুটি টাইপের হাসি দিচ্ছিল আর বলে বেড়াচ্ছিল, আজ নাকি আমার শেষ দিন। আমি সেটা শুনে হাঁটতুনাত করে উঠি। তারপর তোমরা উপরে আসো।
সাব্বিরজি শুনে চিন্তায় পড়ে যান। কি করে সুরাহা করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। সেই সময় রাহুলের গুরুদেব আচার্য মশাই বলেন,
এই শয়তানকে পাঠিয়েছে তা আমি বের করতে পেরেছি, সে বিষয়ে পরে বলছি। এখন এই শয়তানটাকে কিভাবে শেষ করব সেটা ভাবা দরকার। সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এই শয়তানটাকে পাঠিয়েছে বা যার নির্দেশে এই শয়তানটি এসেছে তারা আর এই পৃথিবীতে নেই। তাই শয়তানটাকে মুক্ত করা বা সেই মৃত্যুগণ্ডির ফাঁদ থেকে মুক্ত করার পদ্ধতিও বেশ জটিল। আমাকে তারাপীঠ গিয়ে একটি বিশেষ যজ্ঞানুষ্ঠান করতে হবে, তবে আমি একা পেরে উঠতে পারবো না। সাব্বির, আপনাকেও এই বিষয়ে আমাকে সাহায্য করতে হবে।
ততক্ষণে আর এক দফা চা সরবরাহ করা হয়ে গেছে। চায়ে চুমুক দিয়ে সাব্বিরজি আচার্য মশাইকে গতরাতের স্বপ্নের কথা বলতে যাবেন, তার আগেই আচার্য মশাই বলে উঠলেন,
দেখুন সাব্বির, পরমেশ্বর এক ও অদ্বৈতম। তিনি আপনার মহান আল্লাহ, আমার ঈশ্বর। আপনি যেরকম তার উপাসনা করেন, আমিও দীর্ঘ 50 বছর ধরে উপাসনায় আছি। সেই সুবাদে ওনার কৃপায় আমি কিছু ক্ষমতার অধিকারী হয়েছি, যার জন্য আমি জানি আপনি গতরাতে ঠিক কি স্বপ্ন দেখেছেন, শয়তানটা আপনাকে কি দেখিয়েছে। আর আমি এও জানি আপনার সঙ্গে একজন পাক ফেরেস্তা সবসময় থাকেন। আপনার সাথে দেখা করার পর আমি তা উপলব্ধি করতে পেরেছিলাম। এই কার্যকলাপ সম্পূর্ণ করতে আপনাদের সাহায্য আবশ্যক। আপনাকে বিভ্রান্ত করতে সেই স্বপ্ন দেখিয়েছিল পিশাচ। আপনার মতিভ্রম ঘটাতে সে আমার প্রতিচ্ছবিকে বিরূপভাবে আপনার সামনে প্রস্তুত করেছিল, যাতে একটা ভুল ধারণার সৃষ্টি হয়। আগামীকাল অমাবস্যা, কাল রাতে আমরা তারাপীঠে একটি বিশেষ যজ্ঞানুষ্ঠান করব। আপনি রাহুলের সাথে আমার সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন, কেননা আপনি না থাকলে আমার পক্ষে সেই শয়তানকে যজ্ঞের কাছে টেনে আনা সম্ভব হবে না। আর আপনার সাথে যে পাক ফেরেস্তা আছেন তাকে অনুরোধ করবেন কটোয়ার রাহুলের কাকিমা ও বোনকে যেন সুরক্ষিত রাখেন। শয়তানটা আপ্রাণ চেষ্টা করবে শেষ খেলা খেলতে, আর সেটা কোনো মতে খেলতে দেয়া যাবে না। ও হ্যাঁ, আর একটু ঘুরপথে এই তারাপীঠ যাব। যে পথ আপনি স্বপ্নে দেখেছেন সেই পথে যাওয়াটা সুবিধাজনক হবে না, তাই আমরা দুপুর এখান থেকে বেরিয়ে পড়ব। এই বলে আচার্য মশাই থামেন। রাতে তার শোবার ব্যবস্থা খালামনের বাড়িতেই করার কথা ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সাব্বিরজি তখনও ঘুমাননি, চিন্তাগ্রস্তভাবে কাউচে বসেছিলেন। সন্ধ্যা থেকে অনেকবার চেষ্টা করছেন জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করার, কিন্তু তিনি কিছুতেই আসেননি। সাব্বিরজি উঠে বারান্দায় ইতস্তভাবে পায়চারি করছিলেন। ঠিক সেই সময় জিয়াউদ্দিন সাহেব হাজির হন এবং গম্ভীর স্বরে বলেন,
আচার্য মশাই যা বলেছেন তার সবই ঠিক। যে বা যারা এই শয়তানকে জাগ্রত করেছে তারা নিজেরাই এই পৃথিবীতে নেই, তাই শয়তানকে থামানোর জন্য পদ্ধতিটা খুবই কষ্টকর। সেই জন্যই আমি কোনো সুরাহা খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু এই শয়তান পিশাচ বিধর্মী, তাই আমারও সঠিক পদ্ধতি জানা ছিল না। আচার্য মশাই যা বলেছেন আমাদের সেভাবেই অগ্রসর হওয়া দরকার। রাহুলের কাকিমা ও তার মেয়েকে আমার জিনের দল পাহারা দিয়ে সুরক্ষিত রাখবে। তোমার খালামনির বাসাতেও আমার একদল জিন থাকবে পাহারায়, তাতে এদিকেও কোনো সমস্যার সৃষ্টি যেন না হয় সে ব্যাপারটাও ঠিক থাকবে। আচার্য মশাই যখন যজ্ঞে বসবেন তুমি সেই এলাকার চারিদিকে থেকো এবং কোনোভাবেই রাহুলের হাতটা ছাড়বে না। যজ্ঞের সময় হয়তো শয়তানটা কোনো রকমে রাহুলকে টানার চেষ্টা করতে পারে, আমিও থাকবো সেখানে।
এই বলে জিয়াউদ্দিন সাহেব চলে যান। পরদিন সকালে যথারীতি সবাই প্রস্তুত হন। রায়হান যেতে চাইছিল কিন্তু সাব্বিরজি তাকে মানা করেন, খালামনির সাথে থাকতে বলেন। আচার্য মশাই রাহুল ও সাব্বিরজি বারান্দায় আসতে দেখে জিয়াউদ্দিন সাহেব এবং তার দলবল হাজির। একদল খালামনির বাসায় পাহারা থাকবে, আমরা আগেই বলেছি কে কোথায় থাকবে। আচার্য মশাই জিয়াউদ্দিন সাহেব বা তার সাগরেদের স্বচক্ষে দেখতে না পেলেও তার ভাষ্যমতে উনি বেশ কয়েকটি আলোর বিন্দু অনুভব করেছিলেন। উনি সাব্বিরজিকে বলেন,
সাব্বির, আপনার সঙ্গে থাকা সেই জিনটিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাবেন, চলুন বেরোনো যাক।
আচার্য মশাই বলেছিলেন বোলপুর হয়ে যাওয়াটা সমস্যার হতে পারে, তাই কাটোয়ার রাস্তা দিয়ে খাড় গ্রাম হয়ে তারাপীঠের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয়, সুন্দরপুর পৌঁছাতে বেলা দুটোর মতো বেজে যায়। আচার্য মশাই বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন, সন্ধ্যার মধ্যে তারাপীঠ পৌঁছাতে না পারলে শেষ প্রহরের আগে পুজো শেষ করা যাবে না, তাই সুন্দরপুরেই একটা ধাবাতে তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েন। আচার্য মশাই কিছু খেলেন না, আসলে যজ্ঞে বসার জন্য তিনি নির্জলা উপবাসে ছিলেন। মিনিট দশেক যেতে না যেতেই ময়ূরাক্ষী নদীর ব্রিজটা ক্রস করার পর হঠাৎই আকাশ বাতাস কাঁপিয়ে তুমুল ঝড় ওঠে। সন্দেহ হতে থাকে স্বপ্ন কি তাহলে সত্যি হতে যাচ্ছে, কিন্তু স্বপ্নে যে নদীর ওপরে এবং রাত্রেবেলার ঘটনাটি ঘটেছিল এখন তো ভর দুপুর। আচার্য মশাই গম্ভীর স্বরে বলেন,
যাই হয়ে যাক সাব্বির, গাড়ি থামাবেন না, আপনার সন্দেহ ঠিক, শয়তানটা পিছু নিয়েছে।
প্রচণ্ড ঝড় বৃষ্টিতে কোন রকমে গাড়ি এগিয়ে যাচ্ছিল। আচমকায় রাস্তার ধারের প্রকাণ্ড একটা বটগাছের ডাল মড়মড় করে প্রায় গাড়ির উপরেই ভেঙে পড়ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে গাছটা অর্ধেকটা ঝুঁকে আটকে যায়। আচার্য মশাই বা রাহুল কেউ না দেখলেও সাব্বিরজি দেখতে পাচ্ছিলেন জিয়াউদ্দিন সাহেব তার শক্তি দিয়ে ডালটাকে আটকে রেখেছেন। উনি সাব্বিরজিকে ইশারায় বলতে থাকেন গাড়ি নিয়ে এগিয়ে যাবার জন্য। তারাপীঠ পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে আসে। শহর থেকে আরো বেশ কয়েক মাইল দূরে ঝোপঝাড় জঙ্গলে ঘেরা একটি পরিত্যক্ত শ্মশানে যতক্ষণে তারা পৌঁছান ততক্ষণে অন্ধকার গাঢ় হতে শুরু করেছে। সাব্বিরজি দেখেন আচার্য মশাইয়ের দুইজন শিষ্য আগে থেকেই পূজা যজ্ঞানুষ্ঠানের জন্য সিঁদুর দিয়ে গোলাকার গণ্ডি কেটে তার ভেতর নানারকম সরঞ্জাম প্রস্তুত রেখেছে। পাশে গাছের ডালে দুটো মশাল বাঁধা। আচার্য মশাই জানান,
এই ভয়ঙ্কর নরপিশাচকে জাগ্রত করেছে যে সে আর বেঁচে নেই, তবে সে একজন নিকৃষ্ট লোভী অঘরিতান্ত্রিক ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নিশ্চিত কোনো কিছুর লোভে সে এই কাজ করেছিল। এই পরিত্যক্ত শ্মশানে যজ্ঞ করে সে এই নরপিশাচকে জাগিয়েছে এবং আহুতি হিসেবে রাহুলের বংশের রক্ত উৎসর্গ করেছে। এছাড়াও একটি শিশিতে কিছুটা রক্ত ভরে এই শ্মশানের কোথাও পুঁতে রেখেছে, আর তাতেই সেই পিশাচ বন্দী। এখন তাকে মুক্ত করে সমূলে শেষ না করা পর্যন্ত নিস্তার নেই। কয়েক মাস ধরে নানাভাবে চেষ্টা করেও এই সমস্যার উৎস খুঁজে পাচ্ছিলাম না। দিন তিনেক আগে মা তারার আরাধনায় হঠাৎই আমি মনের মধ্যে স্পষ্ট এই দৃশ্যগুলো দেখতে পাই, কিন্তু আমার একার পক্ষে এই যজ্ঞানুষ্ঠান সম্পন্ন করা সম্ভব ছিল না। আর তখনই রাহুলের মুখে আপনার কথা শুনি যে কিভাবে সাময়িকের জন্য হলেও শয়তানটাকে আপনি শায়েস্তা করেছেন। আমাদের ধর্ম হয়তো আলাদা হতে পারে, কিন্তু মানব ধর্ম তো এক, আর যে যে ধর্মেই হোক না কেন এই সমস্ত শয়তান জিন পিশাচের সাথে লড়তে আমাদের কোনো বাধা নেই। আমি যজ্ঞে বসলে শয়তানটা বাধা দিতে আসবেই, দেখবেন সাব্বির, শেষ প্রহরের আগে শয়তানটা যেন কোনোভাবেই এই গণ্ডির মধ্যে প্রবেশ করতে না পারে। এরপর আচার্য মশাই গোলাকার গণ্ডির ভেতর নির্দিষ্ট স্থানে বসে যজ্ঞানুষ্ঠান শুরু করেন। এদিকে রাহুল বংশের রক্তের ব্যাপারটা শুনে ভীষণ চিন্তা করছিল। আচার্য মশাই তাকে আশ্বস্ত করে বলেন রাহুলকে আরেকটি গণ্ডির মধ্যে দাঁড় করিয়ে দিতে, এবং রাহুল যেন কোনোভাবে এই গণ্ডি থেকে বের না হয়। বিশ্বাস অবিশ্বাস সবই মহান আল্লাহর ওপর, হয়তো এটা অন্য ধর্মের কোন একটা অনুষ্ঠান, তবু সাব্বিরজি তার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবেন। জিয়াউদ্দিন সাহেব বলেছেন এটি কোন শক্তিশালী হিন্দু জিন, তাই সাব্বিরজি আচার্য মশাইয়ের ওপর ভরসা করে ওনার নির্দেশ মতো যজ্ঞানুষ্ঠান এরিয়ার বাইরে থাকবেন। তখন গভীর রাত হতে শুরু করেছে। যজ্ঞে অহরহ আহুতি ও মন্ত্রপাঠ চারিদিকের পরিবেশটা মুখরিত করে তুলছিল। অন্যদিকে সাব্বিজি তার মতন দোয়াদুরুদ পাঠ করতে থাকেন। পরিত্যক্ত শ্মশানের পরিবেশটা কেমন একটা মায়ায় আবদ্ধ হয়ে যায়। খানিক বাদে হঠাৎই অন্ধকারে যেন শূন্য থেকে আতপোড়া চিতার জ্বালাকাঠ উড়ে এসে যজ্ঞের দিকে লক্ষ্য করে পড়ে, কিন্তু আচার্য মশাই সহ উপস্থিত সবাই দেখেন অদ্ভুতভাবে কাঠটা গণ্ডির বাইরেই আটকে রয়েছে। জিয়াউদ্দিন সাহেব এবার সাব্বিরজিকে জানান রাহুলের বোলপুরের বাড়ি এবং বর্ধমানের বাড়ি দুটোই বন্ধ করে দিয়ে এসেছি, কাটোয়াতে একদল এবং তোমার খালামনির বাসায় একদল পাহারা দিচ্ছে। একে আচার্যমশাই শায়েস্তা করতে পারবেন, আমাদের শুধু সাহায্য করতে হবে তাকে, যাতে শয়তান ওই দিকটায় যেতে না পারে। ঠিক সেই মুহূর্তে তুমুল ঝড় ওঠে, চারদিকের পরিবেশটা কেমন বদলে যায়। অথচ শ্মশানের বাইরে নীরব নিস্তব্ধতা বিরাজমান, কিন্তু শ্মশানের ভেতরে সবকিছু যেন উড়িয়ে নিয়ে যাবে। সাব্বিজি চেঁচিয়ে বলেন, আচার্য মশাই আপনি থামবেন না, কোনোভাবেই শয়তান পিশাচকে আপনার কাছে আসতে দেবেন না। জিয়াউদ্দিন সাহেব বলেন, সাব্বির তুমি দ্রুত শয়তানটাকে বাইরে রাখার চেষ্টা করো। এইভাবে তারা শয়তানটাকে বাইরে রাখে। এইভাবে কিছুক্ষণ চলার পর রাত শেষ প্রহরে আচার্য মশাই শিষ্যদের বলেন, শ্মশানের দক্ষিণে পুরনো ছাই ফসে ঢিপির পাশে এক হাত গর্ত খুঁড়ে নিচ থেকে একটি মাটির সরা তুলে নিয়ে আসতে। সাব্বিরজি পুরো ঘটনাটা অবাক হয়ে দেখলেও তিনি কখনো তার মতো করে সুরা পড়া বন্ধ করেননি। দেখেন মাটির সরার মধ্যে কাল ছিটে ছোট্ট শিশি, রক্তগুলো শুকিয়ে কালো হয়ে গেছে। আচার্য মশাই আর দেরি না করে কিছু বিশেষ মন্ত্র পাঠ করে সেই শিশির যজ্ঞে আহুতি দেয়া মাত্রই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। চালাকাঠ সহ আশেপাশের পরিবেশ তোলপাড় করে সেই ঝড় ঘুরতে ঘুরতে এসে যজ্ঞের মধ্যে মিলিয়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন নিভে যায় এবং একটা গর্জন ধীরে ধীরে কুণ্ডের ভেতরে বিলীন হয়ে যায়। ঠিক সেই সময় দূরে কোনো মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসে। সাব্বিরজি এবং জিয়াউদ্দিন সাহেব একসাথে বলে ওঠেন, আলহামদুলিল্লাহ, শয়তানটা নিশ্চিহ্ন হয়েছে। বয়স্ক মানুষ সারা রাত একভাবে বসে থাকার কারণে উঠতে পারছিলেন না আচার্য মশাই। শিষ্যরা এসে তাকে ধরে তোলে। ঈশ্বরের নাম নিয়ে তিনি বলেন, শয়তানটা ভস্ম হয়েছে। এদিকে সাব্বিরজি আচার্য মশাইকে গিয়ে বলেন যে জিয়াউদ্দিন সাহেব বোলপুরের এবং বর্ধমানের বাড়ি বন্ধ করে দিয়েছেন, ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপর আচার্য মশাইয়ের কাছে অনুমতি চেয়ে পাশের পুকুর থেকে উঁচু করে সাব্বিরজি ও জিয়াউদ্দিন সাহেব ফজরের নামাজ আদায় করেন। নামাজ আদায় করে এসে তারা যতক্ষণে গাড়ি স্টার্ট দিলেন ততক্ষণে পূবের আকাশ রক্তিমাভায় পরিপূর্ণ। পথে আসতে আসতে আচার্য মশাই বলেন, নিকৃষ্ট কালো জাদুর মাধ্যমে বোতলে বন্দী করে এই শয়তান বেতাল পিশাচকে প্রেরণ করেছিল
রাহুলেরই আপন কাকা। আসলে দুই বছর আগে যখন সম্পত্তির একতরফা অংশ রাহুলের কাছে চলে যায়, তখন ওর কাকা রাগে ফেটে পড়ে এবং সম্পূর্ণ সম্পত্তি নিজে ভোগ করার লালসায় একজন অঘরীতান্ত্রিকের সাহায্য নিয়ে এই নিকৃষ্ট বোতল পিশাচটাকে রাহুলের বিরুদ্ধে প্রেরণ করে। কিন্তু শর্তমাফিক সময় মতো কোন পাঁচ বছরের বাচ্চা শিশুকে বলে দিতে পারেনি বলে সেই পিশাচ উল্টে খেপে গিয়ে রাহুলের কাকার ওপর আক্রমণ চালায়। তারপর সেই অবয়ব টিয়াকে ভয় দেখিয়ে শেষ করে এবং পরে রিয়াকেও শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। শয়তানটা একে একে রাহুলের বংশকে নির্বংশ করে দিতে চাইছিল, কিন্তু সাব্বির, আপনি এবং আপনার সঙ্গী সময় মতো এদের সাহায্য করার ফলে ঈশ্বরের কৃপায় সমস্ত বিষয়টা আমরা জানতে পারি। আপনাদের সাহায্যে আজ এই শয়তানকে শেষ করতে পেরেছি। এখন রাহুলের উপরে আর কোনো খারাপ নজর নেই। এই বলে আচার্য মশাই থামলে সাব্বিরজি বলেন, শয়তান যতই তার মায়া প্রভাব বিস্তার করুক না কেন, মহান আল্লাহর কৃপায় একদিন তার সমূলে নির্মল হবেই। এরপর বর্ধমানে পৌঁছে খালামণিকে সমস্ত ঘটনা খুলে বলেন সাব্বিরজি। সবার কাছ থেকে বিদায় নিয়ে রাহুল ও আচার্য মশাই রাহুলদের বর্ধমানের বাড়িতে চলে যায়। রাত্রিটা সেখানে থেকে সাব্বিরজি পরের দিন কলকাতায় ফিরে আসেন। এই ছিল ঘটনা। এখন বিশ্বাস করা বা না করা বন্ধুদের সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত.com শুনতে থাকুন। আল্লাহ হাফিজ। এই বলে সুকান্ত মাইতি তার ঘটনা শেষ করেছেন।
শুনলেন সেরা ভয় ২০২৪ দ্বিতীয় পর্ব। আজ এ পর্যন্তই। আগামীকাল সেরা ভয় ২০২৪ তৃতীয় পর্ব নিয়ে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।